This track was downloaded from fusionbd.com.
শুরু হয়ে গেল ভালোবাসার বাংলাদেশ, আর আমি ভালোবাসার বাংলাদেশ নিয়ে থাকবো ঠিক রাত দেড়টা পর্যন্ত। তো বন্ধু, কে কোথায় আছেন, কেমন আছেন, অবশ্যই জানি সবাই অনেক বেশি ভালো আছেন। আর ভালো থাকার কারণটি হচ্ছে আজকে বাংলাদেশ ক্রিকেট টিম জিতে গিয়েছে। আসলে আমার অনেক 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 বেশি ভালো লাগছিল যখন আজকে দেখতে পাচ্ছিলাম আমরা জিতে যাব এবং জিতে যাচ্ছি, অবশেষে আমরা জিতে গিয়েছি। সবকিছু মিলিয়ে অনেক ভালো একটি মুহূর্ত কিন্তু আজকে কেটেছে এবং দিনটিও আজকে অনেক বেশি ভালো কেটেছে। তো বন্ধু, আশা করছি আপনার সবারই মনটা আজকে অনেক বেশি ভালো এবং সবাই খুব বেশি ভালো আছেন। সবকিছু ভালো লাগা ভালোবাসে এবং সবকিছু নিয়েই ভালোবাসার বাংলাদেশ। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমি হিমা সবসময় অনেক বেশি বেশি ভালো থাকি। আর আপনারা কেমন আছেন জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। জানাতে হলে আমাকে এসএমএস করতে পারেন। এসএমএস করার জন্য আপনার সেলফোনে এসএমএস অপশনে গিয়ে লিখুন এসএম গুরু স্পেস আপনার নাম, আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু, ফেসবুক তো আছে, ফেসবুকে আছে আমাদের অফিসিয়াল ফ্যান পেজ, আছে হয়েছে www.facebook.com/trackfm90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন। আর ভালোবাসা মানেই তো অনেক বেশি ভালো থাকা, ভালোবাসার মানুষটিকে অনেক বেশি বেশি ভালো লাগা এবং সবকিছুই ভালো লাগা। যখন কেউ প্রথম প্রেমে পড়ে তখন তার সবকিছুই ভালো লাগে এবং প্রথম দেখাতেই অনেকে প্রেমে পড়ে যায় এবং তার থেকেও অনেক 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 কিছু। এক লাস্টিকে যদি ভালোবাসাটা সফল হয় তাহলে খুব ভালো কিছু হয়ে যায়। তো এসব নিয়ে কিন্তু ভালো লাগা, আর আপনার সেই ভালো লাগা ভালোবাসার সেই মুহূর্তগুলো অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর তার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, আপনি আমাদের ভালোবাসা বাংলাদেশের হট সিটে বসে আমাদের সকল বন্ধুকে আপনার সেই ভালোবাসার মুহূর্তগুলোর কথা অবশ্যই জানাতে পারেন। জানাতে হলে এসএমএস করুন এফএম গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর পিচ্ছি। গানটি শুনে আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে, আর এসএমএস করতে কিন্তু একদমই ভুলবেন না। 16260 সবার সঙ্গেই থাকুন।
বলো যদি কথা নয়, যদি দেখা নয়, হারিয়ে যাও এক ঝলকে, ধীরে নাচাও সঙ্গী করে নাও আমাকে, হৃদয়ে যাবো I'm gonna die. দিয়েছিও না আমাকে হৃদয়ে
পুরো বিশ্বকাপ জুড়ে ঢাকা FM রয়েছে আপনার সাথে।
ICC World Cup 2015, Dhaka FM 90.4.
Dhaka FM.
Bhalobashar Bangladesh. বন্ধু আপনারা শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ইমা রয়েছে আপনারই সঙ্গে। আর ঘড়ির সময়টা এখন রাত 10:40। আর আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে, কারণটা কিন্তু আমি বলেই দিয়েছি। আর অলরেডি আমি জানতেও পারছি যে সবাই অনেক বেশি ভালো আছেন, এবং অলরেডি অনেকে SMS এসে পড়েছে যারা এখন পর্যন্ত আমাদেরকে SMS পাঠাননি, তাদেরকে বলছি এখনই সেলফোনটা হাতে নিন, টাইপ করুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু ফেসবুক তো আছি, ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে উইচ ইস www.facebook.com/dhaka90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন। যারা অলরেডি ভিজিট করেছেন তারা দেখতে পেয়েছেন যে আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশটা একটু হয়তো অন্যরকম হবে যতদূর আমার মনে হচ্ছে। আর ভালোবাসার বাংলাদেশের আজকে যে পোস্টে দেওয়া হয়েছে এখানে দুজনের একটি কাপড়ের ছবি আছে, দুজন দেখতে আসলে অনেক চমৎকার। জিনিয়া এবং আরিফ কোনো এক কারণে হারাতে চলেছে একে অপরকে, সেই কারণটি কিন্তু অবশ্যই আমরা জানবো, আর জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। আর বন্ধু ফেসবুকে লাইক দিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর অনেকে কমেন্ট করছেন, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন ফরহাদ মোল্লা আছেন কুমিল্লা থেকে, আর আছেন আমাদের সঙ্গে নাম্বারিন আয়াজ শান্ত আছেন, রাফি আক্তার আছেন আমাদের সঙ্গে, আরো আছেন রাইজিং সান, ইয়াসির আরাফাত সহ আরো অনেকেই আছেন।
আর 1626 অনেকে আছেন আমাদের সঙ্গে আছেন আয়েশা কেরানীগঞ্জ থেকে। প্রথমেই অভিযোগ পেয়ে গিয়েছি আজকে যে কেন আমি এসএমএস করি না। আয়েশা, আমি এই মাত্রই আপনার এসএমএস টা দেখলাম এবং আমি কিন্তু সাথে সাথে আপনার এসএমএস টা পড়ে দিয়েছি এবং অনেক অনেক ধন্যবাদ সুন্দর করে এসএমএস টি পাঠানোর জন্য। মামুন আছেন বরিশাল থেকে আমাদের সঙ্গে, তিনি বলেছেন লাবণীকে বলে দিতে যেন লাবণী তাকে ভুল না বুঝে কখনো তার কাছ থেকে চলে যায় এবং তিনি লাবণীকে অনেক ভালোবাসেন। মামুন, আমি জানিয়ে দিলাম লাবণীকে। আর ভালোবাসার মধ্যে অবশ্যই ভুল বোঝাবুঝি হয়, মাঝে মধ্যে ঝগড়াঝাটি সবকিছু, এই তো ভালোবাসা, কিন্তু তা যেন বেশিক্ষণ স্থায়ী না হয়। যত বেশি সময় যাবে, যত বেশি সময় আপনি নেবেন, তত বেশি কিন্তু সমস্যাটা বেশি হয়ে যাবে। তো বেশি সময় নিয়ে একদমই যাবে না, যাই হোক না কেন, ঝগড়াঝাটি যাই হোক, তাড়াতাড়ি সেটা সমাধান করতে হবে। রিয়াজুল করিম আছেন আমাদের সঙ্গে কুমিল্লা থেকে, আরো আছেন মামুন আরি কুমিল্লা আলীচর থেকে। আজকে তার বার্থডে, অনেক 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 হ্যাপি বার্থডে মামুন, এবং আশা করছি আপনার প্রতিটি মুহূর্ত অনেক বেশি ভালো কাটবে। তবে আরেকটা কথা যা আপনি আমাদেরকে জানিয়েছেন, যিনি অনেক বেশি খারাপ লাগলো, তার দাদা মারা গিয়েছে গত 27 সেপ্টেম্বর এবং তিনি তাকে অনেক মিস করছেন। আসলে মানুষ মাত্রই তো মরণশীল, মরতে তো হবে যে কোনো একদিন আগে অথবা পরে। তো বন্ধু, মন খারাপ করার কোনো কারণ নেই। শ্রাবণ আছেন কেরানীগঞ্জ থেকে আমাদের সঙ্গে, তার বন্ধু নওরিন তার সঙ্গে রাগ করেছে এবং তার সাথে কথা বলছে না। কথা কেন বলছে না নওরিন? বন্ধু বন্ধুর সাথে কেমন করতে পারে নওরিন? একদমই না। এখনই শ্রাবণকে ফোন দিন এবং বলুন যে সরি, যা হওয়ার হয়েছে, এখন থেকে আমরা আবার ভালো বন্ধু। আর আছেন আমাদের সঙ্গে, তিনি তার নামটি লিখেননি, তিনি লিখেছেন তিনি আমাদের সঙ্গে সব সময় চিরকাল থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। আর যারা 1626 এসএমএস করছেন তাদেরকে বলছি অবশ্যই অবশ্যই বন্ধু আপনার নামটি লিখতে একদমই ভুলবেন না। এফএম গোল স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, মানে আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 1626 এই নাম্বারে। আর বন্ধু, অনেকেই আছেন যারা ভালোবাসার বাংলাদেশে হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আপনি করতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে যে ছোট্ট একটি কাজ করতে হবে, এসএমএস করতে হবে বন্ধু। এসএমএস করার জন্য আপনার সেলফোন এসএমএস অপশনে গিয়ে লিখুন এসএম গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা, তার লিখে পাঠিয়ে দিন 1660 এই নাম্বারে। আর আছেন আমাদের সঙ্গে সাদাত হোসেন নীরব কুমিল্লা থেকে, পিঙ্কি আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদের নতুন বন্ধু শরীয়তপুর থেকে তিনি আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। অনেক ভালো লাগলো জেনে পিঙ্কি আপনি এত দূর থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন এবং আশা করছি সব সময় থাকে আমি সঙ্গেই থাকবেন, ভালোবাসা বাংলাদেশের সঙ্গেই থাকবেন। আমাদের সঙ্গে ফেসবুকে আছেন তানভীর আহমেদ খান আছেন, সামিমা আক্তার মিম আছেন আমাদের সঙ্গে, আরও আছেন বাবুল খান, সৈকত দাস, তাবিনা ইয়াসমিন আছেন, তাওসিফ হাসান আছেন আমাদের সঙ্গে, শারমিন আক্তার আছেন, সালমান হোসেন, আকরাম হোসেন, স্বপন আছেন আমাদের সঙ্গে, ইয়াসির আরাফাত, অর্ণব, নেক্সট হাবিব আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে এমডি বাইজি, তিনি লিখেছেন ইমাপু আজকের গল্পটা কি কষ্ট হবে? আজকের গল্প তো শুরু হয়নি বন্ধু, শুরু হলে তারপরেই তো আপনি বুঝতে পারবেন যে আজকের ভালোবাসার বাংলাদেশে কি হতে যাচ্ছে। মোহাম্মদ ইসমাইল আছেন আমাদের সঙ্গে, ইমন আহমেদ আছেন, তিনি একজনকে ভালোবাসে কিন্তু বলতে পারছে না, প্রতি প্রোগ্রামে আমি এটা শুনি যে একজনকে ভালোবাসে কিন্তু বলতে পারে না, বলতে তো কোনো সমস্যা নেই ইমন, অবশ্যই ভালোবাসার মানুষটিকে গিয়ে বলে দিন আপনি তাকে ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন, সুন্দর করে বলুন যেন তিনি রাজি হয়ে যায়, আর রাজি না হলে তো কিছু করার নেই, কিন্তু ভালোবাসা এমন একটি জিনিস যা জোর করে কখনোই হয় না, তো জোর করা যাবে না, ভালোভাবে বুঝিয়ে বলুন, যদি আপনাকে তার যদি আপনি তাকে ভালোবেসে থাকেন, মন থেকে চেয়ে থাকেন, অবশ্যই আপনি তাকে পেয়ে যাবেন কোনো না কোনো এক সময়। মেহেদি হাসান জনি আছেন আমাদের সঙ্গে, আরো আছেন জিসান মাহমুদ, সাজিব খান আছেন, তাসকিন আহমেদ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন এতদিন হয়ে গেল তাও তিনি দোকলা হতে পারছেন না, তাস্কিন হয়ে যাবেন, সমস্যা কি, কোন এক সময় তো অবশ্যই, আজ না হয় কাল, কাল না হয় পরশু, এর মধ্যে থেকে কোন এক সময় হয়ে যাবেন, আর হয়ে গেলে দোকলা হয়ে গেলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। এম জি রিয়াজ, রাজু ফেনি আছেন আমাদের সঙ্গে ফেনি থেকে, আরও আছেন আমাদের সঙ্গে আবু তাহের, রাইফুল ইসলাম, তন্ময়, ডেঞ্জারাস সাজিব আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আহসান, আরিফ, কাদির, শারিফ, শাকিউল্লাহ আছেন আমাদের সঙ্গে রাজবাড়ি থেকে। আর বন্ধু, আপনিও কিন্তু আমাদের সঙ্গে কানেক্টেড হবেন ফেসবুকে www.facebook.com/ 90.4 এ, এবং আজকে আমরা যে পোস্টটি দিয়েছি
অবশ্যই সেই পোস্টের লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন, আপনার মনের যে কোনো কথা, যে কোনো না বলার কথা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন 1626 আর বন্ধু ফেসবুকে। আর ভালোবাসার বাংলাদেশে আজকে কিন্তু জিনি এবং আরিফের ভালোবাসার গল্প আমরা শুনবো, এবং কোন এক কারণে কিন্তু হারাতে যাচ্ছে তারা একে অপরকে, আর সেই কারণটি জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গেই থাকতে হবে। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানের বিরতির পর তো আমি ফিরছি, কিন্তু আপনারা কিন্তু কোথাও যাবেন না, সঙ্গেই থাকবেন, অবশ্যই এসএমএস এবং কমেন্ট করতে একদমই বলবেন না।
আমরা গরিব হতে পারি কিন্তু বন্ধুত্ব ধনী গরিব মানে না।
এই কাট কাট কাট
আমার কবিতা প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি আমার মনের আশায় ভালোবাসা
কলিজাতে তোর এত সাহস সেই কলিজা আমি ছিঁড়ে ফেল
আর সেই কলিজা ছিঁড়লে সেখানে আপনার মেয়ে মেঘার নামে দেখতে পাবে।
হ্যাঁ শুধু পর্দার কথা নয়, পর্দা ও পর্দার অন্তরালের গল্প নিয়ে আমি রীতা থাকবো আপনার সাথে কাট আনকাট নিয়ে প্রতি শুক্রবার বিকাল 4টায়। ভালোবাসার বাংলাদেশ শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ইমা রয়েছে আপনাদের সঙ্গে আর আমি থাকবো ঠিক রাত 1:30 পর্যন্ত।
ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সঙ্গে থাকবেন আপনি, সে প্রত্যাশা তো আমি সবসময় করি। আর আপনারা আমাদের সঙ্গে থাকেন তা কিন্তু আমি 1626 রোতে এবং ফেসবুকে দেখলেই বুঝতে পারি। অলরেডি অনেক কমেন্ট এবং SMS এসে পড়েছে, সবই আমি পড়ব। আর যারা এখন পর্যন্ত কোনো SMS বা কমেন্ট করেনি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু SMS করতে পারেন। SMS করার জন্য আপনার সেলফোন SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ এন্ড আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 1626 এই নাম্বারে। আর বন্ধু ফেসবুক তো আছে www.facebook.com/thakafm90.4 আপনি অবশ্যই ভিজিট করবেন। আর আমরা একটি পোস্ট দিয়েছি সেখানে আপনি আপনার কমেন্টগুলো করতে পারবেন, যত খুশি আপনি কমেন্ট করতে পারবেন, কমেন্ট করতে কোনো সমস্যা নেই। এখন তো ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকে আছেন আমাদের সঙ্গে, মামুন খান আছেন, মোহাম্মদ হৃদয় এহসান আছেন আমাদের সঙ্গে, আরও আছেন পারাবি জাহান রিধি। রিধি লিখেছেন যে তার SMS কমেন্ট আমি কোনো কিছুই পড়ি না, তাই বলে রিধি আমার সঙ্গে রাগ করেছেন। রিধি একদম রাগ করা যাবে না, আমি তো সবসময় চেষ্টা করি সবার SMS এবং কমেন্ট পড়ার, মাঝে মধ্যে একটা দুটো মিস হয়ে যাবে, অনেকের SMS বা কমেন্ট আমার খুবই মিস হয়ে যায়, তার জন্য এত রাগ করলে হয় বলুন। আর আমি তো আপনাদের বন্ধুত্ব বন্ধুর সঙ্গে একদমই রাগ করা যাবে না। মামুন খান তো রয়েছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন নাইস পার্টনারশিপ, আসলে তাদের দেখতে কিন্তু অনেক চমৎকার লাগছে। নীলয় শাহ আছেন আমাদের সঙ্গে, MD তারেক আহমেদ আছেন আমাদের সঙ্গে, কৌশিক শাহা আছেন, তৌসিফ হাসান আছেন আমাদের সঙ্গে কুমিল্লা থেকে, তিনি রিপাকে অনেক ভালোবাসেন, রিপাকে জানিয়ে দিতে বলেছেন, তৌসিফ জানিয়ে দিলাম রিপাকে যে আপনি রিপাকে অনেক 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 ভালোবাসেন। মোহাম্মদ ফয়সাল ফরাজি আছেন আমাদের সঙ্গে, হাবিব সোহাগপুর থেকে আছেন, স্বপ্নিল আহমেদ নাহিদ আছেন আমাদের সঙ্গে, ওয়াসিম রাজা আছেন, তিনি আমাদের সঙ্গে কলকাতা থেকে কানেক্টেড হয়েছেন এবং তিনি বাংলাদেশকে অনেক ভালোবাসেন এবং তিনি বাংলাদেশের একজন বন্ধু হতে চান। অবশ্যই অবশ্যই ওয়াসিম রাজা, কোনো সমস্যা নেই, বন্ধু তো বন্ধুই, বন্ধু কি কোনো দেশ বা কোনো জাতি ধর্ম এসবকে মানে, বন্ধু তো সবসময় বন্ধুই হয়। MC মানিক মোল আছেন আমাদের সঙ্গে, সাইবা ইসলাম আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে নাইম জাহাঙ্গীর, আরো দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন মাসুদ রানা নয়ন, তিনি লিখেছেন গুরু এবং আপু তোমাদেরকে খুবই ভালো লাগে, জেনে খুবই ভালো লাগলো মাসুদ রানা। অচেনা এক মানুষ আছেন আমাদের সঙ্গে, তিনি একজনকে ভালোবাসেন, তার নাম সাদিয়া। অচেনা একজন মানুষ, আপনার নামটি জানালে অবশ্যই আমি খুশি হব। আর যেহেতু আপনি সাদিয়াকে ভালোবাসেন, আমি সাদিয়াকে জানিয়ে দিলাম যে অচেনা একজন মানুষ সাদিয়াকে অনেক ভালোবাসে। যে শিশির খান আছেন আমাদের সঙ্গে, তিনি অথইকে অনেক ভালোবাসেন। ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে ফারাবি জাহান আছেন, আরো দেখতে পাচ্ছি 1626 আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, রফিক আছেন সুত্রাপুর থেকে, তিনি তানজিনাকে অনেক ভালোবাসে এবং অনেক মিস করছে। আরো আছেন আমাদের সঙ্গে আকিব হাসান ধামরাই থেকে, আরো আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে, অনেকে নাম লিখেন না 1626 যারা SMS করেন, যারা SMS করছেন তাদেরকে বলছি বন্ধু অবশ্যই নামটি লিখতে একদমই ভুল করবেন না, কারণ আপনি এত কষ্ট করে একটা SMS পাঠালেন আমাকে, আপনার নামটি যদি আমি না জানতে পারি তাহলে আমার কিন্তু খুবই কষ্ট লাগে। আমাদের সঙ্গে আছেন আপন কুমিল্লা থেকে, অনেক আছেন মুন্সিগঞ্জ থেকে, আফরারা গাজীপুর থেকে আছেন, তিনি ক্লাস 10-এ পড়েন, তিনি একজনকে ভালোবাসেন আর তিনি তার টিচারকে বলে দিতে বলেছেন, কি বলতে বলেছেন তা কিন্তু লিখেননি। আর আপনি কিন্তু আপনার SMS আবার আমাদেরকে পাঠাবেন, আমি আশা করছি নেক্সট টাইম আপনার SMS সুন্দর করে পড়ে দিতে পারবো। জুয়েল আছেন আমাদের সঙ্গে, তার মনটা ভালো নেই, তিনি কি করবেন, তার অনেক কষ্ট লাগছে কেন যেন। জুয়েল আমাদের সঙ্গে থাকলে মনটা অবশ্যই ভালো হয়ে যাবে, আর যখন খুব বেশি মন খারাপ হবে কোনো কারণে তখন একা একদমই থাকবে না, কোনো স্যাড সং শুনবেন না, একটু ভালো থাকার চেষ্টা করবেন, একটু মনটাকে হ্যাপি, কোনো হ্যাপি মোমেন্ট বা আপনার পরিবারের সাথে কাটানো কোনো ভালো একটি মুহূর্ত অথবা আপনার বার্থডে যে কোনো একটি ভালো মুহূর্ত আপনি চিন্তা করবেন, আশা করছি আপনার মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে। আর এর থেকে ভালো কিছু হয় আপনি যদি কোনো বই পড়তে পারেন, কোনো ভালো বই, এটা আপনার খুব বেশি কাজে দিবে। সকাল আছেন আমাদের সঙ্গে ঢাকা মিরপুর থেকে, তিনি নদীকে অনেক ভালোবাসেন, আপনার নাম সকাল এবং আপনার ভালোবাসার মানুষটির নাম নদী, জেনে অনেক ভালো লাগলো। আর নদী এবং সকাল, আশা করছি আপনারা দুজন আমাদের ভালোবাসা বাংলাদেশে হসপিটালে বসে কিন্তু আপনার জীবনের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, তার জন্য সকাল আপনাকে ছোট্ট কাজ করতে হবে, তা হচ্ছে SMS করতে হবে, SMS করার জন্য আপনি সেলফোন SMS অপশনে গিয়ে নিন।
এফএম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এই জন্য আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আরো আছেন আমাদের সঙ্গে মনির মনোহর কান্দি থেকে আছেন, আরো আছেন গাজীপুর থেকে তামিমা মাহবুবা, তিনি লিখেছেন আই লাভ ইউ আপু কেমন আছো, এবং তিনি তার হাজবেন্ড আমাদেরকে একসঙ্গে শুনছেন এবং তার আমাদের সঙ্গে আছেন, যে অনেক ভালো লাগলো আর ভালোবাসার মানুষটিকে হাজবেন্ডকে পাশে নিয়ে ভালোবাসার কোনো গল্প শুনে এরকম একটা প্রদর্শন আসেনি, ফিলিংসটা কিন্তু অন্যরকম। তামিমা আশা করছি অনেক 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 বেশি ভালো থাকবেন আপনারা দুজন এবং সবসময় আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের সঙ্গে আরও আছেন মণি মানিকগঞ্জ থেকে, জাহাঙ্গীর আছেন আমাদের সঙ্গে সুতাপুর থেকে, আরও অনেকেই আছেন আমাদের সঙ্গে ফেসবুকে দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে রতন আহমেদ আছেন, শিমুল খান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে রীতা, তিনি থ্যাংকস জানিয়েছেন এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য, রীতাকে অনেক ধন্যবাদ। আজিজুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদের সঙ্গে বরিশাল থেকে কানেক্টেড হয়েছেন, হাবিব আছেন আমাদের সঙ্গে, হাসান জাহিদ সহ আরো অনেকেই আছেন। আমি আবারও সবার কমেন্ট এবং SMS অবশ্যই পড়ব, কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর আমি ফিরছি, কিন্তু SMS এবং কমেন্ট অবশ্যই কিন্তু পাঠাতে ভুলবেন, আমি কিন্তু ফিরছি গানে বিরতির পর, সবার সঙ্গেই থাকুন।
ছাড়া তোমার সুখ ছুঁয়ে দেখেনি তো কেউ
বাংলাদেশ মহিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর যারা এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে সবাইকে অনেক 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 ধন্যবাদ। যারা এই মুহূর্তে শুনছেন, অনেকে খেতে খেতে শুনছেন, যেহেতু এখন ডিনারের টাইম হয়ে গিয়েছে এবং অনেকের খাওয়া দাওয়া শেষ, অনেকে শুয়েও পড়েছেন, শেষে আমাদেরকে শুনছেন এবং অনেকে বাসায় ফিরছেন, অনেকে কোথাও লং জার্নিতে যাচ্ছেন। যারা শুনছেন যেখান থেকে যেইখান থেকে যেই অবস্থাতেই শুনছেন, সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং ওয়েলকাম করছি ভালোবাসার বাংলাদেশে। এবং আমাদের যত নতুন বন্ধু আছেন তাদের সবাইকে ওয়েলকাম করছি আর আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন সবসময়, সবসময় যেভাবে আমাদের সঙ্গে ছিলেন, আমাদের পাশে। মোহাম্মদ শামীম আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদের সঙ্গে বাহরাইন থেকে কানেক্টেড হয়েছেন। সবার একই অভিযোগ, কেন আমি কমেন্ট পড়ি না? আমি তো চেষ্টা করি বন্ধু আপনার কমেন্টই পড়ার। রিয়াজুল করিম লিটন আছেন আমাদের সঙ্গে, মাহমুদুল হাসান মাসুম আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে কামাল আকন্দ নিলয়, তার খুব পছন্দের গানটি আমি বাজিয়েছি তাই তিনি থ্যাঙ্ক জানিয়েছেন। আর আপনাকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমাদেরকে কমেন্ট করার জন্য। আর অনেকে আছেন একটা কমেন্ট করেই ভাবে যে আমার কমেন্টটা তো পড়লো না, আমি আর কমেন্ট করবো না। এমনটি করলে কিন্তু হবে না বলতো, বারবার করে কমেন্টটি পাঠালে আমার দেখতে সুবিধা হয় এবং আমি কিন্তু কমেন্টটি পেয়ে যাই সাথে সাথে। আর যারা কমেন্ট করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো কমেন্ট করেননি তাদেরকে বলছি এখনই বন্ধু ফেসবুকে কানেক্টেড হয়ে যান আমাদের সঙ্গে, www.facebook.com/thakaiasam90.4 এ। আর বন্ধু 1660 তো আছে আপনার আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচ, আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 1660 এই নাম্বারে। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফেসবুকে অনেকেই আছেন, মোহাম্মদ এনামুল সরকার আছেন কুমিল্লা থেকে, ইব্রাহিম খলিল আছেন, সাইম হাসান আছেন, রিকসান আছেন আমাদের সঙ্গে, ইমরান মাহমুদ আছেন, মোহাম্মদ মোবারক হোসেন আছেন, তিনি লিখেছেন আর কত অপেক্ষা করব, অপেক্ষা কিন্তু করতে হবে কারণ অপেক্ষার ফল কিন্তু অনেক বেশি ভালো হয়। তো বন্ধু অবশ্যই একটু কষ্ট করে অপেক্ষা করতে হবে। আমাদের সঙ্গে আরো আছেন এই মুহূর্তে নুরুজ্জামান আকাশ, অদৃশ্য বালক আমি আছেন আমাদের সঙ্গে, আরো আছেন রাইজিং সান, মিজানুর রহমান মুন্না, নাইকান শারিফ আছেন, লাইকার বয় নাইম, হাসান রিটার্নস আছেন, তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি অনেক ভালো লাগবে, রিফাত আরিফিন আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ মাহফুজ, রাশেদ হোসেন আছেন, আলমাস মোল্লা আছেন আমাদের সঙ্গে শিবচর মাদারীপুর থেকে, তিনি জানতে চেয়েছেন কেমন আছি, অনেক 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 ভালো আছি, আশা করছি আপনিও অনেক ভালো আছেন। আর ও আচ্ছা, আপনার মনটা আজকে অনেক ভালো, জেনে অনেক ভালো লাগলো, এইটা তো সুন্দর কমেন্ট দেখলে আমার মনটা আরো বেশি ভালো হয়ে যায়, মনটা তো এমনিতে ভালো ছিল আরো বেশি ভালো হয়ে গিয়েছে। আশা করছি সবাই এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর যাতে দেখে অনেক বেশি মন ভালো হয়ে যায়, আর মন
মন ভালো রাখার অবশ্যই অনেক সময় অনেক কারণে মনটা খারাপ হয়ে যায়, কিন্তু মনটা বেশিক্ষণ খারাপ রাখা ঠিক না, মনটা আবার ঠিক করে ফেলতে হবে আপনার ভালোবাসার মানুষের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার বন্ধুদের জন্য। যখন আপনার মন খারাপ থাকে তখন কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারাও কিন্তু কষ্ট থাকে। যেমন আমার যখন কোনো কারণে মন খারাপ থাকে তখন দেখি বাসার সবাই চুপচাপ থাকে যে কি হয়েছে বারবার করে জানতে চাই। জন্য আমি ঠিক করেছি যে মনটা সবসময় ভালো রাখার চেষ্টা করি, মাঝে মধ্যে কোনো কারণে খারাপ হয়ে গেল তারপরে চেষ্টা করি তাড়াতাড়ি কিভাবে ভালো করা যায়। আর নিজের জন্য না হোক, পরিবারের জন্য, ভালোবাসার মানুষটির জন্য এবং আপনার বন্ধুদের জন্য মনটা কিন্তু সবসময় ভালো রাখবেন। তাহসিন আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ রাজু আহমেদ আছেন আমাদের সঙ্গে, কামব্যাক আছেন, তিনি লিখেছেন কতগুলো কমেন্ট করলাম বাট তুমি একটাও পড়লে না, আমি তো পড়ে দিয়েছি কামব্যাক, আর আপনি কামব্যাক করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। শুক্লাইন সাজীব আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ মামুন আছেন মালয়েশিয়া থেকে, মোহাম্মদ রফিকুল ইসলাম আছেন তিনি মিরপুর থেকে আমাদেরকে শুনছেন, আর তিনি মুন্নি নামের একজনকে ভালোবাসেন কিন্তু বলতে পারছেন না কিভাবে বলবো একটু টিপস দিবে। এটা তো আমি প্রতিবারই বলি রফিকুল ইসলাম, আর যদি আপনি না শুনে থাকেন তাহলে আপনার অবগতির জন্য আবার জানিয়ে দিচ্ছি, সাহস করে মুন্নির সামনে গিয়ে দাঁড়ান, আই লাভ ইউটা বলেই ফেলুন অথবা আমি তোমাকে ভালোবাসি বলে ফেলুন, আশা করছি যে কোনো একটা রেজাল্ট পেয়ে যাবেন। এত ভয় পাওয়ার তো কিছু নেই, ভালো যেহেতু বসেছেন বলতে তো হবে আগে হোক পরে হোক, আর যদি না বলতে পারেন তাহলে কিন্তু মনের কথা মনেই থেকে যাবে, মনের কথা মনে না রেখে ভালোবাসার মানুষটাকে বলে দিন, মনটাও হালকা হয়ে যাবে। সিমন ইসলাম আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে অনুপম সুমন আছেন, তিনি লিখেছেন তিনি একজনকে ভালোবাসেন, মামুন রশিদ সিটিজি থেকে আছেন আমাদের সঙ্গে, তার মনটা খারাপ ছিল কিন্তু আমার ভয়েসটা শুনে ভালো হয়ে গেল, এটা শুনে আমার মনটাও তো আরো বেশি ভালো হয়ে গেল মামুন জি, আমার ভয়েস শুনে আপনার মনটা ভালো হয়ে গিয়েছে। মোল্লা আছে, মোল্লা বিএসআই আছেন আমাদের সঙ্গে, লিটন খান আছেন তিনি আমাদেরকে হাই জানিয়েছেন, আপনাকেও হাই জানাচ্ছি বন্ধু। তানজিল হাসান আছেন আমাদের সঙ্গে, তিনি লিজাকে অনেক ভালোবাসেন, জেনে অনেক ভালো লাগলো, আর যে যাকে ভালোবাসেন না কেন ভালোবাসা মানুষটিকে কিন্তু সব সময় অনেক বেশি টেক কেয়ার করবেন। ভালোবাসা সম্পর্ক এমন একটি জিনিস টেক কেয়ার না করলে কিন্তু নষ্ট হয়ে যায়, যে কোনো সম্পর্কে, আপনি বন্ধুত্বের সম্পর্ক বলুন, পরিবারের সম্পর্ক যেগুলো আছে, কাজিনরা যারা আছে বা আদার্স ফ্যামিলি মেম্বার যারা আছে, আপনি কথা বলবেন না তাদের সাথে, একটু ভাব দেখে চলবেন, তখন কিন্তু রিলেশনটা ভালো থাকবে না। সো যাদের সাথেই হোক না কেন, আপনার কলিগ হোক যেই হোক না কেন, অবশ্যই একটি ভালো সম্পর্ক রাখা সবারই জরুরি, আর ভালো রাখার জন্য কিন্তু সুন্দর করে কথা বলতে হবে, তাদের পছন্দ অপছন্দকে প্রায়োরিটি দিতে হবে, তাদের সবসময় একটু হাসি খুশি রাখার চেষ্টা করতে হবে, আর ভালো থাকতে হলে সবাইকেই কিন্তু দরকার, শুধু ভালোবাসার মানুষটি না, আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার অফিস, আপনার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড যারা আছে সবাইকে নিয়ে কিন্তু আপনার ভালো থাকা। তো বন্ধু আশা করছি সবাইকে নিয়ে খুব বেশি ভালো থাকবেন সব সময় প্রতিটি মুহূর্তে। হৃদয় রাজ আছেন আমাদের সঙ্গে, রশিদ মোল্লা আছেন আমাদের সঙ্গে, আর যে মামুন আছেন তিনি মামুন তিনি আমাদেরকে 50টি কমেন্ট করেছেন, ঠিক আছে মামুন আমি গুনে গুনে দেখবো যে আসলে আপনি 50টি কমেন্ট করেছেন কিনা, আর আপনার এই 51 নম্বর কমেন্টটি আমার চোখে পড়লো তাই আমি পড়ে দিয়েছি। সাইফুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, আলাউদ্দিন কায়েস আছেন, আর আছেন আমাদের সঙ্গে ফেক হৃদয়, তিনি প্রজাপতিকে অনেক ভালোবাসেন, নুরুজ্জামান আকাশ আছেন আমাদের সঙ্গে, আর বন্ধু আপনারা যারা এখনো ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন, www.facebook.com থাকে এখন 90.4 এ, আপনি ভিজিট করলে দেখতে পারবেন যে আজকে আমরা একটি পোস্ট দিয়েছি, এই পোস্টে একটি কাপলের ছবি দেয়া আছে, জিনিয়া এবং আরিফের ছবি দেয়া আছে, আর সেই পোস্টে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টটি করবেন, কমেন্টে তাদেরকে নিয়ে কমেন্ট করতে পারেন এবং আপনার মনে না বলা যত কথা আছে সব কিছু নিয়ে কিন্তু আপনি আপনার কমেন্টটি করতে পারবেন। আর যারা 16260 তে আছেন তাদেরকে বলছি অবশ্যই মন দিয়ে সেন্ড করে, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ লিখে আপনার মনের যত কথা আছে পাঠিয়ে দিন আমার কাছে 16260 তে। আর বন্ধু যারা আমাদের ভালোবাসার বাংলাদেশের হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাদেরকে বলছি অবশ্যই মনে করতে পারেন, কিন্তু বরাবরের মতো আপনাকে ছোট একটি কাজ করতে হবে, SMS টি এখনই করে ফেলুন, লিখুন SMS করে স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে, আমি আছি আপনার অপেক্ষায়, তো একদমই দেরি করবেন না। আর এই মুহূর্তে চলে যাচ্ছি একটি গানে, গানের বিরতির পর ফিরছি, তো বন্ধুর সঙ্গে থাকুন।
সোনা দোক পালংকে ঘরে লিখে দেখেছিলে মে তাগে যাও পাখি বলো তাগে সে যেন ভোলে না মোরে সুখে থেকো ভালো থেকো মনে দেখো কে আমারে বুকের ভেতর নোনা ব্যথা চোখে আমার ধরে কথা এপার ওপার চলে পার একা বুকের ভেতর নোনা ব্যথা চোখে আমার ধরে কথা এপার ওপার চলে পার একা যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে সুখে থেকো ভালো থেকো মনে দেখো হে আমারে
বাংলাদেশ সীমা রয়েছে আপনার এই সঙ্গে এবং আমি থাকবো ঠিক দিকটা পর্যন্ত। সব বন্ধু আশা করছি আপনিও আমার সঙ্গেই থাকবেন। আর এখনো যারা ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হননি এবং 1660 কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আমাদের সঙ্গে কানেক্টেড হবেন ফেসবুকে www.facebook.com/sakafm90.4 এবং এই পাশে এই মুহূর্তে অনেকেই আছেন ফেসবুকে আমাদের সঙ্গে। ইসান তাকিব আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তার পরীক্ষা কালকে থেকে তার ভার্সিটির এক্সাম স্টার্ট হবে, তো তার জন্য দোয়া করতে বলেছেন। অনেক 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 দোয়া রইলেও আশা করছি পড়ালেখা ঠিক মতোই করেছেন, পড়ালেখা যেমন করবেন পরীক্ষা কিন্তু তেমনই দিবেন আর রেজাল্টটাই কিন্তু তেমন হবে। তো পড়ালেখা কিন্তু আগে ঠিকভাবে করতে হবে, আর যেহেতু আপনার কালকে পরীক্ষা তো এখন আমাদেরকে আর শোনার দরকার নেই, পরীক্ষাটা আগে তারপরে কিন্তু আমরা। আর আপনি কিন্তু কালকে আমাদেরকে ডাউনলোড করে শুনতে পারবেন www.thakafm90.4.com এ আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে কিন্তু আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন, ডাউনলোড দিয়ে আপনি আমাদেরকে শুনবেন। তো টেনশন করার কোনো কারণ নেই, কি হবে না হবে আপডেট আপনি ফেসবুকে পেয়ে যাচ্ছেন। তো বন্ধু আশা করছি এখনই এসব কিছু বাদ দিয়ে আপনি পড়ালেখা তাহলে স্টার্ট করে দিন। হাসান রিটার্স আছেন আমাদের সঙ্গে, তিনি গানটি অনেক চমৎকার হয়েছে জানিয়েছেন। আলমাস খান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন পাল্লু বড়ু আছেন, তিনি লিখেছেন খুব সুন্দর গান পেয়ে করলে অনেক 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 ধন্যবাদ। আসলে ধন্যবাদ পেতে সবসময় ভালো লাগে আর লিসনারদের ধন্যবাদ পেতে আরো বেশি ভালো লাগে। কাউসার জান আছেন আমাদের সঙ্গে,
তিনি তার মামাতো বোন বাবলিকে ভালোবাসে, আর ডক্টর মানিকচন্দ তিনি আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন জেনে অনেক বেশি ভালো লাগলো। আর মামাতো বোনকে ভালোবাসেন, ভালোবাসার কথা অবশ্যই জানিয়ে দিয়েছেন আশা করছি, আর খুব সুন্দর একটি ভালোবাসার গল্প আমরা অবশ্যই কিন্তু পেতে পারি আপনার কাছ থেকে। মোহাম্মদ হাসান আছেন আমাদের সঙ্গে, মেহেদি হাসান আলিক আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে রবিন হোসেন আর এম। তিনি লিখেছেন, আই হেট লাভ, ভালোবাসা মানুষকে যন্ত্রণা দেয় তেমনি আমাকেও, বাট আই লাভ ইউ গো। ভালোবাসা মানুষকে কি শুধু যন্ত্রণা দেয়? কখনোই না, হয়তো কিছু মুহূর্ত থাকে যন্ত্রণার, আবার যখন ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে চলে যায় সেই মুহূর্তগুলো অনেক বেশি যন্ত্রণার হয়, কিন্তু তাই বলে কি মানুষ ভালোবাসবে না, ভালোবাসাকে ছেড়ে দিবে? কখনোই না। ভালোবাসাটা এমনই, কখনো কষ্ট দেয়, কখনো খুব বেশি হাসায়, আর যখন খুব বেশি ভালো থাকে মানুষ তখন কিন্তু এই ভালো লাগার ভালোবাসার কথাগুলো মনে থাকে না, যখন খুব বেশি কষ্ট পায় সেই স্মৃতিগুলোই কিন্তু বারবার করে ফিরে আসে। আর কষ্টের কথাগুলো যত চেষ্টা করবেন যত বেশি যত কম মনে করা যায়, আর যত ভালো কথা আছে সবসময় বেশি বেশি মনে করার চেষ্টা করবেন, সবসময় আপনার মন ভালো থাকবে। নাদিম হোসেন আছেন, নাদিম মাহমুদ আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে আলমাস মোল্লা, আরও আছেন আমাদের সঙ্গে শাইক তালিকিন আছেন আমাদের সঙ্গে, আরও আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে 1620-তে আছেন আপন কুমিল্লা থেকে, অনেকে আছেন মিরপুর থেকে। তিনি দীপু নামের একটি মেয়েকে জীবনে চাইতেও বেশি ভালোবাসে, এখন জীবনে চাইতে বেশি ভালোবাসে জেনে অনেক বেশি ভালো লাগলো, আর নিজের জীবনে চাইতে বেশি কি কাউকে ভালোবাসা চায় আমার মনে হয় না, কারণ নিজের জীবনটাকে সবাই অনেক বেশি ভালোবাসে, আর তারপরে ফ্যামিলি, তারপর হয়তো সে ভালোবাসা মানুষ। এক একজনের ক্ষেত্রে একরকম, বা আমার ক্ষেত্রে আমি যেটা মনে করি যে এটাই। আরো আছেন আমাদের সঙ্গে সাকিব মিরপুর থেকে আছেন, রেজা আছেন আমাদের সঙ্গে মাজার রোড মিরপুর 1 থেকে, তিনি লিখেছেন, গুরু কখন আসবে অপেক্ষা তো আর ভালো লাগছে না, অপেক্ষা তো আর একটু করতে হবে বন্ধু। আমি তো বলি সবসময় যে অপেক্ষার প্রহর যদিও একটু কষ্ট দেয় কিন্তু তারপরে কিন্তু অনেক বেশি ভালো লাগে, যখন অপেক্ষার প্রহরটি শেষ হয়ে যায় আপনার কাঙ্ক্ষিত জিনিসটি আপনি পেয়ে যান তারপর কিন্তু অনেক বেশি ভালো লাগে, তো একটু অপেক্ষা করতে হবে। সাকিব আছেন বনানী থেকে, আরিফ আছেন আমাদের সঙ্গে চাঁদপুর থেকে, আর আছেন আমাদের সঙ্গে মাসুদ রানা। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ভালোবাসার মানুষ থেকে রিঙ্কুকে জানিয়ে দিলাম, আর সবসময় আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের সঙ্গে আরো আছেন সাইক আছেন, তিনি লিখেছেন, আই লাভ ইউ গুরু, কিন্তু গুরু কখন আসবে এসে পড়বে বন্ধু, একটু অপেক্ষা করুন। রহমান আছেন গাজীপুর থেকে, আরো আছেন আমাদের সঙ্গে লীনা আলামিন আছেন আমাদের সঙ্গে গাজীপুর থেকে, গাজীপুর শিবচর কুমিল্লা থেকে অনেক 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 লিসনার, এবং নারায়ণগঞ্জ থেকে। ভালো লাগে যারা রেগুলার লিসনার, সবসময় আমাদের সঙ্গে এসএমএস এ কানেক্টেড থাকেন এবং ফেসবুকে থাকেন, অনেক বেশি ভালো লাগে তাদেরকে যখন দেখি ফেসবুকে এবং এসএমএস এ। আর বন্ধু আপনিও চান আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিবারের মতোই কানেক্টেড হতে পারেন 1620-তে এবং ফেসবুকে www.facebook.com/90.4। আর বন্ধুরা যারা ভালোবাসার বাংলাদেশের হর্ষিতে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আমাদের সবার সঙ্গে শেয়ার করতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে যে ছোট্ট কাজ করতে হবে, আপনাকে এসএমএস করতে হবে বন্ধু। বন্ধু দেরি না করে এখনই এসএমএস টি পাঠিয়ে দিন, লিখুন এফএম গো স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা, তা লিখে পাঠিয়ে দিন 1620 এই নাম্বারে। তো একদম দেরি করবেন না, যারা আসতে চান ভালোবাসার বাংলাদেশে এখনই আপনার এসএমএস টি পাঠিয়ে দিন। জসিম আছেন আমাদের সঙ্গে আগারগাঁও তালতলা থেকে, তিনি কুসুমকে অনেক ভালোবাসেন, তিনি লিখেছেন, আই লাভ ইউ কুসুম, এটা আমাকে না লিখে যদি কুসুমকে লিখে এখনই পাঠিয়ে দিন, দেখবেন কুসুম অনেক বেশি খুশি হয়ে যাবে এবং এর উত্তরটি আপনাকে দিয়ে দিবে যে আই লাভ ইউ টু। তো দেরি করবেন না, এখন এসএমএস টি পাঠিয়ে দিন। আর যারা ফেসবুকে আছেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, আর অনেক অনেক বেশি করে কমেন্ট করুন, আর একটু অপেক্ষা করুন, আমাদের এফএম গুলো কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে, তো সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর ফিরছি, বন্ধু কোথাও যাবেন না।
मैं जहाँ रहूँ मैं कहीं भी हूँ, तेरी याद साथ है।
आ
जहाँ रहूँ मैं कहीं भी हूँ तेरी याद साथ है किसी से कहूँ के नहीं कहूँ ये जो दिल की बात है जहाँ रहूँ मैं कहीं भी हूँ तेरी याद साथ है
Oh,
This track was downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ
চলে এসো বন্ধু মাটির টানে, কারণ নির্জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হবো আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। যেখানে যেরকমই চোখ আঙানি থাকুক না কেন, ভালোবাসার বাংলাদেশের গুরু এতেশাম হাজির হয়েছে তোমাদের কাছে বন্ধু। দেশ এবং দেশের বাইরে যারা এখন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, সবার কাছে পৌঁছে দিচ্ছি ভালোবাসার সেই অমীয় বারতা। সবাইকে বলবার চেষ্টা করছি ভালোবাসার ফেরিয়ালা হাজির হয়েছে, ভালো লাগুক আর নাই লাগুক আপনাদের দরজায় দাঁড়িয়ে গেছি ভালোবাসার ফেরি করতে, পৌঁছে গেছি আপনাদের কাছে। শুনতে হয়তো অনেকের মন যাচ্ছে না যে দেশের অবস্থা ভালো নাই, বহির্বিশ্বে বহু কিছু হচ্ছে, আমার সংসার ভালো নাই, আমি ভালো নাই, সমস্ত কিছুর মধ্যে কেমন যেন এক অস্থিরতা। তারপরেও আমি বলতে চাই যে আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি, ভালোবাসার এই সংস্কৃতি আমাদের সবার মধ্যে প্রতিষ্ঠিত হোক, একজন আরেকজনকে শক্ত করে ধরুক, পরস্পরের কাছে ভালোবাসার সেই অমীয় বাণীটা পৌঁছে যাক যে বন্ধু আমি তোমাকে অনেক ভালোবাসি। মানুষ হিসেবে যে পরিচয়ে বড় হয়েছি আমরা, সেই পরিচয়ের দোহাই দিয়ে বলছি তোমাদের সকলকে আমি অনেক অনেক ভালোবাসি। আর সবার উদ্দেশ্যে একই কথাগুলো আবার আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, প্রত্যেকটি কান ধরে উঠুক ভালো লাগে নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। ভালোবাসার বাংলাদেশের আজকের অতিথি যথারীতি আমাদের সাথে হর্ষিত অলঙ্কৃত করেছে, স্বাগত জানাচ্ছি তোমাকে।
থ্যাংক ইউ গুরু আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার লাইফে কথাগুলো শেয়ার করার জন্য, এত বন্ধুদের সাথে সবার সাথে আমি আমার লাইফে কথাটুকু শেয়ার করতে পারবো, এই জন্য আমি খুব নিজেকে প্রাউড ফিল করছি। আমার নাম জিনিয়া, আমি জাহাঙ্গীরনগর ভার্সিটিতে আইআইটি বিভাগে অনার্স কমপ্লিট করেছি। আমার মাস্টার্স প্রায় শেষের দিকে, তো আমি আমার লাইফের কাহিনী আমার শৈশব থেকে শুরু করতে চাই। আমার ছোটবেলা যখন থেকে আমি বুঝি, মানে আমি যখন আমার বয়স 4-5 বছর, তখন আমার বাবা বাইরে থাকতেন সৌদিতে, তো আমরা সেখানে চলে যাই, সেখানে প্রায় আমরা 7 বছর ছিলাম। তো আমার বাবা সেখানে ফার্মাসিস্ট ছিলেন, তো আমার বাবার অফিসের ঠিক উপরেই আমাদের বাসাটা ছিল। তো আমি একমাত্র মেয়ে, আমার 2 ভাই, তো আমার বাবা আমাকে খুব আদর করতেন, মানে বলতে গেলে তার প্রাণের মেয়ে ছিলাম আমি, যেটা মানে ভাবে আসলে প্রকাশ করা যায় না, সব বাবাই তার মেয়েকে খুব আদর করে। তো আমার বাবা আমার কাছে মনে হতো যে আমাকে মনে হয় অনেক বেশি আদর করেন। তো ওখানে আমরা প্রায় 7 বছর ছিলাম, তো আমি প্রায় আমার বাসায় ভালো না লাগলে নিচে চলে যেতাম, দৌড়ে দৌড়ে আব্বুর অফিসে চলে যেতাম, ওখানে সবাই আব্বুকে ডাক্তার সাহেব বলতেন। তো আমাকে মানে ওখানে বাজার ছিল তো একটা, তো সবাই ওই ডাক্তারের মেয়ে বলে চিনত যে এটা ডাক্তারের মেয়ে। তা আব্বু হচ্ছে সবসময় আমাকে বাসা থেকে যাওয়ার আগে দেখা যেত যে রিয়াল 10 রিয়াল একটা দিয়ে গিয়েছেন, তো সারাদিন আমি প্রায় দেখা যেত বাজারে ঘুরে ঘুরে এটা ওটা খাচ্ছি, আর আব্বুর ওখানে যখনই টাইম পেতাম চলে যেতাম। তো আব্বুর একটা কাহিনী বলি, যে আব্বু আমাকে এতই মানে ভয় পাইত যে মাঝে মধ্যে স্মোক করা অভ্যাস ছিল তার, তো যখন স্মোক করতো মানে আমাকে দেখলে আমি তো একদম স্মোক সহ্য করতে পারি না, তো মানে আমার সামনে কখনো স্মোক করতেন না, আর বলতেন যে না মানে আমি স্মোক করি না, আমি জিজ্ঞেস করলে বলতো যে না আমি স্মোক করি না। তো একদিন হচ্ছে আমি গেলাম হঠাৎ করে, তো আব্বু ওখানে হচ্ছে সৌদিতে চায়ের মগ গুলো একটু বড়, মানে ইয়ের চায়ের গুলো যে প্লাস্টিকের ওয়ান টাইম ইউজ এরকম, তো উনি মেবি স্মোক করছিলেন বা জাস্ট সিগারেটটা ধরিয়েছেন। তা আমি যাওয়ার সাথে সাথে, এখন কোথায় লুকাবে, সিগারেট তো লুকানোর জায়গা নেই, তো ওই পুরো চায়ের মগটা সে মানে চুমুকি দেয় নাই, সেটার মধ্যে ডুবিয়ে দিছে। তা আমি যে বলতেছি না এখানে তো তুমি কি স্মোক করছো, মানে সিগারেট খেয়েছো তুমি, বলতেছে না তুমি ছোট ছিলাম 5 বছর। সিগারেট খাইছো তুমি? বল কি না না আমি খাইনি। তো এই যে তোমার টেবিলের উপরে একটা ম্যাচ দেখা যাচ্ছে, এটা কোথেকে আসলো? তো বলছে যে এটা ওই যে এখানে আমার তো অনেকে আসে রেখে যায় এটা, ও না অন্য কারো হয়তো বা রেখে চলে গেছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তো তুমি চা চা খাচ্ছ না কেন, চা রেখে দিয়েছ? তো বললো যে চা খাবো একটু পরে খাবো। তারপর তার মুখের কাছে গেলাম গন্ধ নিতে, যে না দেখি তুমি খাইছো কিনা, প্রুফ নেই। তারপরে বল কি না, তোমার মুখ থেকে তো গন্ধ পাচ্ছি। বলতেছে না না আমি খাইনি। তারপরে তো ওই চায়ের ইয়ে থেকে উঠালাম পুরা সিগারেটটা, যে এই তো তুমি খেয়েছো, অনেক বকা ঢোকা করলাম। তো এভাবে আমি মানে আমার মায়ের চেয়ে আব্বুর খুব বেশি ক্লোজ ছিলাম আর কি। আব্বুকে খুব ভালো লাগতো, আব্বুর পাশেই ঘুমাতাম। তো আমরা একটু বড় হলাম, যখন আমি ক্লাস টুতে যখন উঠব মানে টুতে পড়ব, তখন হচ্ছে আমরা একবার বাংলাদেশে আসি। যে
ওখানে কোথায় থাকতেন?
ওখানে আমরা সৌদিতে ফার্স্টে হচ্ছে মক্কায় ছিলাম কিছুদিন, তারপরে জেদ্দায় ছিলাম।
তোমার কি জন্ম ওখানে?
না আমার জন্ম বাংলাদেশে। আমি মানে হওয়ার পরে হচ্ছে আব্বু ওইখানে চলে গেছিলেন, মানে আমার বয়স যখন আড়াইয়ের মতো, দুই থেকে আড়াই, তখন চলে গেছেন। তো তখন হচ্ছে মানে কথা বলতে পারতাম না, তো তাকে এতই মিস করতাম যে আমাদের ঘরে তার নাকি একটা ছবি ছিল, শোনা কথা আমার তো মনে নেই। তা আমার আম্মা বলতো যে আমি খুব মোটা ছিলাম ছোটবেলায়, যে আমাকে তোলা যেত না, মানুষ কোলে নিতে পারতো না, খুব কষ্ট হইতো। আমার ছবিগুলাও আছে যে খুব মোটা ছিলাম। তো যখনই মানে আব্বু চলে যায়, তো আব্বু যাওয়ার আগে আমাকে সবসময় হচ্ছে আমি যে দুধ খাইতাম, ওটা আমার একটা অভ্যাস ছিল কি, যে এক গ্লাস থেকে আরেক গ্লাসে নিবে, এক গ্লাস থেকে আরেক গ্লাসে নিবে, নেওয়ার পরে অনেক ফেনা উঠবে, তখন ওই দুধটা আমি খাবো, মানে এরকম অভ্যাস ছিল আমার। একটু একটু মনে আছে, ততটা মনে নেই। তো ওই আড়াই বছর বয়সে আব্বু চলে যান। তো যাওয়ার পরে নাকি আমি ছবিটা দেখা ঠিক মতো কথা বলতে পারতাম না, সবসময় ওই রুমে ছবিটা দেখাইতাম, ছবিটা দেখাইতাম যে কোথায় গেল কোথায় গেল। আর তখন তো মানে ইয়ে তো টেকনোলজি অতটা ইমপ্রুভ ছিল না, যে স্কাইপিতে দেখবো বা কথা বলবো ওরকমও ইমপ্রুভ ছিল না। তো খুব মিস করতাম। তো তখন থেকে যে আমি শুকানো শুরু করছি, এরপর আর মোটা হই নাই, মানে তারপরেই শুকাই গেছি। তো এরপরে হচ্ছে চার বছর বয়সে আব্বু আমাদের নিয়ে গিয়েছিল, তখন আমার বড় ভাই আর আমি ছিলাম। তো যাওয়ার পর আমার ভাইয়া তখন মানে ক্লাস নাইনে উঠবে যখন, তখন আবার আমরা ওই যে কাম ব্যাক করি, যে ওখানে হচ্ছে আপনার ইয়ে ছাড়া এমবেসি স্কুলগুলো ছাড়া আর স্কুল ছিল না। তো এমবেসি স্কুলও এত দূরে ছিল, আর ওখানে তো সকালবেলা এত পরিমাণ রোদ উঠত যে কেউ যদি বেরো হয় মানে পুড়ে যাবে। আর আমার ব্যাপারটা ছিল, আমি তো অনেক ছোট ছিলাম, এই জন্য আমাকে কোনো স্কুলে ভর্তি করা হয়নি, কারণ এত দূরে স্কুলে যাওয়া আসা আমার পক্ষে পসিবল ছিল না। তো আমাকে আমার নানু হচ্ছে বই এখান থেকে ওয়ান টু এর বই প্যাকেট করে পার্সেল করে পাঠিয়ে দিত। তা আমি যেটা করেছিলাম, যে এক বছরে দুই ক্লাসের বই পড়েছিলাম আমি, মানে ওয়ানের আর হচ্ছে টু এর বই একসাথে পড়ি, এক বছরে পড়ছি, মানে ছয় মাস ছয় মাসে পড়ে। তারপরে ভাইয়া নাইনে উঠবে তাই বলে আমরা দেশে চলে আসলাম। তো দেশে আসার পরে হচ্ছে আমাকে স্কুলে এখন অ্যাডমিশন করাবে, তখন হয়ে গিয়েছিল এপ্রিলের মতো টাইম। তো তখন তো স্কুলে অ্যাডমিট হওয়াটা একটু ডিফিকাল্ট, আবার ওই বছর অ্যাডমিট না হলেও আমার বছরটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য অ্যাডমিশন টেস্টে দেয়ছে। তো আম্মু বলতেছে যে ওকে ওয়ানের টেস্টই দাও, ও তো টুতে পড়ার বয়স হয় নাই, আর টুতে দিলে টিকবে কি না, এক বছরে তো দুই বছরের বই পড়ে শেষ করতে বাসায় কোনো কাজ ছিল না, সারাদিন বই পড়তে আমার ডিশ দেখতাম। তো ডিশের দেখতে দেখতে এমন অবস্থা হয়েছিল যে আমি টুতে থাকতেই হিন্দি বলতে পারতাম, খুব ভালো হিন্দি বলতে পারতাম। আবার আমাদের আশেপাশে যারা সৌদিতে যারা ছিলেন, তারা ছিলেন বেশিরভাগই চিটাগাংয়ের লোক ছিলেন, চিটাগাংয়ের ভাষায় কথা বলতো। আমাদের নিস্তালা একটা আন্টি ছিলেন, উনি মানে প্রায় বলতেন কি যে তুমি শুদ্ধ করে বলো তাহলে তার ছেলেগুলা হচ্ছে শুদ্ধ বাংলা ভাষা শিখবে। আমার ব্যাপারটা হয়ে গেছিল কি, আমি ওদের সাথে থাকতে থাকতে আমি ওদের ভাষায় কথা বলতাম, ওদের সাথে মানে শুদ্ধ বাংলা ওদের শিখাবো কি, আমি নিজেই চিটাগাংয়ের ভাষা শিখে মানে বস বসে আছি। আবার আমাদের পানি দিতে আসতেন, যে উনি ছিলেন পাকিস্তানি, তো পানি নিতে ক্যান নিয়ে যেতাম ওখানে। তো ওই পাকিস্তানির সাথেও খুব খাপে ছিল, ওনার সাথে কথা বলতে বলতে আবার পাকিস্তানি ভাষাও শিখে গেছি, সবার সাথে সব ভাষায় কথা বলতে বলতে মানে অনেক ভাষা আয়ত্ত করে ফেললাম। আবার সৌদি ভাষা এখন মনে নেই আমার, কিন্তু তখন নাকি ভালোই মানে অল্প অল্প বলতে 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 পারতাম। দেখা যেত আম্মুর সাথে মার্কেটে গেলে আম্মু তো বলতে পারতো না, আমি বলতাম, জিজ্ঞেস করতাম এই জিনিসের দাম কত, ওই জিনিসের দাম কত। এভাবে তো ওইখানে সময়টা কাটলো। এখানে যখন চলে আসছি তখন হচ্ছে টুতে অ্যাডমিশন টেস্ট দেয়ালো যে টুতে যদি ভর্তি না হয় ওয়ানে ভর্তি করে দিব। তার আগে একটা ঘটনা, সেটা হচ্ছে আমাকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ফার্স্টে ভর্তি করতে চাইলো, যে টুতে ইংলিশ মিডিয়ামে ভর্তি করি। তো পরীক্ষা দিয়েছি, চান্সও পাইছি। তো প্রথম যেদিন ক্লাসে গেলাম, স্যার একটা ব্যাগ নিয়ে আসছেন ক্লাসে। তো ওই ব্যাগ দেখার পরে ওই স্কুলে তো আর আমি পরের দিন আর যাবো না, স্যার ব্যাগ নিয়ে আসছে, ওই স্কুলে যাওয়া যাবে না, যাওয়াই যাবে না। গেলামই না, গেলাম তো নাই। তারপর দিন থেকে কান্নাকাটি শুরু হলো যে বই খাতাগুলো যে কিনলাম ওগুলো তো ফেরত দিতে হবে, আর স্কুলে টাকা দিয়ে ভর্তি হয়েছি না। আম্মুকে বলতাম তুমি ওই টাকাগুলো নিয়ে আসো, কেন দিব, আমি স্কুলে পড়বো না, কেন ওদের টাকা দিব। এই হলো। তো টুতে পরে আরেকটা স্কুলে ভর্তি হলাম, ইংলিশ মিডিয়ামে আর হলো না, ওটা বাসার কাছেই ছিল। তো আমরা যেহেতু ওইখানে পারমানেন্টলি থাকবো না, সেই জন্য নানু বাসায় থাকতাম আমরা তখন। তো আমার নানা প্রতিদিন আমাকে স্কুলে নিয়ে আসতো, মানে উনি ওনার বলতে গেলে যে ওনার যত নাতি নাতনি ছিল তার চেয়ে উনি আমাকে সবচেয়ে বেশি আদর করত। মানে পড়াশোনায় ছোটবেলা থেকে একটু ভালো ছিলাম, তো দেখা যেত যে সব প্রতিদিন স্কুলে আমাকে নিয়ে আসতেছে, আর আমি একটাই মাত্র নাতিন ছিলাম তখন আমার, মানে আর একটা খালা আছে ছোট, ওনার তখন বিয়ে হয়নি, আর আমার আরেক যে খালা ওনার একটা মাত্র ছেলে, ও আমার চেয়ে এক বছরের ছোট। তো নাতনি বলতে একাই ছিলাম, তো খুব আদর করতো। স্কুলে প্রতিদিন সে নিয়ে আসতো, রিক্সা করে নিয়ে এসে বসে থাকতো একদম স্কুলের পাশে বসে থাকতো। তা আমি এবার ক্লাসে ফাঁকে ফাঁকে উঁকি দিয়ে দেখতাম যে আসে না, থাকলে মানে হইচই শুরু হইলো। একদিন রেখে চলে আসছিল, তাতেই কান্নাকাটি করে পুরো স্কুল মাথায় ফুলছিলাম। তো ওই টুতে পড়ার পরে আমরা যখন মানে টু শেষ, থ্রি শেষের দিকে, থ্রি এর ফাইনাল পরীক্ষা তখনও দেয় নেই, তো তখন হচ্ছে ভাইয়াকে রেখে, তখন আমার ছোট ভাইটা মানে ওখানে, ওখান থেকে যখন আসছি, আসার পর আমার ছোট ভাইটা মানে হয়েছিল বাংলাদেশে। তো ওর যখন ছয় সাত মাস বয়স তখন আবার ওকে নিয়ে ভাইয়াকে রেখে আমাকে নিয়ে গেল ওইখানে, আবার সৌদিতে আবার গেল। প্রথমবার চার বছর ছিলাম, পরের বার গিয়ে তিন বছর মতো ছিলাম আর কি। তো যাওয়ার আগে তো যাবই না, ভাইয়াকে রেখে যাব না, বাসায় তখন নানা নানি মামা মামাদের প্রতি খুব আদর হয়ে গেছে, এখন আর যাবো না। আর মামারও দেখা যেত যে একদিন যদি নানা স্কুলে নিয়ে আসতে না পারত, ওনারা সাইকেলে বসে আমাকে সামনে বসে ওই যে তোয়ালে পেঁচায় সামনে বসে স্কুলে নিয়ে আসতো। সবাই খুব আদর করতো খুবই, এমনিতে নানা নানি মামা মামারা ছাড়াও আশেপাশের যারা ছিলেন মানে প্রতিবেশীরাও পর্যন্ত খুব আদর করতেন। আর আমার নানার তো খুব আদরে ছিলাম আমি, যে আশেপাশে কেউ কিছু বললেই তো আমার নানা খবর আছে, এই জন্য কেউ কখনো কিছু বলতো না। আর আমার নাকি ছোটবেলায় একটা ইয়ে ছিল, মানে আমার একটা মানে অসুস্থতার মতো ছিল, সেটা হচ্ছে যে আমি একটা কিছু বললাম একরোখা টাইপের যে এটা করব, সেটা যদি কেউ না করতো সাথে সাথেই মানে চেঞ্জ হয়ে যেত আমার কি একদম কান্না করে, আর শ্বাসটা আসতো না, দেখা যেত যে পানি ঢালতে হইতো। তা আমি নাকি মানে কান্না দিলেই মামারা আমার নানা আর আশেপাশের মানুষও পানি দিয়ে দৌড় দিত, তো পানি ছাড়া দৌড় দিত না, পানি নিয়ে ঢালতো। তারপরে পানি ঢালতে ঢালতে দেখা যেত যে
এরকম ফলস রিঅ্যাকশন হয়নি, তো যখন তুমি আমার পানি ঢালা শুরু হয়ে গেছে না আমি ঠিক আছি,
আমি তো শুনছি।
তোমার এই বাংলাদেশ এবং সৌদির অদ্ভুত দারুণ এক কেমিস্ট্রির মধ্যে তুমি বড় হচ্ছো, এবং এবং আসলে তুমি ফরচুনেট সেই অর্থে তুমি ব্লেসড যে যেখানে গেছো যাদেরই সাথে থেকেছো তারাই মন প্রাণ সঁপে দিয়ে তোমাকে ভালোবেসেছে।
হ্যাঁ, খুব ভালোবেসেছে। আমি যখন সৌদিতে ছিলাম তখন ওই যে উমরা করে না, তো আমি তো ছোট ছিলাম একদম, উমরা করতে গিয়ে তো ভিড়ের মধ্যে ইয়ে হয়ে যাব, আটকে যাব। তো আব্বু সবসময় আমাকে কাঁধে নিয়ে তারপর উমরা করতো, মানে ফার্স্টবার যখন গিয়েছিলাম আর কি, তখন তো একদম ছোট ছিলাম, চার বছরের। মানে তার আগেই হচ্ছে আমার ওই সেন্টের অভ্যাসটা ছিল একদম ছোট থেকে, এক বছর থেকে।
বাবা এবং মেয়ের এই যে রিলেশনশিপ, সেটা পরবর্তীতে কি পর্যায়ে যখন তুমি বড় হলে তারপরে
ওই এই কথাটা শেষ করি যে আব্বা যখন হচ্ছে আমাকে কাঁধে নিয়ে উমরা করতো, যে সাত পাক যখন দিত, তো ওখানে তো পুলিশ ছিল, আশেপাশে পুলিশ থাকে আর কি, তো যাই না ওরা কেন এত আদর করতো, প্রত্যেকটা পুলিশ প্রায় সময় চকলেট দিত একটা করে, মানে আমি হচ্ছে কাঁধের উপর থেকে চকলেট কালেক্ট করতাম। তো এই হলো, আমরা যখন সেকেন্ড বারও গেলাম, সেকেন্ড বার যাওয়ার পরে তিন বছর থেকে তখন আমিও বড় হচ্ছি, নিয়ে আসলো দেশে, তখন আমি ক্লাস ফাইভে পড়ি, তো ফাইভের শেষের দিকে আমার আব্বা দেশে আসছিলেন, দেশে আসার পরে তখন হচ্ছে ফাইভে পরীক্ষা দিলাম, বৃত্তিটিতে দিলাম, তো হঠাৎ করে একদিন আসছিলেন উনি, মানে আগে থেকে বলে আসেন নাই, হঠাৎ করে মানে আমি স্কুল থেকে এসে দেখি উনি খাটে বসে আছেন আর কি, আমার তো খুশির কোনো ইয়ে নেই। আর এর আগে যখন আসতে নিয়েছিলাম তো এত কান্নাকাটি করছিলাম এয়ারপোর্টে, যে এয়ারপোর্টে কিন্তু ইমিগ্রেশনের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু আমার আব্বাকে ঢুকতে দিছিল, ওই মানে ইমিগ্রেশনের লোক একটা রিসিপ্ট লিখে দিছিল যে আমি তো থাকবো না, আপনাকে তো পরে বের হতে দিবে না সৌদি এয়ারপোর্টে। তারপরে ওদের মানে এত কড়া পাহারা, কিন্তু আমার কান্নাকাটির যন্ত্রণায়, আমাদের প্লেনটা দুই ঘন্টা লেট ছিল লাস্ট বার যখন আসি, তো আমার কান্নাকাটি দেখে সে লোক হচ্ছে তাকে স্পেশাল পারমিশন দিয়ে দুই ঘন্টার জন্য এয়ারপোর্টে মানে ভিতরে ঢুকতে দিছে, যে ঠিক আছে যান, আপনি আপনার মেয়ের সাথে যান, এত কান্নাকাটি করছে। তো ওই দুই ঘন্টা আব্বু ছিল সাথে, ছিল দুই ঘন্টা লেট ছিল প্লেন, তারপরে তো আমরা চলে আসলাম। তো আব্বা তো ফাইভে যখন ছিল আসলো দেশে, আসার পরে হচ্ছে আব্বুকে প্রতিদিন ঘুরেই ঘুমাতাম আমি, তো লাস্ট যখন চলে যায় যখন সিক্সে পড়ি, সিক্সে উঠলাম মাত্র তখনই, তো আমাকে হচ্ছে মানে বলে যায় নাই উনি যে আমি ঘুমাচ্ছিলাম, আমি কান্নাকাটি করবো, তো উনি মানে আমি ঘুমাচ্ছিলাম, জানতাম যে যাবে, কিন্তু ওই দিনই যাবে মানে ব্যাগটা গুছাইছে দেখছি, বাট ওই দিনই যাবে এটা বলে নাই, বুঝছেন, যাবো কয়েকদিনের মধ্যে, আজকে যে যাব সেটা বলে নাই। তো ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে ঘুম ভাঙার পরে দেখি যে রুমের মধ্যে কেউ নাই, তো আমার কি মনে হলো, আমি আমার নানু বাসা আবার আলাদা আলাদা রুম ছিল, মানে অ্যাটাচড না সব কিছু, তো উঠে দৌড় দিছি রাস্তার দিকে, দৌড়ায় দেয় দেখি যে সে গাড়িতে উঠে গেছে, গাড়িটা যাচ্ছে, জাস্ট এতটুকুই লাস্ট দেখা, মানে আর কোনো কথা হয় নাই যে চলে যাচ্ছে বা কি এয়ারপোর্টে যাব, কিছুই না, জাস্ট তাকায় তাকায় দেখলাম যে চলে যাচ্ছে।
দেখেছিলে তুমি গাড়িতে তাকে?
হ্যাঁ দেখেছিলাম, গাড়িতে উঠতে দেখেছি, ব্যাগটা নিয়ে গাড়িতে উঠলো,
দেখলো তোমাকে?
হ্যাঁ ওকে দেখলো, দেখে চলে গেল। এরপরে কিছুদিন কথা হয়েছে, সেভেন পড়ি যখন তখন পর্যন্ত কথা হইতো, মন দিত কথা হইতো, তো প্রায় বলতাম আব্বু চলে আসো, তুমি এখানে থাকার দরকার নেই, মিস করি খুব, সেভেন পর্যন্ত ভালোই কথা হয়েছে। তারপর সেভেনের মাঝামাঝি টাইমে হঠাৎ কি হলো যে উনি কোনো একটা প্রবলেমে পড়লেন, তো বলছেন যে মানে উনি যেখানে গিয়েছিলেন ওখানে, আমি ঠিক বলতে পারবো না যে কি প্রবলেম, তা আমাকে বলা হয় নাই, তো এর জন্য হচ্ছে উনি মানে কিছুদিন যোগাযোগ করতে পারবে না, ওনার পাসপোর্ট নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছিল, কিছুদিন যোগাযোগ করতে পারবে না, এর মধ্যে এটা বলছে যে এরপরে আমি যোগাযোগ করবো, আমি টাকা পয়সা পাঠাবো, কিছুদিন টাকা পাঠাতে পারবো না। গেল কিছুদিন, গেল কথা হয় না, হয় না হয় না হয় না, সবাই টেনশন করছে যে কোনো ফোন নেই কিছু নেই, অ্যাটলিস্ট খারাপ থাকলেও তো জানাবে, বা ওখানে যদি কোনো প্রবলেমে থাকে আমাদের বললেও তো আমরা হয়তো হেল্প করে নিয়ে আসতে পারবো ওনাকে, তো এ ধরনের কোনো কথাই মানে হয় না। এরপর ছয় মাস পরে একদিন ফোন দিয়েছিলেন যে প্রবলেম যা ছিল সলভ হয়ে গেছে, আমি নেক্সট বুধবারে তোমাদের জন্য টাকা পাঠাবো নেক্সট বুধবারে, তো আমরা তো ঠিক আছে ছয় মাস গেছে কোনো একটা প্রবলেম গেছে, তো ওই পরে আর মানে ওই যে বুধবার গেল ওই বুধবার আসে নাই আর কি, মানে এরপরে আর কখনোই ফোন দেন নাই উনি। এখন উনি যে কোন প্রবলেমে পড়েছেন বা কি কারণে এমন হলো মানে আমরা কখনো আর যোগাযোগই করতে পারি।
কতদিন যোগাযোগ নাই তাহলে?
ক্লাস সেভেন থেকে এখন পর্যন্ত কোনো যোগাযোগ নেই।
তাহলে আনুমানিক কত বছর?
আনুমানিক কত 14-15 বছর তো হয়ে গেল, 7 থেকে 3 বছর, 10-12 বছর এক যুগ পার হয়ে যাচ্ছে আর কি।
বাবা যদি স্মৃতিতে না থাকতো সেটা হয়তো একরকম ব্যাপার ছিল, কিন্তু বাবা খুব স্পষ্ট ভাবে স্মৃতিতে তার ছাপ রেখে হঠাৎ করে এভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়া মনে হয় না মানুষের?
অনেকে থাকে না যে বাবার সাথে অ্যাটাচ থাকে না, তারা মার সাথে বেশি অ্যাটাচ থাকে, এরকম বাচ্চা কিন্তু আছে। যে আমার বাবা তো বাইরে ছিলেন, আমার তো আমার মার সাথে বেশি অ্যাটাচ হওয়ার কথা ছিল, কিন্তু ছোটবেলা থেকে আমি আমার বাবার সাথে বেশি অ্যাটাচ ছিলাম আর কি। যে সব কাজে আব্বা আমার জন্য আলাদা চিঠি লিখত, বাসায় যখন চিঠি লিখত,
কি ধরনের চিঠি?
চিঠিগুলোর মধ্যে মানে সে আমাকে বিভিন্ন নামে ডাকতো আর কি, মানে বিভিন্ন ধরনের মা, 6 ধরনের মা, কয়েকজনের মা, মানে হাজার হাজার এরকম নামে ডাকতো। তো ওইগুলো লিখে মানে আমি যখন পড়তে পারতাম আর কি, তখন আর কি চিঠি লিখত উনি। তো মানে এটাই চিন্তা করি যে মানুষের বাবা চোখের সামনে যদি অসুস্থ হয়ে যায় না থাকে, সেটা একটা আলাদা কথা, বাট আমার মনে কিন্তু সারা জীবন থাকবে যে আমার বাবা এক সময় ফিরে আসবে। মানে আমি এখনো সেটাই চিন্তা করি যে উনি কোন অবস্থায় আছে, ভালো আছে না খারাপ আছে, আমি এটাও বলতে পারি না। অনেক সময় মানুষ জিজ্ঞেস করে তোমার বাবা কোথায়, অনেকে ভাবে যে নাই, হয়তো বা নাই, ভাবলে ভাবে যে নাই মারা গেছেন বা কিছু, বাট আমি তো আসলে এটাও জানি না যে উনি কোন অবস্থায় আছেন, কখনো আসবেন কিনা। যেন খুব খারাপ লাগে আসলে যখন দেখি যে ফাদার্স ডে তে সবাই বাবার জন্য গিফট কিনতেছে, আমার ইচ্ছে করে যে আমি একটা গিফট কিনি। যখন দেখি যে কেউ বাবার পাশে বাবার কোলে যাচ্ছে দৌড়ে, আমার আমার আগের স্মৃতিগুলো মনে পড়ে যে আমি তো সবসময় মানে ওনার কাছে যেতাম, ওনার হাত ধরে হেঁটে বাসায় আসতাম। যতদিন ছিল ততদিন মানে আমার মনে এমন কোনো আশা ছিল না যে উনি পূরণ করেন নাই, বলার আগে উনি সবকিছু আমার সামনে হাজির করতেন।
আমি যখন আসি সাজব বলে পাতা বেঁধে নিই ঠান্ডা হাওয়ায়, আর শীতে যখন এই চোখ পড়ে যায় মনে হয় বাবা যেন বলছে আমায়, আই থুকু আই, আই থুকু আই, থুকু আই, আই থুকু আই, আই রে আমার কাছে আই মামনি, সবার আগে আমি দেখি তোকে, দেখি কেমন ফোঁকা বেঁধেছিস তুই, কেমন সাজল দিলি কালো চোখে, আয় খুকু আয়, খুকু
আরে
সাথে এরকম বিভিন্ন রকমের একদিকে হয়তো ভালোবাসা বিভিন্ন কিছু বিনিময় এক এক লহমায় সবকিছু কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, আবার হয়তো কোনো না কোনো ভাবে অন্য কোনো ফর্মেটে ভালোবাসা আমাদের কাছে এসে ধরা দিচ্ছে। আসলে আমাদের এইভাবেই চলতে হয়, ভালোবাসার এইরকম লুকোচুরির মধ্য দিয়ে আমাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিতে হয়। বাবার কথা বলছিলে তুমি, আমরা তোমার সাথে সাথে সবাই, ইনফ্যাক্ট আমাদের শ্রোতারা অনেক বেশি কানেক্টেড, কিন্তু সবাই ফিল করতে পারছে। আর আমি বলে রাখি, অনেকেই জানতে চাচ্ছে যে আজকের বন্ধুকে যারা ফেসবুকে নাই তারা হয়তো এই পোস্টটি দেখতে পাচ্ছে না, তোমাকে দেখেই কিন্তু একটা ব্যাপার আছে, কিছু ক্যারেক্টার থাকে না, কিছু অ্যাটিটিউড থাকে না, কিছু এক্সপ্রেশন থাকে না, কিছু মুখ থাকে না যেগুলোকে দেখলে আপন করে ভাবতে মনে চায় না। এটা আমাদেরই আমাদেরই মাঝেকার কেউ একজন, এ তো দূরের কেউ না, আমাদেরই একজন। এই কারণে মনে হয় এত বেশি ভালোবাসত তোমাকে তোমার পরিমণ্ডল, সেটা সৌদি আরব হোক অথবা বাংলাদেশ হোক। তো এই হচ্ছে আমাদের আজকের অতিথি বন্ধু, যে হর্সিতে বসেছে আমাদের জিনিয়া জিনিয়া। তারপরে তোমার বড় হওয়া, দেন কলেজ, দেন ভার্সিটি, এইসব জায়গাগুলোর মধ্যে কি একদম আমরা নিখাদ ভালোবাসা বলতে যা বুঝাই, রোমান্টিক লাভ বলতে যা বুঝাই, এরকম কোন ভালোবাসা দেখা তুমি পেয়েছো কিনা?
আমি যখন স্কুলে পড়ি তখন খুবই চুপচাপ ছিলাম, সারাদিন মানে বই নিয়ে বসে থাকতাম, স্টুডেন্ট ছিলাম তো, এই জন্য সবাই বলতো যে সারাদিন পড়াশোনা করে, আর আমারও মানে ভালো লাগতো না আর কি আদার্স কোনো কিছু। তো আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম তো সবাই এক্সপেক্ট করছিল আমি গোল্ডেন এ প্লাস পাবো, বাট আমার সামাজিক বিজ্ঞানে এ প্লাসটা মিস হয়ে গিয়েছিল। সেটার একটা কজ ছিল যে আমার সামাজিক বিজ্ঞান পরীক্ষার আগে আমার নানার ক্যান্সার ধরা পড়ছিল, যে ওনার ফুসফুসে ক্যান্সার হয়েছিল। সামাজিক বিজ্ঞান পরীক্ষার আগে 3 দিন বন্ধ ছিল, ওই 3 দিন আমি কোনো পড়াশোনা করতে পারিনি, মানে ওনার কথা চিন্তা করে এত কান্নাকাটি করছি যে তারপর আমার মনে হলো ধুর এত পড়াশোনা করে কি লাভ, তো মিস হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, কলেজে হচ্ছে তখন সবার সাথে খুব গল্প টল্প করতাম, যে আগে যেরকম চুপচাপ বসে থাকতাম ওই জিনিসটা ছিল না কলেজে, গল্প টল্প খুব করতাম। আমি আবার যে স্কুল থেকে পড়াশোনা করেছি ওই কলেজে ভর্তি হয়েছিলাম, তো ওখানকার টিচার যেহেতু স্কুলে ফার্স্ট গার্ল ছিলাম খুব আদর টাদর করতেন, তা আমার সাথে আবার আমাদের জয়েন্ট ক্লাস ছিল কিন্তু কোনো ছেলে মানে কথা বলতো না ওইভাবে, কারণ টিচারদের খুব আদরে ছিলাম, তো যদি বিচার দেয় ওর তো খবর আছে, এই জন্য কোনো ছেলে মানে কথা বলার সাহস পেত না, বলতো না, আর আমিও ওইভাবে বলতাম না। তারপর হলো যে আমি কলেজে যেই ম্যাথ টিচারের কাছে পড়ি উনি ওনার বাসায় একটা পিকনিক অ্যারেঞ্জ করবেন, তো এই পিকনিকের জন্য আমাদের জন্য উনি পিকনিকটা একটু পিছিয়েছিলেন, যে আমাদের পরীক্ষা ছিল কি না না, আমার খালার বিয়ে ছিল আমি পিকনিক অ্যাটেন্ড করতে পারবো না, এই জন্য উনি পিকনিকটা পোস্টপোন করছে, যে ওর খালার বিয়ে শেষ হলে তারপরে আমরা পিকনিক করব। তার মধ্যে অনেক মেয়েরা হচ্ছে পিকনিক করতে যাচ্ছিল না, তো তখন আমাদের ক্লাসের একটা ছেলে ও আমাকে ফোন দিল যে রাত্রে কয়টার দিকে, 10টার দিকে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে পিকনিক তো স্যার এরকম পিকনিক অ্যারেঞ্জ করতে চাইছে, তোমাদের জন্য তো পিকনিকটা একটু পোস্টপোন হয়েছে, এখন তো তোমাদের অনেক মেয়েরাই চাচ্ছে না পিকনিকটা করতে, তো আমি এই ব্যাপারে তোমার সাথে একটু কথা বলবো, তো আমি তোমাকে 12টার পরে ফোন দিই, কারণ তখন তো কল রেট হচ্ছে বেশি, স্টুডেন্ট মানুষ 10 টাকা ফোনে ভরতাম, তো তোমাকে 12টার পরে ফোন দিই। তো আমি বসে আছি, ঠিক আছে সমস্যা নেই 12টার পরেই ফোন দাও। আমার এই জিনিসটা একটু ভালো লাগলো যে 12টার পরে যদি ডেট ফোন দিতাম কিন্তু কলটা রিসিভ করতাম না, আর আমি তখন নিজে ফোন ইউজ করি না, আমার মার ফোনে, আব্বা ফোনটা বাসায় থাকতো ওইটা দিয়ে কথা বলতাম আর কি। তো 12টার পরে ফোন দিয়েছিল, তো ওইটা নিয়ে কথা টথা বললাম। তো এই ফার্স্ট কোনো ছেলের সাথে আমার কথা বলা, এর আগে কোনো ছেলের সাথে আমি মানে ওইভাবে সামনাসামনি, হ্যাঁ টুকটাক, মানে আমাদের যখন 7-8 ক্লাস ক্যাপ্টেন ছিলাম তো ছেলেদের যে ক্লাস ক্যাপ্টেন ছিল তার সাথে একটু কথা টথা
বলতাম,
এই ওই ক্লাস ক্যাপ্টেনের সাথে কথা বলতাম, বাকিদের সাথে কথা বলতাম না। তো ওই হচ্ছে ফার্স্টে ওর সাথে কথা বলাতে অনেকক্ষণ ধরে, আধা ঘন্টা ধরে ওই পিকনিকটা নিয়ে আলোচনা করলাম। তারপর থেকে পিকনিকটা রিলেটেড কথাবার্তা হলো যে পিকনিকটা কিভাবে হবে, এই রিলেটেড কথাবার্তা তখন ওর সাথে কথা হতো মাঝে মধ্যে পিকনিকটা হওয়া পর্যন্ত আর কি। তো এরপরে চার পাঁচ দিন পরে তো তখন হচ্ছে আমাদের ওই যে ফোনে ফ্রি এস এম এস এর ইয়ে ছিল, তো জোকস টাইপের এস এম এস পাঠাতো সবাই সবাইকে। তো আমার ফ্রেন্ডরা হচ্ছে আমাকে জোকস পাঠাইতো। এখন সব ফ্রেন্ডরা তো কমন ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড গুলো তো কমন ফ্রেন্ড ছিল। এখন ওদের জোকস যদি ওদেরই পাঠাই তাহলে তো সমস্যা, জোকসটা তো জানে। এখন একটা নতুন জোকস পাবো কোত্থেকে? তো আবার নতুন জোকস খোঁজা ওটা আমার কাছে খুব বোরিং লাগতো। একদিন আমার ফ্রেন্ড আমাকে একটা জোকস পাঠিয়েছে, এখন ওই জোকসটা বলেছে ছেলে টাইপের জোকস আর কি, ছেলেদের পাঠানো, মানে শেষে হচ্ছে অনেক কথা বলে তুমি একজন রিক্সাওয়ালা আর কি, এই টাইপের জোকস সে আমাকে পাঠিয়েছে। তাই আমি ভাবলাম এটা তো একটা ছেলেকে পাঠালে বেটার। তা ওর নাম্বারটা ছিল, ওর সাথে মোটামুটি কথা টথা বলতাম, তো ওকে পাঠিয়ে দিছি। সে আবার একটা রিপ্লাই পাঠিয়েছে। তো এরকম করতে করতে এরকম জোকস আদান প্রদান হইতো আর কি, মাঝে মধ্যে কথা টথা বলতাম। তো কিছুদিন পরে মাঝে মধ্যে ফোন দিত, খোঁজ খবর নিত, আবার স্যারের বাসায় পড়তে গেলেও দেখা হতো, তো খোঁজ খবর নিত। তাই একদিন ফোনে বলতেছে যে আমি তোকে তুই করে বলি, তুমি করে বললে তো ব্যাপারটা আনইজি লাগে, তো তুই করেই বলি, আমরা ভালো ফ্রেন্ড হই, তুই করে বলি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই করে বলবো, কিন্তু তুই করে আবার বলতে পারতাম না প্রথম প্রথম হুট করে তুই করে বলা। তো সে তুই করে বলতো, প্রায় ফোন দিত, এখন তুই করে বলে ফ্রেন্ড, এখন তো কথা বলাই লাগে। তো প্রায় দেখা যেত কথা হইতো, ও আবার হচ্ছে ওদের ছেলেদের আড্ডা মজার কথাগুলো বলতো, তা আমার আবার শুনতে ভালো লাগতো যে ওই জিনিসগুলোর সাথে তো আমি পরিচিত ছিলাম না, তা আমার কাছে খুব ভালো লাগতো। তো খুব গল্প করতো ব্যাক বেঞ্চে বসে, ওরা খুব মজা করে। তারপর থেকে শুরু হলো যে আমিও একটু ব্যাক বেঞ্চে বসে দেখি, আমি তো সবসময় ফার্স্ট সেকেন্ড বেঞ্চে বসি, দেখি
ছোটবেলা থেকে।
হ্যাঁ সেটাই, একটু ব্যাক বেঞ্চে বসে দেখি কেমন লাগে। তো ব্যাক বেঞ্চে বসে দেখলাম যে ভালোই লাগে, সামনে সবাই কি করতেছে দেখা যায়। আগে তো সামনের দিকে বসতাম, কিছু দেখতাম না, গল্প করতে লুকায় লুকায় টিচারদের ফাঁকে দিয়ে গল্প করতেও ভালোই লাগে দেখা যেত। তো সাদা এসে আবার আমাকে খুঁজতো, এই জিনিয়া কই জিনিয়া কই, সবসময় তো প্রথম দিকে দেখতো। তা আমি ওর পিছন থেকে আসতাম, স্যার আমি একটু পিছনে গেছিলাম। তো বলতো তুমি পিছনে যে বসা শুরু করলে কবে থেকে? তো বললাম স্যার একটু বসি। তা আর কিছু বলতো না, কারণ পড়াটা আবার শিখে যেতাম, ওদিক দিয়ে ঠিক ছিলাম যে পড়াটা নিজে বাসায় রেডি করে তারপরে স্কুল কলেজে গিয়ে মানে দুষ্টামি টুষ্টামি করা। তো এইভাবে কথা হলো বেশ কয়েকদিন, কলেজের শেষের দিকে চলে আসলো। তো এর মধ্যে আবার প্রায় রেগুলারই একদিন পরপরই ফোন দিত, তো কথা বলতে বলতে মানে অভ্যাস হয়ে গেছে একটা, যে কথা না বললে এখন আর মানে মনে হয় যে কথা বলি নাই অনেকদিন, কথা বলতাম। তো এর মধ্যে ওর ফোনটা যখন আমরা টেস্ট পরীক্ষা দিব তার আগে ফোনটা চুরি হয়ে গেছে, তো তখন আবার মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল যে কথা বলতে পারি না। তো তখন খুব মিস করতাম যে আমার একটা ফ্রেন্ড, এতদিন ধরে কথা বলি, খুব ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছিলাম, তো ওর সাথে কথা হয় না, তো খুব মিস করতাম। মাঝে মধ্যে কি করতাম, ওর ভাইয়ের ফোনটাতে ফোন দিতাম আমি মাঝে মধ্যে। আর ওর হচ্ছে ওর বাবার দোকানে একটা ল্যান্ড ফোন ছিল, তো যখন সুযোগ পাইতো, ওই আগে তো দোকানে কম যেত, তখন হচ্ছে দোকানে যাইতো যে ল্যান্ড ফোন থেকে আমাকে ফোন দিত আর কি। তা আমিও ল্যান্ড ফোন থেকে ফোন দিতে হচ্ছে বিকেল বেলাটায় বেশি, তো বিকেল বেলাটায় ওয়েট করতাম যে কবে ফোন দেয়, কবে ফোন দেয়, কবে দেয়। প্রতিদিন তো দিত না, যেদিন দিত দেখা যাওয়ার অনেকক্ষণ কথা বলতাম
না, ফোনে তো মানুষকে দেখা যেত না বা দেখা যাওয়ার কথা না, তাও কি সাজুগুজু করতে ওর ফোনটা আসার আগে দিয়ে
একটু করতাম, ফোনে দেখা যায় না তারপরেও করতাম। তারপরে
মানে
একটা প্রিপারেশন ছিল যে এখন কথা বলবো, প্রথম দিকে এই জিনিসটা ছিল,
কিন্তু মনটা ভালো হয়ে যায়, মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়।
শেষের দিকে এসে মানে এই ব্যাপারটা ছিল যে মনে হয় ফোনটা একটু স্পেশাল, প্রথম দিকে এরকম ছিল না। আমার একটা খুব ছোটবেলার ক্লোজ ফ্রেন্ড ছিল ক্লাস ফাইভ থেকেই, ওর নাম হচ্ছে সাহেলা। তো ওকে মাঝে মধ্যে বলতাম যে ওর ফোনের জন্য না আমি এখন ওয়েট করি, আগে তো করতাম না, এখন না ওয়েট করি। তো বলতেছে ও আচ্ছা, তার মানে কি ব্যাপারটা তো একটু অন্যরকম মনে হচ্ছে। তা আমি আবার সেটা স্বীকার করতে চাইতাম না, আরে না ওরকম কিছু না, হয়তো বা কথা বলতে বলতে এখন মায়া পড়ে গেছে এই জন্য ওয়েট করি। তো ও আবার বলতো কি দেখ তুই কিন্তু ফার্স্টে কিছু বলবি না, মানে তোর ওর জন্য ওর ফোনের জন্য যে তুই ওয়েট করিস এটা কিন্তু তুই কখনো বলবি না। তো আমি বলতেছি আচ্ছা, ঠিক আছে সমস্যা নেই, বলবো না আর কি, বলার কি আছে, এমনিতেই বুঝছি। তো তারপর হচ্ছে কলেজের শেষের দিকে একদম লাস্ট দিন যেটা, ওই দিন হচ্ছে আমাকে বলতেছে যে তোর জন্য একটা গিফট আছে, লাস্ট দিনে দুই দিন আগে বলছে তোর জন্য একটা গিফট আছে। বলছি কি গিফট? তারপর বলতেছে দিব নেন তোর জন্য একটা গিফট কিনছে, ভালো কথা। তো শেষের দিন হচ্ছে ক্লাস শেষ হওয়ার আগে ও আমাকে একটা আপেল দিছে, আপেলটাও একটু মানে ইয়ে ছিল আর কি, কালো ছিল একদিক দিয়ে। তা আমি বলতেছি যে গিফট দিছে একটা পচা আপেল, এটা কেমন গিফট হইলো? তো যাওয়ার আগে হচ্ছে একটা ব্যাগে করে একটা গিফট দিয়েছিল, খুব সুন্দর একটা গিফট, পরে মানে একদম যখন বের হয়ে যাবো তখন। তারপরের দিন তো প্রবেশপত্র নিলাম আমরা, আমাদের কলেজ শেষ প্রায়, এর মধ্যে ফ্রেন্ডশিপ বেশ ভালোই হয়ে গেছে, তখন ফোন টোন ছিল না, কথা হতো না। তো আমি যখন HSC পরীক্ষা দেই, আমার হচ্ছে কোনো কারণে আমার সিট প্ল্যানটা একটু প্রবলেম হয়ে গেছিলো, আমার প্রবেশপত্র ফার্স্টে আসে নাই, পরে দৌড়াদৌড়ি করে টিচাররা প্রবেশপত্র আনছে, তো আমার স্কুল কলেজের ওদের সাথে আমার সিটটা পড়েনি, অন্য জায়গায় পড়ছে। তো ও প্রায় মানে প্রথম দিনই খুঁজতে খুঁজতে আমাকে দেখতে গেছে যে তোর সিটটা আলাদা পড়ছে, দেখে আসছে আমাকে গিয়ে। আবার পরীক্ষা শেষ হলো, দাঁড়ায় থাকতো ওখানে, খুব রাশ ছিল, মানে কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে খুব রাশ থাকতো, রিক্সা পেতাম না, তো রোদ থাকতো তখন দেড়টার দিকে পরীক্ষা শেষে, 10টা থেকে 1টা বাজে পরীক্ষা শেষে, তো বের হতে হতে 1:30, তো 1:30 সময় দেখা যেত আমাকে প্রতিদিনই রিক্সা করে দিত বাসায় যাওয়ার জন্য, আমাকে একটা দোকানে বসে রেখে তুই বসে থাক আমি তোর জন্য রিক্সা করে আনি, তো প্রায় এরকম রিক্সা করে আনতো। তো এরপরে তো শেষ হলো, পরীক্ষা শেষ হলো, তো সবাই বলতো ও তোর জন্য রিক্সা করে দেয় প্রতিদিন, কেন বাসা থেকে, মানে মেডিকেলের কোচিং করানোর একটা ইচ্ছা ছিল, তো আমাকে মেডিকেলের কোচিং এ ভর্তি করানো হয়েছিল শেষমেশ। মানে প্রথম আমার খুব ইচ্ছা ছিল যে আমি বইটা কোচিং করবো, এর জন্য বইয়ের যত ম্যাথ ছিল আমার আগে থেকেই করা ছিল, টিচারদের খুব বিরক্ত করতাম যে স্যার এই অঙ্কটা করে দেন, বলতে এই অঙ্ক আসে না, কখনো বোর্ডে আসবে না, তাও বলতাম স্যার করে দেন আমার ভালো লাগে অঙ্ক করতে, মানে এরকম একটা প্রিপারেশন ছিল। তারপর ভাগ্যক্রমে যে মেডিকেলের কোচিং এ ভর্তি হতে হলো, আর ও হচ্ছিল বইটে কোচিং এ ভর্তি হয়েছে। তো আমার আবার ছিল রবি, মানে অল্টারনেটিভ ডেতে মিলতো না, আমরা আলাদা আলাদাই যাইতাম। তো আমাদের আবার একটা কমন ফ্রেন্ড ছিল, ওর সাথে আমি বেশি দিন যাইতাম আর কি, ওর সাথে আমার মিলতো টাইমটা। তো একদিন কি হলো, ওই যে ফার্ম গেটে আমাকে একদিন ফোন দিল যে আয়, আমার তো এখন ক্লাস শেষ। তো গেলাম, যাওয়ার পরে বলতেছে যে একটু ইয়েতে যাবে, বসুন্ধরা যাবে, ওর একটু কাজ আছে, চল একটু ঘুরে আসি বসুন্ধরা থেকে। আমি বলতেছি এই কাজটা এখান থেকে করা যায়, বসুন্ধরা যাওয়ার কি দরকার? ওর কি না ওইখানে ভালো ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়, এই জন্য যাবে। তো গেলাম ওই দিন ওর সাথে বসুন্ধরা, যাওয়ার পরে আসছি, এখন বাসে উঠার পরে ওই যে আমাদের কমন ফ্রেন্ড যে ও আমার পাশে বসলো, ওরা বসতে দিল না, যে না প্রায় সময় ও তাই করতো, মানে পাশে বসতে দিত না, ওই ওই ফ্রেন্ডটা এসে বসতো আর কি। তো ও এসে বসছে বাসে করে আসতেছি, তো খুব গল্পটা ওর ফ্রেন্ডটা বলতেছে তোকে বসতে দেয় না, দেখ আমি বসছি ওর পাশে বসছি, এরকম দুষ্টামি করতো। তো শেষে কি হলো যে মনে হলো যে মন খারাপ, মন খারাপ টাইপের এরকম। তো নাম রিক্সা থেকে নেমে, সরি বাস থেকে নেমে, তারপর আমি রিক্সায় করে চলে আসবো, তো ওই যে ফ্রেন্ডটা পাশে বসছিল সে আবার রিক্সায় উঠে পড়লো যে আমাকে নামায় দিয়ে যা, ওকে নামায় দিয়ে চলে আসছি। তো ওই দিনই রাতে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তুই চলে গেলি, আমাকে একবার বলেও গেলি না। তো আমি বলতেছি যে কি যেন বলতে হবে কেন, মানে আমি তো বলছি তুই শুনিস নি, বলছি না তুই বলিস নি, ভুলে গেছিলাম বোধ হয় তাহলে। তো তখন থেকে মানে ফার্স্ট মনে হলো যে হয়তো বা একটু পছন্দ করে বা এই টাইপের কিছু, তো তারপর শিওর ছিলাম না, বা আমিও পছন্দ করি আমার, ওর জন্য ফার্স্ট বার্থডেতে আমি একটা টাই কিনেছিলাম, টাই কিনে ওই ওই ঘটনার মানে বাসের ঘটনার কিছুদিন পরে ওর বার্থডে ছিল, তো একটা টাই কিনে গিফট করছিলাম। তো খুব যে ভিতরে কিছু ছিল যে এর জন্যই গিফট করতেছি তা না, কিন্তু কেন জানি ওর জন্য টাকা জমাচ্ছিলাম অনেকদিন ধরে, তখন তো টাকা অত ছিল না, জাস্ট বাস ভাড়াটা দিত বাসা থেকে, 20 টাকা 10 টাকা করে জমায় জমায় কিনছে একটা টাই কিনে, তো আমাকে ফোন দিয়ে বলছে যে আমার নিজেকে তো সাইফ আলী খান সাইফ আলী খান মনে হচ্ছে। কেন সাইফ আলী খান মনে হচ্ছে কেন? তোর আমি তাই দিলাম, তোর সাইফ আলী খানের সাথে এটার সম্পর্ক কি? বলতেছে যে না ওই যে কাল কাল হো না হো ছবিতে সাইফ আলী খানকে একটা টাই গিফট করেছিল প্রীতি জিন্তা, লাল টাই। তো সাথে সাথে আমার মনে হলো যে এটা তো লাল টাই, আমি তো তোকে লাল টাই গিফট করিনি, টাইয়ের কালার তো অন্যটা। তো বলতেছে সমস্যা কি, তাই হইলেই তো হইলো, তো এইভাবেই গেল। তো এরপরে হচ্ছে আর্ম ফোর্স মেডিকেল কলেজে আমি ফর্ম উঠাবো। তো তখন হচ্ছে মেডিকেল তো একদম মাঝামাঝি একটা জায়গায়, এমএইচ এর মধ্যে তখন বাস ঠিক মতো থামে না সেখানে। তো আমি তো বলতেছি যে এমএইচ এ যাবো ফর্ম তুলতে, কেউ তো আর সাথে যাবে না। তো বলতেছে ওখানে তুই একা একা যাবি, একা একা যাওয়াটা তো সমস্যা ওইখানে। বলতেছে সমস্যা হলেও কি, আমার তো তোলা লাগবে, আমি তো তুলবো। তো পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বলে ফোনটা রেখে দিল। দুই মিনিট পরে আবার ফোন দিছে, আচ্ছা আমি যাবো সাথে, আমি যাই সমস্যা কিন্তু তোর ক্লাস আছে না, অনেকে না আমার ক্লাস শেষ হয়ে যাবে আমি যাবো সাথে। তো তখন থেকে মানে কেয়ারিং ব্যাপারটা একটু শুরু হলো, যে সব ব্যাপারে কেয়ার করতেছে। তো ওই দিন আসলো, ফর্ম টর্ম তুললাম, তুলে ওই দিন যেদিন বাসায় আসছি সেদিন রাতে কথা হচ্ছিল। তো কথায় কথায় আমাকে বলতেছে তোকে এখন আর তুই করে বলতে ইচ্ছা করে না, তুমি করে বললে মনে হয় ভালো হয়, তুমি করে বলি। আমি বলতেছি কেন তুমি করে কেন বলবি, তুই এতদিন তুই করে তুই তো বলছিস তুই করে বলতে, এখন আবার বলিস তুমি করে বলতে। তো পরে বলতেছে যে না একটু তুমি করে বলি। হ্যাঁ বল, বলে কি পারমিশন পেয়ে গেলাম তাহলে তুমি করে বলার। বলছে পারমিশনের কি হলো, মানে আমি ব্যাপারটা বুঝেও হচ্ছে না বুঝেও একটা ভান করলাম। তো তারপরে হচ্ছে ওই দিন আর মানে কথাটা তো বলে ফোন রেখে দিছে। তারপরে দুই দিন ফোন অফ, মানে সে কথা বলছে তুমি করে বলি, এই জন্য দুই দিন ফোন বন্ধ করে রাখছিল মানে ইয়েতে। তো আমাদের এরপরে মেডিকেলে পরীক্ষা হলো, তো দুর্ভাগ্যবশত 0.25 এর জন্য আমার মেডিকেলে চান্সটা হয় নাই, কারণ আমার মেডিকেলে পড়ার ইচ্ছা মানে ছিল না, এমনিতেই পড়তাম, সবাই চাচ্ছে যে মেডিকেলে পড়ি, তো এই জন্য মেডিকেলে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু ওই 0.25 এর জন্য হয় নাই পরে আর। তো ওই দিন খুব কান্নাকাটি করছি আমি যে হলো না, তো ওই দিন এত মেন্টাল সাপোর্ট দিছে আমাকে যে কোনো সমস্যা নাই মেডিকেলে হয় নাই, তো কিছু অন্য কোথাও হবে। তো ওই দিন থেকে এর আগে দেখা যেত যে সে ফোন একটু কম দিত, যে আমি পড়াশোনা সবসময় আমার পড়াশোনার ব্যাপারটা খুব ইয়ে করতো, যে কখনো পড়াশোনার টাইমে ফোন দিয়ে ডিস্টার্ব করা, নিজের হয়তো বা কম পড়তো কিন্তু আমি যে পড়ি বা আমার পড়ার প্রতি একটা আগ্রহ আছে, তো এই জিনিসটাকে কখনো সে বাধাগ্রস্ত হইতে দেয় নাই, কখনো ওই টাইমটাতে ফোন দিত না। তো বলতেছে যে হ্যাঁ ওই দিন থেকে রেগুলার ফোন দিত, যে ভেঙে না পড়ার জন্য আর কি, মেন্টাল সাপোর্টটা খুব দিয়েছে। তো আমি যত জায়গায় ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি দেখা যাচ্ছে মেডিকেল রিলেটেড কোনো সাবজেক্টে আমার চান্স হয় নাই, সব জায়গায় সিএসসি আইটি ফিজিক্স ম্যাথ এগুলোতে চান্স পেতাম। কিন্তু আমার মামা আবার একজন ইউনিভার্সিটি টিচার, তো ওনাকে ওনার যে সিনিয়র টিচার উনি বলছিলেন যে তোমার ভাগ্নিকে তোমার মেডিকেলে কোচিং করাইছো কেন, ওর তো দেখি হচ্ছে ম্যাথ ফিজিক্স এগুলো তো খুব মার্কস ভালো আসতেছে, কোচিং না করেও আমি রুয়েটে চান্স পেয়েছিলাম ইয়েতে একদম মেধা তালিকায় কোচিং না করে একদম। তো বলতেছিল তো ওইখানে কেন কোচিং করাই না। তো তখন থেকে হচ্ছে আমার মানে ভালো লাগাটা প্রখর হলো, যে আমার সবচেয়ে খারাপ সময়টাতে সে আমাকে সাপোর্ট করছে। তখন আমার কাছে মনে হইতো যে আমি মনে হয় কোথাও চান্স পাবো না, আমার যে যারা খারাপ স্টুডেন্ট ছিল তারা সবাই চান্স পেয়ে গেছে, আমার আমি মনে হয় কোথাও চান্স হবে না আমার, আমি তখন কি বলবো সবাইকে, এই জিনিসটা মাথায় ছিল। কিন্তু আবার কাউকে বুঝতে দিতাম না, আমার আম্মা খুব ভেঙে পড়ছিলেন যে উনি নিজে বেশি জোর দিছিলেন যে না আমি ভালো স্টুডেন্ট আমি মেডিকেলে পড়ি ডাক্তার হবো। তারপরে আমি আমি বলতেছিলাম যে মেডিকেলে যদি চান্স না পাই আমাকে কিন্তু কিছু বলতে পারবে না, কারণ এটা কিন্তু আমার ডিসিশন না। তো এই জন্য উনি খুব ভেঙে পড়ছিলেন যে প্রাইভেটে হলেও আমাকে পড়াবেন। আর্ম ফোর্স মেডিকেলও হয়েছিল, তো ওইখানেও তো 3 লাখ টাকা একদম একবারে দিতে হয়। তো আমার যেদিন আইটিতে পরীক্ষা সেদিন হচ্ছে আর্ম ফোর্সের আমার ভাইবা ছিল ওই দিন, তো 3 লাখ তখন একসাথে অ্যারেঞ্জ করা, কারণ হচ্ছে বাবার তো ইয়ে নাই আর ভাইয়া জব করতেন, ভাইয়ার জবের স্যালারি তখন অত বেশি ছিল না। তো ওইখানে যদি আমি যাই তাহলে আমার একসাথে 3-3.5 লাখ টাকা দেওয়া লাগবে, তো আমাদের বাসা মোটামুটি একটা জায়গা আগেই কিনে রাখা হয়েছিল, ওখানে আমাদের একটা বাড়ি আছে, লোনে বাড়িটা করা হয়েছে। তো আম্মা মানে আমার ভাইয়া আম্মা ডিসিশন নিয়েছিলেন যে ওই বাড়ির সামনে 5 কাঠা জমি তো, আর 1 কাঠার মধ্যে একটা বাসা ছোট একতলা, আর বাকি 1.5 কাঠাটা বিক্রি করে দিয়ে আমাকে মেডিকেলে পড়াবে। তো কেন জানি ছোটবেলা থেকে আমার খুব ইয়ে ছিল যে না, আমি খুব স্বাবলম্বী হবো, নিজে ইয়ে করবো, আর্ন করবো, তো না আমি ভর্তি হবো না জমি বিক্রি করে,
আমি
ভর্তি হতে চাই না, আমি নিজের নিজের অ্যাবিলিটিতে ভর্তি হতে চাই। এখানে তো আমাকে টাকা দিতেই হচ্ছে, আমি যদি সরকারি মেডিকেলে চান্স পেতাম তাহলে আমি পড়তাম, তোমাদের ইচ্ছা রাখতাম। তারপরে হচ্ছে আমি আম্মুর সাথে খুব জোর করে যে আইটি তে পরীক্ষা দিতে যাবো, তা আম্মু বলছে আইটি তে যদি তোর চান্স না হয়, না আইটি তে আমার চান্স হবে, আইটি তে ওই ভাইটা বাদ দিয়ে আইটি তেই পরীক্ষা দিলাম, আল্লাহর রহমতে আইটি তে চান্স হয়ে গেল। তারপর আইটি তেই ভর্তি হলাম, তখন আমি মানে টিউশনই করতাম, টিউশনই করে ভার্সিটিতে তখন হচ্ছে নিজের খরচায় নিজে পড়াশোনা করতাম। তো এই জিনিসটা আমার মানে খুব ভালো লাগতো যে এখনই বাসা থেকে টাকা নিতে হচ্ছে না, খুব ভালো লাগতো। তো এর মধ্যেই হচ্ছে ওই যে 2 দিন ফোন বন্ধ করে রাখছিল, তখন খুব খারাপ লাগছে আমার যে আমি খুব ট্রাই করতেছি ফোন দিয়ে দিয়ে, ফোন ধরে না, রোজার মাস ছিল। তো 2 দিন পরে সেহরি টাইমে আমাদের আমাকে প্রায় সেহরি টাইমে ফোন দিয়ে উঠা দিত, আমি ঘুমায় থাকতাম তো দেখা যেত টের পাইতাম না, সেহরি টাইমে ওই উঠে দিত ফোন দিয়ে খাওয়ার জন্য। তো 2 দিন পরে ওই সেহরি টাইমে আবার ফোন দিস, তা আমি তো রাগে ফোন আর ধরি নেই যে 2 দিন ফোন বন্ধ করে রাখছে, আমার ফোন ধরি নেই। তো 2 দিন পরে হচ্ছে পরে কথা হলো, তার মধ্যে সে আবার একদিন স্মোক করছিলাম, বলছিলাম যে ছোটবেলা থেকে আমার স্মোকের খুব অ্যালার্জি। তো এটা কিছুদিন পরে, আরো মানে ভার্সিটিতে চান্স পাওয়ার পরে, আইটি তে চান্স পাওয়ার পরে, এখনো ক্লাস শুরু হয়নি, ডিসেম্বরের দিকে। তো ডিসেম্বরের দিকে এরকম একদিন স্মোক করার পরে তো আমি বলতেছিলাম যে, তখন আবার তুই তুমি মিশ্রিত কথা বলতাম, মাঝে মধ্যে তুমি, মাঝে মধ্যে তুই, মাঝে মধ্যে আপনি, মানে তুমিটা ডিরেক্টলি বলতাম না, তুই বলতাম বেশিরভাগ। তুই কেন ইয়ে খেলি, সিগারেট খেলি? তো বলতেছে কেন কি হয়েছে, একদিন খাইছি একটু, কি সমস্যা, ফ্রেন্ডরা থাকলে তো খাই, একদিন খাইছি। আমার খুব লাগছে এই ব্যাপারটা যে কেন খাইলো, আমি মানা করছি তারপরেও খাইলো, তা আমি ওদিন রাতে আর খাইনি, না খেয়ে ঘুমাই গেছি যে খাইছিস খাইছিস ভালো হয়েছে, ঘুমাই গেছি, বুঝতে খাবি না, বলছি না আমার খাইতে ইচ্ছে করতেছে না, ঘুমাই গেছি। কিছুক্ষণ পর আমাকে ফোন দিছে, দেখ ব্যাপারটা কিন্তু ভালো হচ্ছে না, তুই আমার জন্য না খেয়ে আসিস কেন, মানে ব্যাপারটা কিন্তু ভালো হচ্ছে না, খুব শাসাচ্ছে আমাকে ফোন দিয়ে। তার মধ্যে সে আর আশ্চর্য ব্যাপার, আমি খাই নাই, আমি খাই নাই, তোর কি বলে, আমি ফোন রেখে ঘুমাচ্ছি। তো রাতের 2টার দিকে আবার কল আসছে, আমি ভাবছি কি সকাল হয়ে গেছে মনে হয়, আমি লাভ দিয়ে ঘুম থেকে উঠে ফোন ধরছি, এত সকালে ফোন দিছিস কি হয়েছে? বলতেছে সকাল হয় না, 2টা বাজে। আমি বলছি ও আচ্ছা, তো এত রাতে কেন ফোন দিছিস? যে আমি তো বাসার সামনে, বাসার গেটের সামনে এসে দাঁড়ায় আছে, আমি তো ভয়ে শেষ বাসার গেটের সামনে। বলতেছে যে আমি যাবো না, তুই ভাত খা, মেলে যাবো না এখান থেকে, আমি দাঁড়ায় আছি। তো তখন তো আরো বেশি ভয় পাইতাম যে আল্লাহ, এখানে দাঁড়িয়ে আছিস মানে এখানে কত মানুষ আছে, বা রাতের বেলা আর আমাদের বাসার আশেপাশে খুব কুকুর ডাকতাম, কুকুর খুব ভয় পাইতাম, কুকুরে ধরবে, এবার ভয়ে টয়ে না, তুই আমি বসে তুই চলে যা, সে উঠে আমি খাবো না, সে দাঁড়াই থাকবে, যতক্ষণ না খাবো সে যাবে না। তো পরে হচ্ছে আমি কি করলাম, তাড়াহুড়া করে ফ্রিজ থেকে ঠান্ডা ভাত আর ঠান্ডা ডাল, ওই জিনিসটা গরমও করিনি, পুরা ঠান্ডা ভাত আর ঠান্ডা ডাল খেলাম, খেয়ে বললাম যে হ্যাঁ আমি খাইছি, এবার তুই যা, তারপর রিক্সা নিয়ে চলে গেল। তারপর ওই দিন আবার 6:00 সময় আমার কোচিং ছিল, আমাকে 6টায় ফোন দিয়ে আবার জাগিয়ে দিছে, তো কোচিং আছে যা। তো তখন থেকে মোটামুটি মানে যেটাকে বলে যে কমিটমেন্টে যাওয়া এটা শুরু হলো, যে কিন্তু ওইভাবে যে প্রেম ঘোরাফেরা করা এটা কখনো হয়ে ওঠে না,
আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই কি শুরু হলো কমিটমেন্টে যাওয়া?
কমিটমেন্টে হ্যাঁ, মানে কথা তখন থেকে রেগুলার কথা বলতাম, মানে কোথায় যাচ্ছি,
ঠান্ডা ভাত আর ঠান্ডা ডালই ছিল এটা সিগন্যাল যে ওকে ফাইনালি উই আর ইন লাভ। তারপরে
হচ্ছে তো একদিন খুব ঝগড়া হয়েছিল কোন একটা ব্যাপার নিয়ে, খুব ঝগড়া হওয়ার পরে ডিসেম্বরের 9 তারিখ ওই দিন রাত্রেবেলা ঝগড়া করে ঘুমাই গেছি। তো কিছুক্ষণ পরে ফোন দিয়ে খুব উল্টাপাল্টা বলতেছিল আর কি, উল্টাপাল্টা কথা, মানে লাইফ নাই, শেষ হয়ে গেছে, কথা মানে টিনেজ এজে যে সন্তান থাকে আর কি। তো ওটা শোনার পরে তো আমার মানে ওই দিন ইমোশনটা ধরে রাখতে পারিনি, মানে আমি খুব কান্নাকাটি করলাম। আমার কান্না দেখে ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ পরে আবার ফোন দিয়ে খুব কাঁদলো, ও খুব কাঁদলো। এই কান্নাকাটির মধ্যে দিয়ে মানে বললো আর
কি, বললো
যেটা বলে সবাই
বলে, আমি তো জানি আমি মেয়েরা ভালোবাসা ফিরে আলাম লোক, কি বলে কি বললো?
ওই তিন ওয়ার্ডটা বললো যেটা এতদিন বলে নাই।
আরে তোর বান্ধবী তাকে শিখাই দিয়েছে, খবরদার আগে বলবি না, আর কথা কারো কথা শুনি না, শুনি বান্ধবীর সে কথা তো অবশ্যই মনে আছে। ফাইনালি সে বললো জানি তোমাকে
ভালোবাসি আর কি।
তুমি কি বললে?
আমি কিছুক্ষণ চুপ করে থেকে আর আবেগ আর ধরে রাখতে পারিনি।
না ধরে রাখতে পেরে কি করলে?
আমি সেটাই বললাম যে মানে তুমি তাহলে এতক্ষণ আমাকে কেন কাঁদালা বা এই কথাগুলা কেন বললাম। তারপরে তো গেল এটা, তখন আমি ভার্সিটিতে ভর্তি হলাম। তো আমাদের ইয়েটা ছিল কি আমরা ওই ফোনে এসএমএস এ বেশি কথা বলতাম। আমি ভার্সিটিতে রেগুলার ক্লাস করতাম, খুব বিজি ছিলাম, ওইভাবে দেখা হতো না। তো মাঝে মধ্যে আমাকে ভার্সিটিতে মানে যেত, ভার্সিটিতে খুব মাঝে মধ্যে মানে মাসে একবার অথবা দেখা করার জন্য গেল। আমাকে আনতে যেত বেশিরভাগ সময়ই, মানে যেটা এক মাসে একবার গেল, আমাকে নিয়ে বাসে করে গেল, আবার আমাকে নিয়ে বাসে করে চলে আসতো, এরকম। তো এইভাবেই চলতো। তো আমার ফ্রেন্ডরা প্রায় বলতো যে তোরা কি প্রেম করিস, মানে আসে বাসে করে যাস, মানে কোথাও ঘুরতেও যাস না ওইভাবে। তো ঘোরাঘুরিটা কখনো হয় না, কারণ আমি মাঝে মধ্যে বলতাম যে একদিন একটু ঘুরতে যাই, একটু ঘুরি, সবাই তো ঘুরতে যায়। তো বলতো না না তোমার ক্লাস মিস দিয়ে কোথাও যাওয়া যাবে না।
তোমার মধ্যে কি ধরনের দায়িত্ববোধ কাজ করতো যে আমার সেই দায়িত্ববোধ থাকা উচিত, যাতে করে আমি অনেক বেশি ফোকাস হওয়া উচিত আমার এডুকেশন নিয়ে, আমার ক্যারিয়ার নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে, যে কারণে কি তোমাদের মধ্যে ওই দায়িত্ববোধটা কাজ করতো যে ঠিক আছে আমরা দুইজন দুজনকে ভালোবাসি, কিন্তু এখন দুজন দুজন মিলে যে ঘুরতে যাব, টিপিক্যালি প্রেমের সম্পর্ক হলে যা করা ওই ওই রকম কোনো রিলেশনশিপ ছিল না।
যে বলতো যে তুমি ক্লাস করো, তোমাকে ফার্স্ট হওয়া লাগবে। আমারও ইচ্ছা ছিল কি যে ভার্সিটিতে ভর্তি হয়েছি, আমাকে ফার্স্ট হওয়া লাগবে, আমি ফার্স্ট হবো, বাইরে পিএইচডি করতে যাব, ভার্সিটি টিচার হবো। মানে যখন থেকে চান্স পেলাম তখন থেকে এই স্বপ্নগুলো গ্রো করতে
থাকে, মানে একজন আরেকজনের খুব ঠিক অনুপ্রেরণার অনেক বড় একটা জায়গা জুড়ে ছিল। কিন্তু টিপিক্যাল যে প্রেম, সেই প্রেমটা তোমাদের মধ্যে ছিল না। দুজনের আউটিং এ যাওয়া, ঘোরাফেরা, এ ধরনের বিভিন্ন রেস্টুরেন্টে এক্সপ্লোর করা, এ ধরনের কোনো ব্যাপার স্যাপার তোমাদের মধ্যে ওই অর্থে ছিল না। এবং তুমি বলছিলে যে ছোটবেলা থেকে অনেক বেশি ফোকাস তুমি পড়ালেখা নিয়ে, এবং আমার মনে হয় যে প্রথম থেকেই সংসার, ছোটবেলা থেকে তোমার যে বেড়ে ওঠা, তখন থেকে যে যে সমস্যার ভেতর দিয়ে তুমি গেছো, হঠাৎ করেই বাবাকে হারিয়ে ফেলা, এই যে বিভিন্ন রকমের পরিস্থিতির ভেতর দিয়ে গেছো, সেই সেই কারণে কি ভেতরে এরকম জিদ বা ভেতরে এরকম একটা এরকম একটা তাগিদ ছিল সবসময় যেন আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, অনেক বড় করে বাঁচতে হবে?
আমি যখন ছোট ছিলাম
পরিবারের দায়িত্ব নিতে হয়,
ভাইয়ার তো অনার্স পাস করে আপনার জবে ঢুকে গিয়েছিল, একদম অনার্স যেদিন পাস করে তারপরে প্রথম যেদিন,
তারও বিলাসিতা করবার মতো কোনো সময় না, যে কোনো মূল্যে পরিবারটাকে বাঁচাতে হবে, এই হচ্ছে ইন্টেন্স।
যে সময় সবাই হচ্ছে মজা করে ঘুরে ফিরে, ওই সময়টাতে ওর পরিবারের দায়িত্বটা নিতে হয়েছিল। কারণ হচ্ছে আমরা, আমি যখন এসএসসি পরীক্ষা দিই, আমি আমার নানু বাসা থেকে এসএসসি পরীক্ষাটা দিলাম, দিয়েছিলাম। তো আমার সবসময় মনে হতো যে সবার নিজের একটা বাসা আছে, আলাদা বাসা, সবাই বলে নানু বাসায় ঘুরতে দেয়। কিন্তু আমাদের আমাদের ব্যাপারটা ছিল যে আমরা নানু বাসায় থাকি, কজ হচ্ছে যে আমি ছোট, আমার ভাইটাও পড়ে, আমার আব্বুরও কোনো ইয়ে ছিল না। আমাদের যে বাসাটা ছিল ওটা আমরা ভাড়া দিয়ে রাখতাম, ওইটা থেকে ভাইয়ার পড়ার খরচটা চলতো, মানে আমাদের পড়াশোনার খরচটা, আর গার্জিয়ানও ছিল না তেমন, ওই জন্য নানু বাসাতেই থাকতাম। তো এই জিনিসটাতে আমি একটু ইন্ট্রোভার্ট হয়ে গিয়েছিলাম, যে কাউকে কিছু বলার, মানে আছে না যে একদম ছোটবেলায় খুব প্রফুল্ল ছিলাম,
মানে প্রাণ খুলে যে বাঁচা, সেই ব্যাপারটা তখন ছিল না।
তখন সবাই খুব আদর করতে ইয়ে করতো, কিন্তু ভিতরে ভিতরে জিনিসটা গ্রো করছে আর কি, যে তখন থেকে একটু ইন্ট্রোভার্ট হয়ে গিয়েছিলাম। তো এরপরে ওই পড়াশোনার জন্য, মানে আমার কথা ছিল যে আমি বড় কিছু করব লাইফে, তো এই জন্য পড়াশোনার প্রতি, মানে আমার ফার্স্ট ইচ্ছা ছিল যে বুয়েটে যাব। বইটা হলো না, যখন আইটিতে চান্স পেলাম তখন ইচ্ছা, তখন হলো যে না আমাকে, আমি যেহেতু এই জায়গায় আসছি আমার এখন এটা বেস্টটাতে যেতে হবে, এটা বেস্টটাতে যেতে হলে আমাকে আমি কি করতে পারি, যে আমার পিএইচডি করার খুব ইচ্ছা ছিল যে আমার নামের আগে আমি ডক্টরেট পদবিটা লাগাবো, খুব ভালো লাগতো যে ডক্টরেট, কারো নাম শুনলেই যে নামের আগে ডক্টরেট, আমার আমার মনে হতো যে আমি ওই পজিশনটাতে যাই।
আমরা এইভাবেই কথা বলতে থাকবো, আমরা জিনিয়ার ডিটেলস ইনফরমেশন ও জানবো, তার আগে কিছু টেক্সট আমরা নিয়ে নিই।
জিগুর অবশ্যই, এই মুহূর্তে অনেক 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 টেক্সট এসে পড়েছে, আর এখন পর্যন্ত যারা কোনো এসএমএস অথবা কমেন্ট করেননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আপনার এসএমএস এবং কমেন্ট আপনি আমাদের কাছে পাঠাতে পারেন, তার জন্য আপনার সেলফোনে এসএমএস অপশনে গিয়ে লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইচ, আপনি যা কিছু জানাতে যাচ্ছেন তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু ফেসবুক তো আছে www.facebook.com/sakafm90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন, যেখানে গেলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের জিনিয়াকে, যার কথা আপনি শুনছেন এতক্ষণ যাবত, এবং অনেকেই যারা এসএমএস করছেন তাদের অনেক দেখার ইচ্ছা, তারা কিন্তু চাইলে এখনই ভিজিট করতে পারেন। আমি আবারও বলছি www.facebook.com/sakafm90.4। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের সঙ্গে আছেন গ্রিন হার্ট রাহুল আছেন, আর আছেন আমাদের সঙ্গে রাব্বি সিদ্দিকি, রুবেল আছেন আমাদের সঙ্গে, লালপুরি আছেন, মোশারফ করিম আছেন আমাদের সঙ্গে, আরো আছেন লাজুক সুপ্ত, মোহাম্মদ হৃদয় ইসলাম আছেন, সুস্মিতা ইলা আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে সাইম হাসান, তিনি লিখেছেন জিনিয়া আপুর কথা অনেক সুন্দর করে বলে। আসলে জিনিয়া কিন্তু অনেক সুন্দর করে কথা বলে, আমার খুব ভালো লাগছে তার কথা বলা শুনতে। শামিম রেজা আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ ইসমাইল হোসেন আছেন, তিনি লিখেছেন পিকটা তো খুবই সুন্দর হয়েছে, আসলে তাদের দুজনকে দেখতে কিন্তু অনেক চমৎকার লাগছে। মেহেদি হাসান আলিফ আছেন আমাদের সঙ্গে, টাইগার হাফিজ জঙ্গল মোল্লাবাড়ি থেকে আমাদের সঙ্গে আছেন, মুস্তাক আহমেদ বাবু আছেন আমাদের সঙ্গে, আরও আছেন খান মোহাম্মদ নাইম। দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে অনেকেই জয়েন করেছেন আমাদের সঙ্গে, যারা এখনো জয়েন করেননি তাদেরকে বলছি, বারবার করেই বলছি এখনই জয়েন করেন বন্ধু www.facebook.com/sakafm90.4, যেখানে গেলেই আপনি দেখতে পাচ্ছেন আমাদের জিনিয়াকে এবং তার ভালোবাসা মানুষটি কিন্তু পাশেই রয়েছে আরিফ, আর আজকে আমরা শুনছি তাদের জীবনের গল্প, ভালোবাসার গল্প। আর জিনিয়া কিন্তু স্বপ্ন অনেক বেশি, স্বপ্ন দেখে বলে কিন্তু মানুষ অনেক উপরে যেতে পারে, তো বন্ধু স্বপ্ন দেখা কখনোই শেষ করবেন না। রাইজিং স্টার আছেন আমাদের সঙ্গে, আহসানুল কবির আইন আছেন আমাদের সঙ্গে, সোহাগ রেজা আছেন, সোহাগ রাজা আছেন আমাদের সঙ্গে, তার অনেক খারাপ লাগছে, তিনি নিজে কেঁদে দিয়েছেন, আসলে কিছু কিছু মুহূর্ত থাকে যা অনেক বেশি কাঁদায়, আবার কিছু মুহূর্ত অনেক বেশি হাসায়, এসব কিছু নিয়ে কিন্তু ভালোবাসার বাংলাদেশ এবং প্রতিটি মানুষের জীবনের গল্প কিন্তু এমনই হয়। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে রিয়াজ খান আছেন, মোহাম্মদ কাউসার আছেন, শাকলাইন এসকে আছেন, তিনি লিখেছেন লাভ ইউ গুরু, এস এম রাসেল আছেন আমাদের সঙ্গে, সাজ্জাদ আদ্রাইন আছেন, আর আছেন আমাদের সঙ্গে জি কে হৃদয় আছেন, সবারই একই অভিযোগ কেন এতক্ষণ আমি কমেন্ট পড়িনি, আসলে গল্পের মাঝখানে কোনো কমেন্ট এসএমএস পড়তে আমার খুবই খারাপ লাগে, অবশ্য আমি দেখি এসএমএস এবং কমেন্টগুলো, চেষ্টা করি শেষ পর্যন্ত পড়ে যাবার, তো বন্ধু মন খারাপ করার কোনো কারণ নেই, আমি তো আছি, পড়ে দিব আপনার এসএমএস এবং কমেন্টগুলো। ফেরা হোসেন আছেন আমাদের সঙ্গে, সামিম হাসান আছেন, আশিক এলাহি আছেন আমাদের সঙ্গে কুমিল্লা থেকে, জাহিদ হাসান টিটু আছেন আমাদের সঙ্গে, আর যে তারিক আছেন, শরীফ নাফিজ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন যিনি আপুর ভয়েসটা খুব সুইট।
This track was downloaded from fusionbd.com.
সাথে আছেন আমাদের সঙ্গে তাসিমা লিমা, তাসমিউল ইসলাম জিম, মোহাম্মদ শাহিন আলম, মোহাম্মদ বাবুল, আকবর হোসেন আছেন আমাদের সঙ্গে, সামিহা জাহান, তিনি লিখেছেন আপু তুমি, তোমাকে অনেক ভালো লাগছে, মারুফ হোসেন আছেন আমাদের সঙ্গে, সাব্বির আহমেদ শিবলু আছেন, তিনি লিখেছেন ইতি আজকে আমার আকাশ থেকে অনেক দূরে, যিনি আপুর কথাগুলো শুনে অনেক ভালো লাগছে, জি বন্ধু জিনিয়ার কথা শুনে আমাদের সবাই অনেক ভালো লাগছে, আরো অনেক কিছুই কিন্তু বাকি আছে, তো বন্ধু ভালোবাসার বাংলাদেশ
লাগছে, তাহলে আমরা সময় না নিয়ে আবার জিনিয়ার কাছেই চলে যাই। জিনিয়া তুমি বলছিলে তোমার জীবনের কথা, বলছিলে তোমার পরিবারের কথা, এবং বিভিন্ন ভাবে তোমার বিভিন্ন রকমের জীবনের যে বিভিন্ন উপাখ্যান বিভিন্ন ভাবে উপস্থাপিত হচ্ছিল, একটু শুনি একটু ডিটেলস।
সেটাই বলছিলাম যে আমি যখন ভার্সিটিতে ভর্তি হলাম তা আমার মেইন ফোকাস ছিল যে আমাকে ফার্স্ট হওয়া লাগবে, পিএইচডি করতে, ডক্টরেট করতে বাইরে যাব, খুব ইচ্ছা যাব। তো আগে যেটা বলছি যে আমাদের মানে প্রেম আসছে লাইফে, বাট প্রেম করার মতো, ঘোরাঘুরি করার মতো সময় আমার ছিল না, বা ওইভাবে
মানসিকতাও
ছিল না, সময়ও ছিল না, আর কখনো ওই দিকটাতে যায়ও নাই যে ফোনে মাঝে মধ্যে কথা বলতাম। এই ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড যেটাকে বলে, বেস্ট ফ্রেন্ড আর কি,
এবং পরস্পরকে কত বেশি হেল্প করা যায় বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে পরস্পরের কাছাকাছি ভাবে ওই সহযোগিতার হাতটা নিয়ে থাকা যায়, এই মানসিকতাটা ছিল। কারণ তুমি বলছিলে যে সবচেয়ে তোমাকে পিছিয়ে দিয়েছে মানসিক ভাবে সেটা হচ্ছে তোমার হঠাৎ করে তোমার বাবার হারিয়ে যাওয়া, এবং এক যুগ ধরে বাবাকে খুঁজতে খুঁজতে অনেক বেশি তুমি নিঃস্ব হয়ে পড়েছে যেটা তুমি বলছিলে, এবং তখন তোমার মায়ের যে কষ্ট কাছ থেকে তুমি দেখেছো, তখন তোমার নানা বা মামারা যদি এভাবে বুক দিয়ে আগলে না নিত তাহলে হয়তো এই ফুলের মতো মানুষটার জীবন এত বেশি এখন যেভাবে আমরা দেখতে পাচ্ছি সেরকম হয়তো হতো না। এবং এই পরিস্থিতিগুলোকে তোমাকে, তোমার সেই নরম মনে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে, তুমিও সেই সেন্স অফ রেসপন্সিবিলিটি তোমার মধ্যে তৈরি হয় যে আমার বিলাসিতা করবার সময় নাই, ঠিক আছে আমি কাউকে পছন্দ করি বা সে আমাকে পছন্দ করে, আমরা দুজন দুজনের ইন্সপায়ারেশনের বড় একটি জায়গা কাভার করতে পারি আমরা, এটা ঠিক আছে। বাট টিপিক্যালি প্রেম বলতে যা বোঝায়, প্রেমের যে সম্পর্ক, রিলেশনশিপ, ঘোরাফেরা, এগুলো তোমার কপালে আসেনি বা তুমি ওইভাবে চিন্তা করারও সুযোগ পাওনি,
মানে কেউ বুঝতেও পারতো না আমার বাপ মা, মানে আমার মা ভাইয়া।
তুমি যদি না ঘোরাফেরা করো, তুমি যদি প্রেমের ইচ্ছে না থাকো, তাহলে তোমাকে কিভাবে বুঝবে? কারণ তোমার ফোকাসটা তুমি বারবারই বলছিলে যে কিভাবে পরিবারের পাশে এসে দাঁড়ানো যায়, পরিবারকে কিভাবে অনেক বড় করে পরিবারের মতো করে বাঁচা যায়, যেহেতু পরিবার অলরেডি একটা টাফ সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছে। তোমার মায়ের এবং ভাইয়ের কথা বলছিলে এক্ষেত্রে।
আমি যেটা বললাম যে আমি যখন অনার্সে ফার্স্ট ভর্তি হই তখন থেকে আমি টিউশনই করতাম আর কি, যে আমার ভাইয়া তো জব করছে, বাট পাশাপাশি আমি যদি কিছু একটা করতে পারি, আমার নিজের খরচটা যদি নিজে বেয়ার করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে ফ্যামিলির উপর প্রেশারটা কমবে। কারণ আমার দেখা যেত আমি প্রতিদিন যাতায়াত করে বেশিরভাগ ক্লাস করতাম, হলে খুব কম থাকতাম আমি, কারণ বাসায় তো কেউ ছিল না, ভাইয়ার তখন পোস্টিং ছিল জয়পুরহাটে, তো ভাইয়াও যে অনার্স পাস করেই জবে ঢুকে গিয়েছিল, তখন আমরা আমাদের নিজেদের বাসায় চলে আসি, মানে ভাইয়ার ইনকামটাই ছিল আমাদের ফ্যামিলির পুরো ইয়েটা আর কি। তো ওই পড়াশোনা ফার্স্ট ইয়ে দিলাম, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিলাম, পাশাপাশি ক্লাস করে এসেই কোচ মানে ইয়েতে যেতাম আর কি, পড়াতে যেতাম, কারণ হচ্ছে ওইখানে হলে থাকা হয় না, কারণ ওইখানে থাকলে হচ্ছে পড়ানোর ব্যাপারটা চিনি না, আর এটা বাসা থেকে পারমিট করছিল না, যে চিনি না জানি না কোথাও পড়াতে যাব, যাদের পড়াটা মানে আমাদের পরিচিত, আমাদের খুব ক্লোজ, তাদের বাসায় পড়াতে যেতাম, একদম ছোট বোনের মতোই ছিল, আন্টির মতো একদম, দেখা যেত দু একদিন না গেলেও আন্টি কিছু বলতো না বা খুব আদর করতেন, তো ওইভাবে পড়াতাম। তো ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে তো খুব টেনশনে আছি যে কি হবে, রেজাল্ট কি হবে, তো হঠাৎ ফোন আসলো একদিন যে রেজাল্ট হয়েছে, কিন্তু অফিসিয়ালি রেজাল্টটা তখনো হয় নাই, তা আমরা তো ফার্স্ট ব্যাচ ছিলাম, তো আমাদের প্রতি স্যারদের হচ্ছে একটু আলাদাই কেয়ার করতেন, আদর করতেন, টিচারদেরও হচ্ছে একটা মানে ইয়ে ছিল আর কি, যে ফার্স্ট ব্যাচের রেজাল্ট কেমন হলো, তো ওনারা হচ্ছে রেজাল্টটা অফিসিয়ালি পাবলিশ হওয়ার আগে পাবলিশ হয়ে গেল যে আমি ফার্স্ট হয়েছি, তো ফোনে খবরটা পেলাম, তখন আমাদের সামার ভ্যাকেশন চলতেছিল, তো ফোনে খবরটা পাওয়ার পরে তো খুব মানে এত ভালো লাগছে যে মানে যেটা এক্সপেক্ট করলাম ঠিক ওইটাই পেলাম। এবং আমি এটা বলবো যে আমি যখনই মানে মনে মনে কোনো জিনিস চিন্তা করেছি যে এই জিনিসটা আমার লাগবে, কাউকে বলি নেই, ওই জিনিসটা আমি ডেফিনেটলি পেতাম, মানে
বহু বছর ধরে যখন জানলেন যে তার মেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং প্রথম, তাই তো ওই ব্যাচটা তোমাদের সেই ব্যাচটা,
মানে মা তো খুব খুশি হয়েছে, মানে তার তখন থেকে তার চিন্তা যে আমার মেয়ে ভার্সিটির টিচার হবে, আবার আমার মামা তো ভার্সিটির টিচার ছিলেন, তো খুব শখ আমার যে আমিও ভার্সিটির টিচার হবো, ডাক্তার বানাতে চাইছেন হতে পারিনি, তো এখন হচ্ছে ভার্সিটির টিচার বানাবে, তো আমি আবার নিজের মনে ইচ্ছা ছিল যে হব, কিন্তু আবার বলতাম কি যে আগে আগে দেখি শেষ হোক, কারণ কখন কি হয়ে যায় বলা তো যায় না, তো ওটা আবার স্বীকার করতে চাইতাম না যে না আমিও চাই ভার্সিটি টিচার হবো না, আম্মা চায় আম্মাকে একটু জ্বালাইতে পারছি যে না আমি টিচার টিচার হবো না কি বলো এই সেই। তো এভাবে পড়াশোনা চালিয়ে গেলাম, ফার্স্ট সেমিস্টার ফার্স্ট হলাম, সেকেন্ড সেমিস্টারও ফার্স্ট হলাম। তো আমাদের যারা ক্লাসমেট ছিলেন, তারপর ক্লাসমেট ছিল যারা ফ্রেন্ডরা, ওরা ফার্স্টে যখন ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট হলাম, তো ওরা ভাবছে যে এক সেমিস্টারে ফার্স্ট হলাম পরের সেমিস্টারে হয়তো বা হবে না, কারণ সবসময় কিন্তু ছেলেরা মেয়েদের চেয়ে ভালো রেজাল্ট করে বা ব্রিলিয়ান্ট এই টাইপের সাবজেক্টে, মানে আইটি টেকনোলজিক্যাল সাবজেক্টে কিন্তু ছেলেরা মেয়েদের চেয়ে ভালো করে সবসময়। তো এই টাইপের একটা ধারণা ছিল যে হয়তো বা পরের বারে ফার্স্ট হবে না। তো পরের বারও হলাম, থার্ড বারেও হলাম, ফোর্থ বারেও হলাম। আমাদের আবার হচ্ছে কি ফার্স্ট ফিক্সড হয়ে গেল যে আমি ফার্স্ট
হচ্ছি, পরিণত হয়ে গেছে।
আর সেকেন্ড প্লেসটা খুব চেঞ্জ হতো আর কি,
তোমরা অ্যাটলিস্ট সেকেন্ডের জন্য ফাইট করো, ফার্স্ট টাইম মাস্ট।
সেটা এরপরে কি হতো, ওরা বলতো যে ফার্স্ট আর রেজাল্ট শোনার দরকার নেই, সেকেন্ড থেকে যে সেকেন্ড থেকে রেজাল্ট শুরু হবে।
কি যেন একটা সিনেমা হয়েছিল, থ্রি ইয়ার্স রাইট, রানজোর ঝানজোর না কি নাম আমি জানি, ওর কিন্তু ফার্স্ট নামটা যেমন একদম সিলেক্টেড ছিল, আমরা ওই এরকম মনে হয় একটা সিনেমার কোন একটা অংশে দেখছিলাম। তারপর
তারপর তো এভাবে গেল, আমি মানে আমার অনার্স কমপ্লিট হলো, 3.9 ছিল আমার অ্যাভারেজ আর কি, 4 আউট অফ 4 এর মধ্যে 3.9 ছিল অ্যাভারেজ, কিন্তু ভালো রেজাল্ট। এখন হচ্ছে মাস্টার্স করার জন্য ফার্স্টে চিন্তা করলাম যে বাইরে থেকেই মাস্টার্সটা করব, তো পরে আবার এখানে ভর্তি হলাম যে এখানে কন্টিনিউ করতে থাকি, আর এখানে হয়তো বা মাস্টার্স শেষ হলেই তো আমাদের সার্কুলার হবে টিচার হিসেবে জয়েন করার জন্য, এখানে মাস্টার্সটা করি, মাস্টার্সটা করে যদি এখানে জয়েন করে দেন পিএইচডি করতে যাই সেটা বেটার।
বড় ভাই তো তোমার জন্য অনেক ফাইট করতেছেন, বড় ভাই এরকম সিদ্ধান্ত নিতেও তার দ্বিধা হয়নি যে বাড়ির একটা অংশ বিক্রি করে দাও, তাও আমার বোনটারে ডাক্তার বানানোর স্বপ্ন।
আমি বলি যে আমাদের বাবার যে প্লেসটা ছিল যে আব্বা নাই,
সেভাবে বুঝতে দেয়নি,
সেভাবে সে বুঝতে দেয়নি, সে যখন থেকে আপনার জবটা করে তখন থেকে সে ওই প্লেসটা মানে এত দায়িত্ববোধ নিয়ে সে ওই প্লেসটাকে মানে পূরণ করছে যে এটা আমার মনে হয় যে সব মানুষের পক্ষে পসিবল
না। আমরা এরকম ভাই বোন তো সহজ মানে সচরাচর চোখে পড়তেছে না, অনেক রকমের সিনক্রেট দেখতে পাচ্ছি বিভিন্ন পরিবারে।
আমি কিছু চাইলাম যে আমার এই জিনিসটা লাগবে, আমি আবার একটু চাপা স্বভাবে কিছু লাগলে চাই না, কারো কাছে চাইতে চাই না। তো ও হচ্ছে যদি মুখ দিয়ে বের করি যে জিনিসটা লাগবে আমার, এনে দিবে ঠিকই, মানে যেদিনই বাসে আসতো মানে আমার পছন্দের ফ্রুটস গুলা যে জিনিসগুলো আমার খুব ভাল লাগে নিয়ে আসতো। একটা ঘটনা বলি যে আমি যে আইটিতে যখন পড়ি, আমি ফার্স্টে ডেস্কটপ কিনছিলাম, যে আমাদের তো খুব প্রোগ্রামিং ইয়েতে ছিল, তো প্রথম যখন ভর্তি তখনই হচ্ছে ডেস্কটপ কেনা হয়েছে কিছুদিন পরেই, তো ডেস্কটপে কাজ করতাম। তো যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের দিকে উঠলাম, তো আমাদের প্রজেক্ট ছিল, তো প্রজেক্ট হচ্ছে ডেস্কটপে করে পেন ড্রাইভে নিয়ে গেলে ওইটা আবার প্রেজেন্টেশন দিন সেট আপ করাটা একটু প্রবলেম হয়ে যেত। তো আমি একদিন এমনিতেই বলতেছিলাম যে আমার একটা ইয়ে লাগবে, ল্যাপটপ হলে খুব ভালো হইতো, ডেস্কটপে কাজ করাটা খুব ঝামেলা হয়ে যায়, নেই দেখা যায় করাপ্টেড হয়ে যায় বা ভার্সিটি পিসিতে ঢুকানোর পরে হচ্ছে ভাইরাস খেয়ে ফেলে, নিয়ে আসা করতে খুব ঝামেলা, আর প্রজেক্ট করে দেখা যায় যখন স্যারদের কাছে প্রজেক্ট নিয়ে যে মানে যখন ডেভেলপ করার সময় নিয়ে যাওয়া লাগে তখন ওই জিনিসগুলো আমার খুব ঝামেলা হইতো আর কি। তারপরের বার ও আসতে হচ্ছে 15 দিন পর পর একদিন আসতো বাসায়, তারপরের বার যেদিন আসে পহেলা বৈশাখের বন্ধ ছিল, তা আসার পরে রাত 10টার দিকে বাসায় এসছে, তো বাসা থেকে আসার পর একটা ল্যাপটপ বের করছে ব্যাগ থেকে, মানে ওটা আমার পহেলা বৈশাখে গিফট ছিল ল্যাপটপটা আর কি। তো সেটাই বলবো যে ল্যাপটপটা কিন্তু হঠাৎ করে কিনে নিয়ে আসা, এটা মানে ওরকম তো আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থাটা ছিল না যে হুট করে একটা ল্যাপটপ একদিন বললাম আর কিনে নিয়ে আসলো, তো তারপরও মানে বলার 15 দিন মাথায় একটা ল্যাপটপ নিয়ে আসা, ওটা
সে বুঝে যে তাকে কিভাবে এটা ম্যানেজ করতে হয়েছে বা কিভাবে।
সেটাই আমার পড়াশোনার ব্যাপারে মানে ভাইয়া সবসময় বলতো যে আমাকে, আমি যে টিউশনি করতাম বলতো যে তো টিউশনি করার দরকার নাই, তুই টিউশনি করলে আসিস স্ট্রেস নেস না, টিউশনি করিস তো টিউশনি করার দরকার নেই, টিউশনি করলে পড়াশোনার প্রবলেম হবে। তার মতো আমি তো বরাবরই ফাস্ট হচ্ছি, তো টিউশনি করলে দু একটা করলে সমস্যা কি, আমার পড়াইতে ভালো লাগে, সেটা আমার পড়াইতে ভালো লাগতো, যেভাবে
উনি চিন্তা করছিলেন ঠিক স্বপ্নের সেই পথেই,
সে
যে পথে চেয়েছিল অন্য পথ দিয়ে তুমি যাচ্ছ বা স্বপ্নের কাছাকাছি যাচ্ছ,
তার
রিঅ্যাকশনটা কেমন এখন?
মানে আম্মা তো কি বলবো, যে সে ধরে নিছে যে তার মেয়ে ফার্স্ট হচ্ছে, হতেই থাকবে, এবং প্রতিবারই রেজাল্ট হওয়ার আগে আম্মা জিজ্ঞেস করতো তো রেজাল্ট কবে দিবে, পরীক্ষা দেওয়ার পরেই রেজাল্টের জন্য, আমাদের রেজাল্ট হতে তো একটু সরকারি ফ্যাসিলিটিতে একটু দেরি হয়, এক মাসের মতো টাইম লাগে, তো পরীক্ষা দিলেই জিজ্ঞেস করতো রেজাল্ট হবে কবে, রেজাল্ট হবে কবে। আর আমার একটা ইয়ে ছিল যে রেজাল্ট ভালো হলে আমি একটু দেরিতে বলতাম আর কি, যেদিন অফিসিয়ালি পাবলিশ হবে সেদিন বলবো। এরকম একটা ব্যাপার ছিল যে আম্মা তখন আস্তে আস্তে কি হচ্ছিল, ভাইয়ারও স্যালারিটা বাড়ছিল, যে আগের চেয়ে একটু
বান্ধবীদের মধ্যে কোন রকমের হীনমন্যতা তৈরি হতো না যে কি এক মেয়ে হতে এসে সমানে শুধু ফার্স্ট হয়
জানা কথা। আর পরীক্ষার সময় দেখা যেত যে আমি ফার্স্ট, আমার কাছ থেকে যে একসাথে বসা সিরিয়াল বাড়িতে বসতাম পরীক্ষার সময়, তো আমার ইয়ে ছিল যে ওরা কখনো আমার সাথে মানে আমার খাতা দেখে লিখতে পারতো না বা দেখা দেখি করার ট্রাই করতো, তুই পড়তো তুই তোর মতো লেখ, আমরা তিন চারজন বসে আমরা দেখা যেত দুই একটা কথা বলা যেটা পরীক্ষার হলে, আমার সাথে বলতে যেত না বা আমাকে ওইভাবে ইয়েও করতো না যে তুমি কথা বলতে পারিস না পরীক্ষার হলে, তুই খালি পড়াস আর লিখোস, আমরা আমরাই এটা। আমার ফ্রেন্ড গুলো এত ভালো ছিল, আমি এত ভালো ফ্রেন্ড পাইছি যে আমার রেজাল্টে মনে হচ্ছে আমার চেয়ে বেশি ওরা খুশি হতো। ঘটনা বলি যে আটটা সেমিস্টারের মধ্যে আমি সাতটা সেমিস্টারে ফার্স্ট হয়েছিলাম, একটা সেমিস্টারে আমার রেজাল্ট একটু ইয়ে হয়েছিল যে সুইচ হয়েছিল, সেকেন্ড থার্ডের দিকে চলে গেছিল, তো রেজাল্টটা শুনে আমি খুব মানে আমার টিচার ডেকে আমি বলতেছে যে একটু তোমার এটা রেজাল্ট মোট কোনো পয়েন্টের একটু ব্যবধান, এটা কোনো সমস্যা না। কিন্তু আমার মানে এই কথা শোনার পর আমি কাঁদার আগে আর আমার ফ্রেন্ড এমন কান্না দিছে যে ও কাঁপতেছে যে আমার ফার্স্ট ছুটে গেছে।
তোমার বান্ধবী? আমার বান্ধবী নাম কি? ওর
নাম হচ্ছে রশ্মি আর কি, ও খুব কাঁপছিল। আর কণা যে ও হচ্ছে
রশ্মি কি তোমার সাথে আছে আজকে?
হ্যাঁ
আচ্ছা
আচ্ছা। তো মানে ওর কান্না দেখে আমিও কেঁদে দিছি, মানে ফার্স্টে আমি খুব স্ট্রং ছিলাম যে একটার মধ্যে একটু ফ্লাকচুয়েশন হতেই পারে, তো ওর কান্না দেখে আমিও কেঁদে দিছি। মানে ওদের ব্যাপারটা এরকম ছিল যে ওরা এটা বিশ্বাস করতে পারে না যে আমি ফার্স্ট হবো না, আমি ফার্স্ট হবো, মানে ওটা ওদের গর্ব যে ওদের ফ্রেন্ড ফার্স্ট হয়।
কিন্তু এখন এই যে সব দিক মনের মতো হচ্ছে, হ্যাঁ একটা অসম্পূর্ণ তো অবশ্যই আছে যে এখনো আমাদের এই পৃথিবীতে যা শুরু হয়েছিল সেই আইয়ামে জাহেলিয়ার যুগ থেকে, আফসোস যে এখনো এই পৃথিবীতে এসেও আমাদেরকে কিন্তু ডিপ্রাইভ হতে হয়, এখনো কিন্তু এই বৈষম্যটা থেকেই গেছে ছেলে এবং মেয়ের। এবং যথার্থই বলেছে যে অনেকে দেখে বা দেখতে পছন্দ করে অথবা দেখে আসছে যে ইনফরমেশন টেকনোলজির মতো এই ধরনের শাখাগুলোতে ছেলেদের সরব উপস্থাপনা, কিন্তু এই জিনিসগুলোকেও মিথ্যা প্রমাণ করার মতো কিন্তু কিছু ক্যালিবার আমাদের সাথে আছে, দ্য উইমেন ক্যালিবার লাইক জিনিয়া। এবং জিনিয়া এই বিষয়টা আমার জন্য অনেক আমি আজকে সুযোগ পেয়েছি আমার এই প্ল্যাটফর্ম থেকে ভালোবাসার বাংলাদেশ থেকে প্রায় 40-45 লাখ লোকের কাছে এই তথ্যটা পৌঁছে দেওয়ার যে আসলে তুমি সমানভাবে পাল্লা দিয়ে যে কোনো কারো সাথে কম্পিট করে নিজের ফার্স্ট পজিশন অথবা নিজের চ্যাম্পিয়নশিপটাকে তুমি করায়ত্ত করতে পারো। এবং ইনফরমেশন টেকনোলজির কথা যখন আমরা আজকের এই পৃথিবীতে এসে বলছি তখন তোমাদের হাত ধরেই কিন্তু আমরা স্বপ্ন দেখি, অথবা তোমাদের চোখ দিয়েই হয়তো স্বপ্নটা দেখতে আমরা আশ্বস্ত হই যে সেই দিন হয়তো খুব বেশি দূরে না যেদিন ইনফরমেশন টেকনোলজির সত্যিকারের উপলক্ষ বা সত্যিকারের প্রায়োগিক যে উপকারিতা সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। এরকম বহু কিছু হয়েছে যে কোনো একদিন স্কাইপ দিয়ে কথা বলার সুযোগ করিয়ে দিয়েছি কোনো এক গ্রামের একেবারেই যেখানে কারেন্টের আলো পর্যন্ত পৌঁছায়নি এমন কোনো মাকে তার সন্তানের সাথে, যে সৌদি আরবে প্রচন্ড 52-53 ডিগ্রি তাপমাত্রাতে হয়তো শ্রমিকের কাজ করছে, কোনো না কোনো ভাবে কোনো একদিন এই সুযোগটা করিয়ে দিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছিল পৃথিবীর সবচাইতে বড় কাজটা যেন করলাম, আমার চাইতে বিশ্বে মনে হয় কোনো জাদুঘর পৃথিবীতে আর নয় যদি স্কাইপটা আমি তৈরি করি।
কিন্তু তখন ওই ফিলটা পেয়েছিলাম। বাট যখন এখন যে এখন থ্রিজির সময় এসে ভিডিও চ্যাট যখন করতেছে মানুষ, যখন এই ধরনের সিচুয়েশন তৈরি হয়ে যায়, যখন কেউ রাস্তাঘাটে যে কোনো রকমের সমস্যায় পড়ে ইনফরমেশন টেকনোলজির কারণে বিভিন্ন রকমের ওয়ে আউট সলিউশন যখন দিতে সুযোগ তৈরি হয়, এবং এই ঘটনাগুলো যখন ঘটতে দেখি, তখন আমার মনে হয় যে সবচেয়ে বড় ম্যাজিশিয়ান হচ্ছে যারা আইটি কে নিয়ে খেলতেছে, যারা আইটির বিশারদ, যারা আইটিটাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। তোমাদের হাত ধরে অ্যাকচুয়ালি তোমাদের চোখ দিয়ে আমাদের মতো পিছিয়ে পড়া দেশের পিছিয়ে পড়া মানুষগুলো, যারা একেবারে প্রত্যন্ত অঞ্চলগুলোতে থাকে, যেখানে সত্যিকার প্রয়োগিক অর্থে সেই রকম ইনফরমেশন টেকনোলজির যে উপকারিতা সেটা এখনো পৌঁছানো সম্ভবপর হয়ে ওঠেনি, সেটি হয়তো অনেক বেশি সহজতর হয়ে যাবে যখন তোমাদের হাত ধরে একেবারে চিপেস্ট ওয়েতে একদম সার্বজনীন করে তুলবে আইটির সত্যিকারের প্রায়োগিক যে ফল সেই জিনিসগুলো। এটার জন্য তাকিয়ে আছি, ইনফ্যাক্ট মুখিয়ে আছি জিনিয়া, এবং আরো খুশি হয়েছি, গর্বে বুক ভরে গেছে তোমার মতো এই জেনারেশন একটা মেয়েকে দেখে, যে আসলে এটা প্রমাণ করতে সাহস শক্তি দুটোই রাখে যে কোনো কিছুই ছেলেদের জন্য অবধারিত না, যে কোনো জায়গাতে মেয়েরা সমানে টেক্কা দিয়ে কম্পিট করে তার ফার্স্ট পজিশনটাকে সিকিউর করতে পারে। সত্যি অনেক দারুণ একটা ভালো লাগা জায়গা। একটা অসম্পূর্ণতা শুধু, হ্যাঁ বাবা হারিয়ে গেছেন দীর্ঘ এক যুগ, তিনি হয়তো জানেন, আমার বিশ্বাস কোনো না কোনো ভাবে তার কাছে খবর পৌঁছে যাচ্ছে, আমি বিশ্বাস করি তিনি বেঁচে আছেন, তার কাছে হয়তো তথ্য পৌঁছে যাচ্ছে, অথবা আজকে এমনও তো হতে পারে না, অনেক অলৌকিক ঘটনা ঘটে, আমাদের এই কণ্ঠস্বর পৌঁছে যাচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গাতে, কোনো না কোনো একটা জায়গাতে হয়তো তার কাছে ওই কণ্ঠস্বর পৌঁছে যাচ্ছে। তাই তার জিনিয়া, যে জিনিয়াকে মাত্র 7 বছর তখন বয়স যখন লাস্ট বাসে যেতে দেখো তুমি তোমার বাবাকে, দশ বছর বয়সের সেই জিনিয়া 12 বছর পরে এসে কোন জায়গাতে এসে দাঁড়িয়েছে, গর্বে হয়তো তার বুক ভরে যাবে, সে হয়তো দোয়া করবে, সে হয়তো এরকমই স্বপ্ন দেখেছিল তোমাকে নিয়ে।
আমার বাবা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছিলেন, তো তো মানে ছোটবেলা থেকে আব্বুর কাছে যখন একদম লেখা শিখে আর কি করাতেন, তো তখন থেকে বলতো যে আমাকে সবাই বলতো আমি আমার বাবার মতো হয়েছি, মানে আমার ব্রেন বাবার মতো, যে পড়াশোনা নিয়ে আমার খুব
এবং ছোটবেলা থেকে তোমার মধ্যে এই জিনিসগুলো ছিল, তুমি বিভিন্ন সময় বলেছো
আমার যেখানে ভালো লাগছে
যেখানে পড়েছো এবং স্টুডিয়াস, এই যে প্র্যাকটিসটা সেটা তোমার মধ্যে বরাবরই ছিল।
মানে অনেকে আছে না যে আমার পড়া লাগবে তাই আমি পড়ছি, আমার পরীক্ষা আছে তাই আমি পড়ছি, না আমার
একটা কথা বলে তো তুমি আমাকে ভীমরিকার মতো অবস্থা করেছিল, অঙ্ক করতে কারো ভালো লাগে খুব, মানে আমার মনে হলো আমি ঠিক শুনছি নাকি আরেকবার জিজ্ঞেস করে শুনে নেব,
খুব ভালো লাগতো অঙ্ক করতে, মানে
সামথিং পার্সেন্টের মধ্যে তুমি পড়ো, যে এরকম বলবে যে আমার অঙ্ক করতে ভালো লাগে, স্যার আমাকে এই আনইউজুয়াল অঙ্কটা করে দেন পরীক্ষায় আসুক অথবা না আসুক। আমরা তো অঙ্কের মধ্যেও আসলে সাজেশন তৈরি করার চেষ্টা করতাম, কোন সিলেক্টিভ অঙ্কগুলো না করলে না, তুই যে জোরে জোরে মাথা ঝুঁকাচ্ছিস তোর দিয়ে যাইতো নাকি রে মা, হোয়াটএভার, এই হচ্ছে ওভারঅল সিচুয়েশন। সেই জায়গাতে তুমি একজন আমাদেরকে অন্য এক জিনিয়াকে কাছ থেকে দেখতে সাহায্য করেছো, থ্যাংক ইউ। এবং সবাই শুনছিস, অনেকে টেক্সট পাঠাচ্ছে এই ধরনের যে আসলে মেয়ে হলে এরকমই হওয়া উচিত, সব তো ঠিকঠাক মতো চলছে। তারপরে
তারপরে তো মাস্টার্সে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে যে ইচ্ছে ছিল যে ফোর, এবার একটা ফোর পাবো, মাস্টার্সে তো অনেকে ফোর পায়, ফোর পাবো মাস্টার্সে, ফার্স্ট সেমিস্টার দেওয়ার পরে রেজাল্ট ফোরই আসলো, মানে একদম কাঙ্ক্ষিত, যেটা
মানে কি ফোর আউট অফ ফোর,
ফোর আউট অফ ফোর,
একটা ক্ল্যাপ দিয়ে দে।
তারপরে হচ্ছে মানে আমার চিন্তা ভাবনা হচ্ছে আইএলটিএস দিব, আইএলটিএস দিয়ে পিএইচডির জন্য অ্যাপ্লাই করব বিভিন্ন জায়গায়, আর
ডক্টর জিনিয়া না হলে তো নামটা কেমন খালি খালি
লাগে, ডক্টর লাগাতেই হবে নামের পাশে, তো হচ্ছে ইয়ে সাথে হচ্ছে জিআর এর জন্য প্রিপারেশন নিব, বিসিএস এর ফর্ম ও ফিল আপ করেছি বাট বিসিএস টা ওইভাবে মানে প্র্যাকটিস করা হয় নাই, যে বিসিএস ছিল যে মানে বাইরে যাব পিএইচডি করব এটাই, তো এটা নিয়ে আইএলটিএস এর প্রিপারেশনও শুরু করলাম, আইএলটিএস এর জন্য আমি কোচিং এ গেলাম, তো কোচিং এ কিছুদিন যাওয়ার পরে ওই ভাইয়া বলতেছে, 2-3টা রিটেন যখন জমা দিলাম ওই ভাইয়া বলছে যে আপনি পরীক্ষা দিয়ে দেন, আপনার তো রিটেন অনেক ভালো, আপনি 7 পাওয়ার মতো রাইটিং, আপনার কোচিং করার দরকার নেই, আপনি পরীক্ষা দিয়ে দেন, তো পরীক্ষা দিব। আমি ভাবলাম যে যেহেতু পরীক্ষা দিব ভালো করেই দেই, আর 10-15 দিন সময় নেই, সময় নিয়ে পরীক্ষা দিই, এর মধ্যে আমার থিসিস করছি আমি, মানুষ
তোমরা আমি তো কেবল দিয়ে আমার মাথা খারাপ হয়েছে কেন ম্যানেজ করে আই জাস্ট ওয়াচিং দ্য ডকুমেন্টারি বাই জিওগ্রাফি যে কিভাবে পানির নিচ দিয়ে সমুদ্রের নিচ দিয়ে সাবমারিন কেবল এটা নিয়ে যাচ্ছে মাঝে মাঝে কেবল কাটা পড়ে তখন আমরা দুই তিন দিন নেটওয়ার্কের বাইরে চলে যাই এটা কি বাঁচানোর জন্য তোমরা
নিচে কেবল দিলে যে অপটিক্যাল ফাইবার দিলে যেটা প্রবলেম গুলো হয় ওই প্রবলেম গুলো দূর করার জন্য
আমরা এখন ওয়্যারলেস চিন্তা ভাবনা রিয়েলি গুড হ্যাঁ তারপর
রাউটিং কিভাবে হবে কিভাবে আরো এফিশিয়েন্ট ওয়েতে ডাটা পাঠানো যায় কারণ আস্তে আস্তে তো আমাদের মানে পৃথিবীর উপরের পার্টের যে সম্পদ গুলো আস্তে আস্তে কিন্তু সমুদ্রের নিচের যে ব্যাপারগুলো আছে সেগুলো আমাদের এখন এক্সপ্লোর করা লাগবে তো এই জন্য আমি এই টপিকটা চুজ করি আর কি যে আন্ডারওয়াটার নিয়ে কাজ করবো আন্ডারওয়াটার শুনতেও ভালো লাগতো যে আন্ডারওয়াটার ওয়্যারলেস নেটওয়ার্ক নিয়ে কাজ করবো তো কাজেও বেশ ভালো মতো চলছিল তো আমার একটা পেপার জমা দেওয়ার কথা কিছুদিন আগে পেপারটা সাবমিট করার কথা তো খুব মানে পেপারটা করা কমপ্লিট কিন্তু মানে শেষের দিকে যে গোছানো ব্যাপারটা থেকে করা কমপ্লিট কিন্তু ছয় পেজের মধ্যে একটা কনফারেন্স পেপার তো ছয় পেজের মধ্যে সেটাকে আটাইতে হবে ছবি পিকগুলা সবকিছু দিতে হবে তো পেপারে কাজ করছে খুব বিজি পেপারে কাজ নিয়ে তো তার মধ্যে হলো যে দেখলাম যে হাতের মধ্যে এক জায়গায় নীল দাগ হয়ে গেল তো আমার আমি আবার হচ্ছে ব্যথাটা পাওয়ার আমার খুব মানে ইয়ে আছে যে ঠাস্টুই বাড়ি খাই খবর থাকে না আর কি যখন কাজ করতে থাকি পড়তে থাকি তখন আর কোনো কিছুরই খবর থাকে না আম্মা খাওয়ার জন্য খুব ডাকে আসো খেয়ে যাও তো বলতাম এই আসতেছি এই আধা ঘন্টা দশ মিনিট বলতে বলতে দেখেছি যে দুই তিন ঘন্টা পার হয়েছে তো আমার মানে সময় খবর থাকতো না আর কি তো আমি অন্যান্য সময় যে অসুস্থ হলে খুব একটা বলি না তো এবার কি হলো যে বললাম আম্মুকে যে আম্মু দেখো আমার হাতের মধ্যে একটু কালো নীল হয়ে গেছে তো বলতেছে আম্মু বলতেছে কোথাও কি ব্যথা পাইছিস তো আমি বলছি না ব্যথা তো পাই নাই তারপরে ভার্সিটিতে যাবো ওই দিন তো ড্রেস চেঞ্জ করতে যেয়ে দেখি পায়ের মধ্যে বেশ বড় একটা জায়গা নীল হয়ে আছে তো আম্মুকে বললাম যে না পায়ের মধ্যেও নীল হয়ে আছে তো বললো যে তাহলে আমার মামি আবার ডাক্তার বড় মামার ভয়েস উনি সিমিটের ডাক্তার তো বললো যে ওনাকে একটু দেখায় আসো তো আমি বললাম যে আমি তো ভার্সিটিতে যাবো কাজটা সেরে আসি তারপর দেখাতে যাবো তো কাজটা সেরে এসে যখন গেলাম বিকেলের দিকে মামিকে গিয়ে দেখে আসলাম যে মামি দেখেন হাতের মধ্যে এরকম নীল হয়ে গেছে তো মামি বললো যে একটা ব্লাড টেস্ট দিয়ে আসো এরকম নীল হওয়াটা তো ভালো না তো ব্লাড টেস্ট দিয়ে আসো তুমি তো ব্লাড টেস্ট ওই দিন হচ্ছে আবার স্টাডি ইন ইউকে একটা এক্সিবিশন হচ্ছিল সোনারগাঁ হোটেলে তো আমি বললাম কি আমি তো ওইটাতে যাবো কি হয়েছে হয়তো বা ব্লাডে অ্যালার্জি ট্যালার্জি আছে ওই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে আসি কারণ বাইরে যাওয়ার সব পিএইচডি করতে যাবো তো ওই এক্সিবিশনটা অ্যাটেন্ড করে ওই দিন গিয়ে ব্লাড টেস্ট দিলাম তো তারপর দিন রিপোর্ট নিয়ে আবার মামির কাছে গেলাম তো মামি রিপোর্টটা দেখেই মানে উনি একটু দেখলাম যে ইয়ে হয়ে গেছে যে খুব চমকায় গেলে যেরকম হয় যে তোমার ব্লাডের তো সব কিছুই এত কম আরবিসি ডাব্লিউবিসি প্লেটেলেট যেখানে 150 থাকার কথা আমার 40 ছিল তো এত কম মাকে বলছে যে এখনই তাহলে যাও ইয়েতে যাও এখনই আপনি ওকে ডাক্তারের কাছে নিয়ে যান তো এত রাতে তো তখন সন্ধ্যা হয়ে গেছে তো এত রাতে তো পিজি আসা আমাদের বাসা আবার টঙ্গিতে অনেক দূরে পিজিতে আসাতে একটু প্রবলেম তো বলতেছে তাহলে কালকে সকালেই পিজিতে হেমাটোলজি বিভাগে নিয়ে দেখা আসেন যে কি প্রবলেম এটা তো ব্লাডের প্রবলেম এত কিছু তো কমে যাওয়ার কথা না তো হেমাটোলজি বিভাগে আসবো পরের দিন আমি নিজে নিজে মানে একদম সুস্থভাবেই হেঁটে আসলাম যে কি আর হবে তেমন কিছু মনে হয় নাই আসছি আসার পরে তো ডাক্তার অনেকগুলো ব্লাড টেস্ট দিল দেওয়ার পরেও তখনও অতটা নার্ভাস হইনি যে হতেই পারে টেস্ট তো দেয় আজকাল টেস্ট না দিয়ে তো আর রোগ ধরা যাবে না যেহেতু ব্লাডের প্রবলেম তো টেস্ট দেওয়ার পরে পরের দিন টেস্টগুলো দেখাতে আসছি টেস্ট পাওয়ার পরে তো এরপরে হচ্ছে বোন মেরু যে টেস্টটা করে বোন মেরু টেস্টটা ওটা দেখে আমি একটু ঘাবড়াই গেলাম যে মানে কি হলো যে বোন মেরু টেস্ট লাগতেছে এটা তো একটু ডিফিকাল্ট টেস্ট এই টেস্টটা আমি জানতাম যে স্পেসিফিক মানে খুব কঠিন প্রবলেম না হলে করে না তো বোন মেয়ের টেস্টটা করতে দিয়ে ওই দিনও বাসায় গিয়ে হচ্ছে কাজ করছিলাম যে আমার পেপারটা সাবমিট করা লাগবে। তো আমার আম্মা ওই দিন থেকেই খুব নার্ভাস, খুব কান্নাকাটি করতেছে। তো আম্মা বলতেছে তুই এখনো কাজ করতেছিস, তুই একটু ল্যাপটপটা রাখ, তুই একটু রেস্ট নে, তুই এখনো কাজ করতেছিস। তো আমি বলছি যে না আম্মু, তিন মাস ধরে এটা নিয়ে কষ্ট করছি, পেপারটা সাবমিট করি, তারপরে হচ্ছে যে ইয়ে করবো, সমস্যা কি, তারপরে রেস্ট নেবো না, আমার তো অতটা খারাপ লাগছে না। তো ওই দিন পেপারটা করে সাবমিট করে তারপরের দিন হচ্ছে আসলাম বোনমির টেস্টের জন্য। বোনমির টেস্ট করলো, খুব ব্যথা পেয়েছে, মানে বোনমির টেস্টে খুব ব্যথা লাগে আর কি। তো আগে থেকেই মানে আমি অসুস্থ হলো এক জায়গায় দেখা যেত যে অনেকে আছে খুব চিল্লাচিলি করছে, যে ওরকম না, শুয়ে থাকতাম চুপচাপ, একটু চুপচাপ টাইপের ছিলাম, তো খুব ব্যথা লাগছে। তো ওই দিন করার পরে তারা আবার বোনমির টেস্ট থেকে যে বায়োপসি টেস্টটা সেটা দেয়, সেটা দেওয়ার পরে মানে আমার ওই দিন আমি ফার্স্ট কান্না করি যে বায়োপসি টেস্টও লাগতেছে, মানে কি এমন হলো যে দুইটা টেস্টই, বা বায়োপসি তো ক্যান্সারের জন্য করে, তো ওরকম কি কোনো পসিবিলিটি আসছে নাকি যে ওই টেস্ট কেন লাগতেছে। আমি তো ভাবছি এর মধ্যে হচ্ছে আমার একটা ফ্রেন্ডকে ফোন দিয়েছিলাম, বলছে আমারও এরকম হয়েছিল, ব্লাডে অ্যালার্জি হয়েছে এর জন্য হয়েছিল। তো আমি ওটাই ধরে রাখছি যে ব্লাডে অ্যালার্জি টেলার্জি হবে হয়তো বা। তো ওই দিন হচ্ছে আমার সামনে আমি যখন ইয়ে টেস্ট করে, বোন মেয়ে টেস্ট করে বাইরে এসে কিছুক্ষণ বসেছিলাম, ডাক্তার হচ্ছে মানে কেমো রেডি করছিল একটা রুগীর জন্য আর কি। তো ওরকম ওই রুগীটারে বলতেছিল ওই রুগীর গার্জিয়ানকে যে ওনাকে ওনার পিছনে কাউকে বসতে দিবেন না, আলাদা রাখবেন, এখন কিন্তু মানে খাবার দাবার গরম পানি দিয়ে ধুয়ে খাওয়াবেন, এগুলো বললো। তো ওনার ইনস্ট্রাকশনগুলো আমি বসে বসে আবার ওখানে বসেছিলাম তো শুনছি। তো ওই দিন বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে পরের দিন রিপোর্টটা দিতে একটু দেরি হয়, কিন্তু আমারটা ইমার্জেন্সি করে ইমার্জেন্সিভাবে ফোন টোন দিয়ে ইমার্জেন্সি করে পাঠালো যে রিপোর্টটা। তো রিপোর্টটা পাওয়ার পরে দেখি বাসায় সবাই মানে কান্নাকাটি করছে। তো আমি মানে কাঁদি নাই তখনও, চুপচাপ বসেছিলাম যে না আল্লাহ আল্লাহ এরকম কিছু করবে না। তো এদিনই রিপোর্টটা নিয়ে হচ্ছে একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাথে সাথেই সবাই গেল ওইখানে। তো তখনও চুপচাপ বসেছিলাম যে ডাক্তার হয়তো বা এরকম কিছু করবে না, হয়তো বা ওষুধ টষুধ খেলে ঠিক হয়ে যাবে। তো যখন টেস্ট রিপোর্ট নিয়ে আসলো ডাক্তারের সাথে দেখা করে এসে, আমার মামা আমাকে বুঝাচ্ছে এরকম যে তোমাকে কিছুদিন হাসপাতালে থাকা লাগবে, তারপর বলছে যে ওর বিছানাটা পরিষ্কার রাখেন, মানে যে ইনস্ট্রাকশনগুলো আমি শুনে গেছিলাম ওইখানে যেদিন বোন মেরু টেস্ট করতে আসি, একই ইনস্ট্রাকশনগুলো আমাকে দিচ্ছে যে তাতে কেউ বলতে পারবে না, ফল টল খাবার সব গরম গরম খাইতে হবে, ধুয়ে খাওয়াবেন। তো তখন আমি বলছিলাম যে কি, আমার মামি বলছিল যে এক মাস তো তোমাকে হসপিটালে থাকা লাগবে, কেমো দিলে এটা ঠিক হয়ে যাবে। তো আমি তো জানি যে কেমো তো দেয় ক্যান্সারের জন্য, কিন্তু আমার কি ক্যান্সার হয়েছে বলে কি, না তোমার ক্যান্সার হয় নাই, এমনিতেই ক্যান্সার, কেমো কি শুধু ক্যান্সারের জন্য দেয়, অনেক কিছুর জন্যই কেমো দেয়। আমি আমাকে জিজ্ঞেস করলাম তো আমার রোগের নামটা কি আপনি বলেন, তো রোগের নামটা বললো, বলতেছে তোমাকে কি আমরা ভুল বলবো, তুমি তো শিক্ষিত মানুষ, তুমি তো জানবাই, তুমি রোগটা নিয়ে সার্চ দিলেই তো বুঝবা। সে আমাকে ক্যান্সার না বলে রোগের মানে মেইন নেমটা বলেছিল যে অ্যাকিউট মায়েলোয়েড লিউকেমিয়া হয়েছে। তো আমি তো সাথে সাথে গিয়ে মানে আমার আমিও ইনস্ট্রাকশন শুনে বুঝে ফেলছি যে তার মানে ওইটাই, যেহেতু আমি শুনে আসছি ডাক্তারের কাছে আগের দিন সেই সেম ইনস্ট্রাকশন আমাকে বলতেছে, তার মানে তো এটার মধ্যে কোনো চেঞ্জ নেই, ব্লাড ক্যান্সার। তো আমি সাথে সাথে ল্যাপটপটা নিয়ে মানে চোখে পানি পড়তেছে, আর ওই কি হয়ে গেল এটা, মানে আমার সব স্বপ্ন ইস
করে সবকিছু স্টপ হয়ে গেছে। কিছু অনিশ্চিত হয়ে গেছে যে আমি যা প্ল্যান করছিলাম, যা চিন্তা করছিলাম আদৌ কি হবে কিনা, আদৌ আমি ওই জিনিসগুলো পূরণ করতে পারবো কিনা। সবকিছু অনিশ্চিত, মানে জানি না আদৌ স্বপ্নগুলো পূরণ হবে কিনা।
ট্রান্সপ্লান্ট করতে আমি যতদূর জানি যে প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন হয়। এর আগে আমাদের অনুষ্ঠানে একজন এসেছিল আনাথ, এবং 70-75 লক্ষ বা তারও বেশি। এবং এই ট্রিটমেন্টটা খুব ভালো হয় হয়তো সিঙ্গাপুর বা এই ধরনের দেশ থেকে করাতে পারলে, অথবা তুলনামূলক ভাবে যদি ইন্ডিয়াতেও নিয়ে যায়, মেডিসিনের যে কস্ট, ওখানকার টোটাল যে খরচ সব মিলিয়ে এরকমই 70-75 লাখ বা তারও উপরে লাগতে পারে। এ ধরনের কি কোনো এক্সপেক্টেড অ্যামাউন্ট বা কোনো রকমের কোনো ধারণা কি দেওয়া হয়েছে তোমাদেরকে?
হ্যাঁ, আমার ভাইয়া সার্চ করেছিলেন বোমের ট্রান্সপ্লান্ট কিভাবে মানে কত লাগবে। সিঙ্গাপুর থেকে যে এস্টিমেট আসছিল যে 3 কোটি, একটা হসপিটাল থেকে আসছে 3 কোটি, একটা থেকে আসছে 5 কোটি, তো ওইখানে তো যা পসিবল না। তো এবার চিন্তা ভাবনা করছে যে এখন ইন্ডিয়া নিয়ে যাবে, তো ইন্ডিয়া তো এরকম একের কাছাকাছি খরচ পড়ে যায় সবকিছু মিলে। মানে ভাইয়া
এক বছরের মেডিকেশন যদি আমরা ইসের মধ্যে নিই তাহলে খরচ অলমোস্ট
1 কোটি।
যারা এখন তোমাদের সাথে আছে তারা কি বান্ধবী তোমার? একটু পরিচয় করিয়ে দাও, বাম পাশে কে?
রশ্মি আর হচ্ছে কণা।
রশ্মি কি সেই মেয়ে যে তোমার রেজাল্ট সেকেন্ড হওয়ার কারণে কান্নায় বুক ভাসিয়েছিল? রশ্মি, মৃত্যুর মিছিল দেখে আমরা অভ্যস্ত যে দেশে বসবাস আমাদের, এবং আমি নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম তোমার এই বান্ধবীটাকে নিয়ে। কণা, তুমি তো পাশে অনেকক্ষণ ধরেই বসা, তোমার এই বান্ধবীটা তোমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে আমি পছন্দ করি, অনেক স্বপ্ন বিলাসী মানুষ একজন আমি। মানুষ অনেকে হয়তো গুরু এতে শ্যাম বলে ভালোবাসার কথা বলে, আমি বলি নিজেকে ভালোবাসার এক ফেরিওয়ালা। স্বপ্ন দেখছিলাম যে আসলেই তো এরকম মেয়েদের হাত দিয়েই তো পৃথিবীটা দারুণ ভাবে আবার ঘুরে দাঁড়াতে চেষ্টা করবে। পৃথিবী কি হবে জানি না, অ্যাটলিস্ট বাংলাদেশ আমরা যারা পিছিয়ে পড়া একটা জায়গাতে আছি, অনেক রকমের অস্থিরতার, অনেক রকমের দুঃখে থাকার বহু সাতকহন সব সময় আমাদের কাষ্ঠ পৃষ্ঠে বেঁধে রেখেছে, সেখানে এই মানুষগুলো যদি সামনের দিকে আসে হয়তো কোনো না কোনো একটা পরিবর্তন আসবে। কিন্তু ভাগ্য দেবী হয়তো আমাদের প্রশ্নের সুপ্রসন্ন ছিল না, যে কারণে এরকম একটা পরিস্থিতির সামনে আমাদেরকে দাঁড় হতে হয়েছে, যেটার জন্য কখনোই আমরা প্রস্তুত ছিলাম না, যেটা আমাদের কল্পনাতেও কখনো আসেনি, আমরা চিন্তার মধ্যে কখনো এটা নিয়ে আসতে পারিনি। আমরা জানি যে জিনিয়ার পরিবারের অবস্থা কি রকম, কি পরিস্থিতির ভেতর দিয়ে তারা আপাতত এই পরিস্থিতি পর্যন্ত এসেছে, তাদের সেই ক্যাপাবিলিটি তারা রাখে কিনা, তারা আসলেই তার চিকিৎসা চালিয়ে নেওয়ার সামর্থ্য রাখে কিনা, সেই সম্বন্ধে কিন্তু আমরা ওয়াকিবহাল। একটা সামান্য কয়েক মার্কসের সেকেন্ড হওয়ার জন্য রশ্মি তুমি নিজেকে ঠিক রাখতে পারোনি। কণা, অনেক কষ্ট হচ্ছে যে ভালোবাসার কাছে থাকার এই মানুষটি পাশে হয়তো আর পাওয়া যাবে না, সে হয়তো মনের সাথে এখন প্রতি মুহূর্তে যুদ্ধ করছে যে এই পরিচিত পথ আমার এখন আর নিজের না, মনে হয় যে কোনো সময় এই পরিচিত পথটা পর হয়ে যেতে পারে। এই কণা, এই রশ্মি হয়তো এদের কাছে আর ফিরে আসা হবে না। ভার্সিটির সে উচ্ছল দিনগুলো, হোস্টেলের দারুণ সে মাস্তিতে ভরা দিনগুলো, এই পরিচিত জনপদগুলোতে আর ফিরে আসা সম্ভবপর হয়ে উঠবে না। অসহায়ের মতো চোখের পানি চোখে পুঁজি রেখে একদম একরকম আস্ফলন করে আমাদের কাছে নিজেকে সঁপে দিয়েছে, যে আমাদের আসলে সেই ক্ষমতা আছে কিনা তাকে রিটার্ন ব্যাক করানো, আমাদের আসলে সেই ক্ষমতা আছে কিনা সবার ভালোবাসা একজোট করে আল্লাহর কাছ থেকে তাকে চেয়ে নেওয়ার,
অথবা আমরা কি হেরে যাব, আমরা কি পথ ছেড়ে দেবো, আমরা কি ধরেই নিব যে যিনি আমাদের মাঝে আর নাই, ওকে আমরা সার্ভাইভ করানোর মতো সেই ক্যাপাবিলিটি আমরা রাখি না। সব আছে, সব ঠিকঠাক আছে, যিনি তোমাদের মাঝে নাই, তোমরা কি মানসিকভাবে তাহলে এটা মেনে নিতে পারবে? তোমাদের কাছ থেকে একটু শুনি রশ্মি, বহু কষ্টের কথা বলছিলে সামান্য একটা পরীক্ষার রেজাল্টকে ঘিরে, সেই মানুষটি তোমাদের চোখের সামনে দিয়ে আস্তে আস্তে করে নিজেকে নিঃশেষ হতে দেখছো, তাকে হারিয়ে ফেলছো, তাকে চলে যাচ্ছে, সে সব আছে তোমার বন্ধু জিনিয়া নাই, আর দেখা হবে না, পরপারে না ফেরার দেশে চলে গেছে সে, বহু মাথা খুঁড়েও তার দেখা তুমি পাবে না, এরকম একটি অবস্থা কণা, এরকম একটি সিচুয়েশন, এই প্রাণের বান্ধবী থেকে আর দেখা হবে না, সব ঠিকঠাক থাকবে, তোমার সংসার হবে, তুমি যেমন স্বপ্ন দেখো তেমন স্বপ্ন পূরণ হবে, তুমি যত দূর যেতে চাও তার চাইতে বেশি দূর যাবে, রশ্মি তোমার কল্পনা সমস্ত স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে, মাঝে একটা মানুষের দীর্ঘ নিঃশ্বাস ভেসে বেড়াবে এই পৃথিবীতে, যার নাম জিনিয়া, ছোটবেলা থেকে এই কষ্টের সাথে বসবাস, 8-9 পুরো অবস্থায় সবচাইতে আনন্দের যে ধন বাবাকে কাছ থেকে পাওয়ার পরেও সে বাবার চলে যাওয়ার দৃশ্যটা আজও তার চোখের সামনে লেপটে আছে, সেই কষ্টের সাথে প্রতি মুহূর্ত এই কোমল মতি মেয়েটাকে যুদ্ধ করতে হয়েছে, তারপরেও এমন এরকম একটা বাস্তবতার সামনে তাকে পড়তে হলো যে তার শরীরে বাসা বেঁধেছে ব্লাড ক্যান্সার, যেখান থেকে সার্ভাইভ করা তার মতো পরিবারের পক্ষে আসলে আসলে অনেক বেশি টাফ, আল্লাহ অবশ্যই সাহায্য করলে সমস্ত কিছুই পসিবল, কিন্তু মানুষ হিসেবে এটার জন্য যে এফোর্টটা দেওয়া দরকার সেই জায়গাতে আমরা আপাত দৃষ্টিতে নেই, তোমার বান্ধবী নেই, তোমার বান্ধবী চলে গেছে না ফেরার দেশে, কিভাবে তার জন্য তোমরা এফোর্ট দিতে পারো, কিভাবে তাকে ফিরিয়ে আনতে পারো, আদৌ তোমাদের মধ্যে সেই 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 মানবিক জোর, সেই মানসিক প্রস্তুতি তোমাদের মধ্যে আছে কিনা, রশ্মি তুমি বলো।
আসসালামু আলাইকুম, আমি যিনি আমার খুব ভালো বেস্ট ফ্রেন্ড, আমি জানি না ওর বেস্ট ফ্রেন্ড কিনা, ভার্সিটির প্রথম দিন যেদিন ভার্সিটির প্রথম পা রাখি সেদিন যখন এক বেঞ্চে বসি, একটা বেঞ্চে 4-5 জন বসা যায়, সেই 4-5 জনের মধ্যে আমি 4-5 জন একসাথে বসছিলাম, সেখানে জিনিয়া ছিল, কণা ছিল, একটা ফ্রেন্ড ছিল তৃষ্ণা, আমরা 4 জন একসাথে বসছিলাম, এমনি কেউ কাউকে চিনি না, একজন এক এক দেশের, এক এক স্কুলের, এক এক জায়গায় এক একজন, একসাথে 4 জন বসছিলাম সেদিন, জানি না কি মনের টানে বসছিলাম না সেখানে কি ছিল বুঝলাম না, ভার্সিটির 4টা বছর আমরা 4 জন একসাথে, নতুন কোনো ফ্রেন্ড মানে নিতে পারি না নিজেদের কাছে, 4 জন সে প্রথম দিন থেকে একসাথে বসছি, একসাথে সে একসাথে পথ চলা, একসাথে সবার লাইফের হাসি ঠাট্টা মানে লাইফের অনেক কিছু শেয়ার করা, ছোটখাটো জিনিস, এটা ভালো লাগা, মন্দ লাগা, খারাপ লাগা কিছু, একসাথে খেতে যাওয়া ভার্সিটিতে, আমি হলে ইরেগুলার থাকতাম, চিনিয়া হলে ইরেগুলার থাকতো, কণাও থাকতো না, বাট শনিবার দিন আমাদের রেগুলার হলে থাকা হতো, কারণ আমরা একসাথে গল্প করতাম, কারণ ওই দিন ছিল আমাদের গল্প ডে, যতই কাজ থাকতো পরের দিন ভার্সিটিতে, কিন্তু আমরা শনিবার দিন রাতটা ভার্সিটিতে হলে রাখতাম যে আমরা এদিন মন খুলে গল্প করবো, সবার প্রত্যেকদিন প্রত্যেক সপ্তাহটার মধ্যে কি হয়েছে সব কিছু সবার সাথে শেয়ার করবো, এমন একটা রিলেশনশিপ ছিল। আমার লাইফে বেস্ট আমার ফ্রেন্ড খুবই কম, মানে জানি না মানে আল্লাহ এটা কোনো মানে ইয়া ছিল কিনা, মানে যেসব ফ্রেন্ড আসতো তারা চলেও যাইতো, কিভাবে কিভাবে জানি না, বাট মানে এই 2-4টা ফ্রেন্ড যার মধ্যে জিনে অন্যতম, আমরা মানে ওকে ও যেন ছাড়ে নাই, ও আমার লাইফে মানে জড়াই গেছে, এরকম একটা ফ্রেন্ড, এই ফ্রেন্ডটা একদিন বেস্ট ফ্রেন্ড হয়ে গেল, এমনকি মানে আমার থার্ড ইয়ার ফাইনাল একটা বিয়ে হয়ে যায়, আমি তারপরে রেগুলার ক্লাস করতে পারতাম না, বাট ও আমাকে ফোন দিয়ে দিয়ে বলতো যে তুই আয় তোকে পড়াই, পরীক্ষাটা যে তুই পড় তুই ক্লাস করতে পারছিস না, ও নিজের দায়িত্বে ফোন দিয়ে বলতো যে নে জিনিসটা পড়, তোর পরীক্ষায় আসবে এই জিনিসটা, দেখিস আমি আবার বলতাম তুই তো আমার সাজেশন পরীক্ষার আগের দিন ওকে বলতাম যে দেখ আমাকে একটু সাজেশন দে না, ছোটখাটো পড়তে পারি নাই একটু সাজেশন করে দে না, ও সুন্দর ছোটখাটো কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস দিত, তিনটা থেকে পরীক্ষা আসতো, আমরা খুব ফান করতাম যে তুই কিভাবে পারিস, এটা কিভাবে সম্ভব একটা মানুষের পক্ষে যে পরীক্ষার আগেই সব কিছু বলে দেওয়া, কিভাবে সম্ভব এই মেয়েটার পক্ষে,
কণা সবাই আছে বান্ধবী নাই, ওই গল্পের আড্ডাটা খুঁজে পাওয়া যাবে না, ভার্সিটির পরিচিত সেই জনপদ সেখানে এই বন্ধুকে খুঁজে পাওয়া যাবে না, সব আছে বান্ধবীটা নাই।
আসসালামু আলাইকুম, আমি কণা,
রশ্মি যেমন বললো যে আমরা প্রথম দিন থেকে আমরা চারটা ফ্রেন্ড একসাথে ছিলাম, প্রতিটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমরা যতক্ষণ সময় ইউনিভার্সিটিতে থাকতাম সবকিছু শেয়ার করতাম, সবকিছু, সব না জানা কথাগুলো যেগুলো ফ্যামিলি জানতো না, যেগুলো আমাদের টিচারকে বলতে পারতাম না, যেগুলো আমাদের অন্য কোনো রিলেটিভস এর কাছে শেয়ার করতে পারতাম না, আমরা তো সব কথাগুলো আমরা নিজেদের মধ্যে শেয়ার করতাম। আপনারা তো শুনছেন যে আমার রশ্মি ফ্রেন্ডটা ওর একটু আগে বিয়ে হয়ে যায়, এই জন্য ওই রেগুলার হয়ে যায়, পরে আরেকটা ফ্রেন্ডের সাথে একটু ক্ল্যাশ হয় তার মনের অজান্তেই, তার জন্য ওখানেও একটু ডিস্টেন্স তৈরি হয়। ফাইনালি আমি আর জিনিয়া আমরা দুজন উত্তপ্রোত ভাবে জড়িত হয়ে যাই, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত সবকিছু, যা কিছু হইতো ফোন দিত, আমার যা কিছু হইতো আমি ফোন দিতাম, ইভেন যখন ওর রেজাল্ট আসে ক্যান্সার ধরা পড়ে তখন ফার্স্ট ফোনটা ও আমাকেই দেয়, ইভেন আমাকে ফোন দিয়ে বলে যে আমার ক্যান্সার ধরা পড়ছে। আমরা দুটা দিন আমি শুনি আমরা দুটা দিন কিছু করতে পারি নাই, কিছু চিন্তা করতে পারি নাই, শুধু কাঁদছি আর কাঁদছি। আমাদের ফ্যামিলি প্রতিটা মানুষ, আমার ফ্যামিলি ওর ফ্যামিলি প্রত্যেকটা মানুষ সবাই কাঁদছে দোয়া করছে। আমরা ওকে ছাড়া কিছু ভাবতে পারি না, আমরা এটা চিন্তা করতে পারি না কোন একটা দিন ওকে ছাড়া আমরা কাটাইতে পারবো, ওকে ছাড়া একটা দিন আমরা পাস করবো আমরা চিন্তা করতে পারি না, এখনো করি নাই, আর আমরা হালও ছেড়ে দিই নাই। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি যেভাবে পারি সেভাবে সাহায্য করার চেষ্টা করতেছি, যে যা পারতেছি যেভাবে পারতেছি যত মানুষকে জানানো যায় সবাইকে বলতেছি।
আমার তো কোনো সুযোগ নেই কোনা, কোনো ক্ষমতা নাই, তবে হ্যাঁ এখন যে কথাগুলো তুমি বলছো ইথারে প্রায় 40-45 লক্ষ মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে যাচ্ছে, ইনফরমেশন অন্তত চলে যাচ্ছে। যদি মনে চায়, যদি মনে হয় যে না আমার বান্ধবীটাকে তো আসলেই বাঁচিয়ে রাখা যায়, আমার বান্ধবীটার জন্য তো আসলেই অনেক বড় পরিসরে কিছু করবার সুযোগ আছে, তাহলে একেবারেই আমি যেমন সবকিছুর বিনিময়ে চাচ্ছি যে আরো বেশি কন্ট্রিবিউশন, আরো বেশি সবাই মিলে এই কন্ট্রিবিউশনটা ভালোবাসা জমা পড়ুক, যাতে করে আমাদের জিনিয়াকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। তুমি তোমার মতো করে চাইতেই পারো, এই মানুষগুলোর কাছে দেশ এবং দেশের বাইরে লার্জ স্কেলে অনেক বড় ভলিউমে মানুষ আমাদের কথা শুনছে।
আমরা আমাদের ডিপার্টমেন্টে মাত্র 250 স্টুডেন্ট, এই 250 স্টুডেন্ট আমরা সবাই মিলে আমাদের ফ্যামিলি থেকে আমাদের আত্মীয় স্বজন থেকে যেভাবে পারতেছি নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এই 250 জন দিয়ে তো কিছু হবে না, আমরা তো সবাই স্টুডেন্ট, আমাদের চাকরি নাই, আমরা মিডল ক্লাস ফ্যামিলি, ওখান থেকে তো খুব বেশি কন্ট্রিবিউশন হবে না, কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে তো এমন হাই ক্লাস ফ্যামিলির অভাব নাই যারা তাদের ছেলে মেয়েদের পেছনে হাজার হাজার টাকা খরচ করে, অথচ এরকম একটা পিতৃহীন মেয়ের পেছনে, মেধাবী একটা মেয়ের পেছনে কিছু টাকা ইনভেস্ট করতে পারবে না, এমন তো হয় না। আমার চাকরি নেই, বাট আমার লেভেলের অনেক স্টুডেন্টের চাকরি আছে যারা তাদের চাকরির কিছু অংশ দিয়ে এই মেয়েটার জীবন বাঁচাতে পারে। এমন অনেক মা আছে যে মারা তার ছেলে মেয়েদের জন্য অনেক টাকা খরচ করে, কিন্তু এরকম একটা অসহায় মার মেয়ের জন্য কি কোনো চেষ্টা করবে না? এটা কি সম্ভব? এতগুলো মানুষ বাংলাদেশে পুরো পৃথিবীটার মধ্যে কেউ কি আসবে না সাহায্য করার জন্য? আমরা তো তাদের জন্য বসে থাকবো না, তারা কেন সাহায্য করবে না? আমরা তাদের দাঁড়ে দাঁড়ে যাব, আমরা সবার কাছে সাহায্য চাব, আমরা আমাদের ফ্রেন্ডটাকে বাঁচাবো যেভাবেই হোক, যে কোনো কিছু বিনিময়ে আমরা হাল ছাড়বো না।
আল্লাহর অশেষ রহমত যে দুনিয়ার পাশে এরকম টাইপের মানুষের ধরনের বান্ধবীরা আছে। আমি বারবার বলি, প্রায়শই বলতে চেষ্টা করি যে কে কার মা হবে, বাবা হবে, ভাই হবে, বোন হবে, স্রষ্টা হয়তো নির্ধারণ করে দেন, কিছু সম্পর্ক আছে আমরা আমাদের নিজেদের প্রয়োজনে পৃথিবীতে এসে তৈরি করে নিই, সেটা কি বলে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, কি অদ্ভুত অনন্য সাধারণ বন্ধুত্ব। কোন জন্মের হয়তো পূর্বজন্মের জন্ম জন্মান্তরে কোনো রিলেশনশিপ ছিল কিনা জানি না, যার জন্য আজ জিনিয়া যেভাবে কষ্ট পাচ্ছে একটা নিঃশ্বাসের জন্য, তার জীবনটাকে বাঁচিয়ে রাখবার জন্য প্রতি মুহূর্তে যেভাবে সে চিন্তা করছে, সে একই কষ্ট সমানভাবে অনুভূত হচ্ছে তার বান্ধবীদের মধ্যে, সেটা রশ্মি হোক, কণা হোক, আর বাকি যেসব বন্ধুরা হোক। কিন্তু আমাদের পথ চলা যদি আমরা এখানে থামিয়ে রাখি, সামনের দিকে যদি আমরা অগ্রসর না হই, সময় হাতে আমাদের খুব কম, এর মধ্যে যদি আমরা ঘুরে দাঁড়াতে না পারি, সবাই মিলে ফাইট না করি, একদম সবাই মিলে চেষ্টা না করি, তাহলে এই মানুষটিকে হয়তো বাঁচিয়ে রাখা যাবে না। সমস্ত কষ্টের সুদিকাগার যে
যে বহু বছর ধরে তার ভাগ্যের সাথে যুদ্ধ করে এসেছেন, বহু বছর ধরে তার পরিবারটাকে দাঁড় করানোর জন্য প্রাণান্তকর পরিশ্রম করেছেন, স্বামীটাকে হারিয়ে ফেলেছেন প্রায় এক যুগেরও বেশি সময় ধরে। স্রষ্টা তোমার কাছে তিনি কোনো খেদুক্তি করেননি, পাগলের মতো দাঁতে দাঁত চিপে সমস্ত কষ্ট সহ্য করে নিয়ে চেষ্টা করে চলেছে কিভাবে পরিবারটাকে দাঁড় করানো যায়, কিভাবে আমার চেহারাটাকে আমার স্বপ্নের মতো করে বাঁচানো যায়, কিভাবে আমার বাকি ছেলেগুলোকে বড় করা যায়। তার মধ্যে তুমি আরেক বাস্তবতার সামনে তাকে দাঁড় করিয়েছ, যেহেতু দাঁড় করিয়েছ তুমি সর্বজ্ঞ, তুমি সমস্ত কিছুই করতে পারো। সবকিছুর মধ্যেই আমরা ধরে নিই যে মঙ্গল লুকিয়ে আছে। তুমি তাহলে তুমি আমাদেরকে শক্তিও দাও, একজোট হওয়ার শক্তি দাও, তুমি শক্তি দাও সবাইকে সাথে নিয়ে, আমরা যেন দারুণ ভাবে এই কাজটা করতে পারি। সেই সেই তৌফিক আমাদেরকে দান করো। সে মায়ের কাছে যাচ্ছি আমি, বিনিয়ার মা, তার সাথে একটু কথা বলবো, কথা বলে আমরা চেষ্টা করব তার সম্বন্ধে একটু তার বক্তব্যটা একটু শুনবার চেষ্টা করবো। জি, আপনাকেও স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশে, একটু জিনিয়া সম্বন্ধে এবং সব মিলিয়ে আমাদের সাথে যে একটু কথা বলেন।
আমার জিনিয়ারে নি, আমার মনের মধ্যে বহু স্বপ্ন ছিল, আমার জিনিয়ার আসতো প্রত্যেকটি পড়াশোনার প্রতি খুব তার খেয়াল, সে বড় হয়ে একটা কিছু হবে, সে পড়াশোনা করলো, সে বড় হইল, সে আমার জন্য বড় বড় সার্টিফিকেট জোগাড় করলো, আল্লাহর কি সবকিছু আল্লাহর মেহেরবান, আর এমন সময় আমাকে এমন কথাই শোনাল। আমি বড় হয়ে আর কি বলতে পারবো, আর কিছুই বলতে পারবো না, উপরে আল্লাহ আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করে, দেশবাসী যদি আল্লাহর কাছে দোয়া করে আমার জিনিয়া হয়তো আল্লাহ আমাকে ফিরিয়ে দিবে, দেশবাসী পাশে দাঁড়াবে, হয়তো আমি আল্লাহর রহমতে আমি জিনিয়াকে ফিরিয়ে কাছে বলবো, সব আল্লাহর রহমত, আমার তো এখন আর কিছু স্বপ্ন নাই।
যার যেমন অসম্পূর্ণতা, যার যত রকমের কষ্ট, যে যেভাবেই চিন্তা করছেন না কেন, সংসার জীবনে আমার অসম্পূর্ণতার কথা কেউ হয়তো ভাবছেন যে আমিও তো আমার জীবনে এরকম কোন কষ্টের ভেতর দিয়ে যাচ্ছি, কেউ হয়তো প্রচন্ড পরিমাণে দুঃখ আছেন তার ভালোবাসার কোনো একটি মানুষকে ঘিরে, কেউ হয়তো কষ্ট পাচ্ছেন তার পরিবারের দারুণ কোনো কষ্টের কথা চিন্তা করে, কেউ হয়তো এখন এই মুহূর্তে বা কিছুক্ষণ আগেই তার কাছের কোনো মানুষজনকে হারিয়ে ফেলেছেন সেই কষ্টে আছেন। সমস্ত কষ্টগুলোকে কিন্তু টার্মিনেট করে শক্তিতে পরিণত করা সম্ভব। যে যেমন ধরনের কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন, যে যেমনটাই চিন্তা করছেন না কেন, সব কষ্টগুলোকে কিন্তু ভালোবাসায় রূপান্তর করা সম্ভব। আমরা প্রতিদিনই এত বেশি ভাইব্রেটিং দেখতেছি আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের দেশকে, সবকিছুকে এত বেশি ভাইব্রেটিং মনে হচ্ছে, সবকিছু মিলিয়ে তারপরেও আমাদের প্রাণান্তকর প্রচেষ্টা পথ চলা যে আমরা কোন না কোনো ভাবে সমস্ত কিছুকে দাঁড় করাতে পারি কিনা, এরকম একটি পরিস্থিতির ভেতরে আজকে আমরা পৌঁছেছি। যে জিনিয়ার কথা এখানে বলা হচ্ছে, সবাই মিলিয়ে আমাদের কিন্তু কনসেন্ট্রেশন এখানে, প্রচুর পরিমাণে টেক্সট আসছে, আমি কিছুক্ষণের মধ্যে ফোন লাইন ওপেন করে দিব। আমার বিশ্বাস, যে কথা তুমি কনা বলছিলে যে আমাদের এই কষ্টের কথা কি মানুষ অবধি পৌঁছে যাবে না, যে কথা তুমি বলছিলে রশ্মি যে মানুষ কিন্তু আমাদের কষ্টের কথা কি শুনবে না, যখন যে মুহূর্তে স্টুডিওতে বসে আজ ভালোবাসার বাংলাদেশের জিনিয়া নামের মেয়েটিকে বাঁচবার জন্য পাগলের মতো প্রচেষ্টা করে চলেছি, যে মা পাগলের মতো কান্নাকাটি করছে, যে আমি চেষ্টায় থেকেছি, অপেক্ষায় থেকেছি কবে আসবে সেদিন, যে সুদিন আসবার আগেই আমার জিনিয়া আমার হাত থেকে ফসকে যাচ্ছে, চলে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, সে না ফেরার দেশে। যে মুহূর্তে এসব নিয়ে কথা বলছি সেই মুহূর্তে কিন্তু বাইরের অবস্থা কিন্তু সে অর্থে সুস্থির না, অনেক বেশি অস্থির। তারপরেও আমার মনে হয় প্রত্যেকটি মানুষই চাইবে তার ভালো লাগার একটা জায়গা তৈরি করতে, সেই ভালো লাগার উপলক্ষটাই কিন্তু এখন আমরা ওপেন করে দিব। কেউ হয়তো 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা বা 100 টাকা দিয়ে হলেও যদি সামিল হতে পারে, তাহলে তাদের যার যেমন অস্থিরতা
যার যেমন অসম্পূর্ণতা আছে, যার যেমন কষ্টের জায়গাগুলো আছে, সেগুলো পূরণ হওয়ার একটা উপলক্ষ তৈরি হবে আজকের এই ভালোবাসার বাংলাদেশ। আমি এখন আমি টেলিফোন লাইনগুলো ওপেন করে দিব, আমাদের ফেসবুকে আমরা কমেন্টস নিব, স্ট্রেইট ওয়েতে আমাদের ডেডিকেটেড টুটে যে কমেন্টসগুলো আছে সেই কমেন্টসগুলো এন্টারটেইন করব। উদ্দেশ্য আমাদের একটাই, সেটা হচ্ছে যে জিনিয়ার পাশে থাকা, কে কিভাবে কন্ট্রিবিউট করতে চায়, সে কিভাবে ভালোবাসার হাতটা বাড়াতে চায় সেটি আমরা জানতে চাই। আমরা দেখি আমরা যে আগ্রহ নিয়ে, যে উপলক্ষটাকে নিয়ে, যে অপেক্ষা নিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করেছি, মানুষ আমাদের সাথে আসে কিনা। সত্যি ভালোবাসা স্রষ্টা যখন এই পরীক্ষার ভেতরে আমাদেরকে দিয়েছেন, স্রষ্টা এটার একটা মাধ্যম তৈরি করে দিচ্ছেন কিনা, যে মানুষের হাত দিয়ে এই জিনিয়াকে তিনি বাঁচতে সাহায্য করবেন। দেখি একটা ফোন কল অলরেডি আছে, ফোনটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালাম আলাইকুম।
আজকে অনুষ্ঠানটা শোনার পর আর ভালো থাকা হয় না। দীর্ঘ প্রায় দেড় বছর আগে সেই 24 অক্টোবর 2013 ওই একই দিনে আজকে জিনিয়া পূজা হস্পিটে বসে
আছে। জিনিয়া এই জায়গাতে আহনাফ ছিল, যে আহনাফ কথা বলছে, সে ফাইট করতেছে আহনাফের জন্য। সর্বোচ্চ আমরা সমস্ত দেশের মানুষ, বাইরের মানুষ সবাই মিলে চেষ্টা করে 1 কোটি টাকা সংকলন করতে সম্ভব হয়েছে। আহনাফ রাত জেগে তোমার অনুষ্ঠান শুনে তোমাকে ফোন দিতে উদ্যত হয়েছে শুধুমাত্র তোমাকে সাহস যোগানোর জন্য। হ্যাঁ বল, তুই যখন ঢুকেছিলি ভালোবাসার বাংলাদেশের অনুষ্ঠানে, তোর যে যখন বডি ল্যাঙ্গুয়েজ ইনফরমেশন যেভাবে দিচ্ছিলি, ফাইনালি যখন এই ঘটনাটা ঘটলো তখন তোর রিয়াকশন কি ছিল, সব মিলিয়ে একটু ডিটেলসে বল আহনাফ।
আসলে প্রথমত আজকে পুরো অনুষ্ঠানটা শোনার পর বারবার এই 24 অক্টোবর 2013 যেদিন একই ভাবে জিনিয়াপুর জায়গা হসপিটালে আমি বসেছিলাম, এটাকে জিনিয়াপুর মা যেমন ভাই বললেন, আমার মাও সেখানে ছিলেন। আসলে সর্বপ্রথম মানে ধন্যবাদ জানানো দরকার ঢাকা এসে, যারা বারবার এরকম অসহায় ক্যান্সার আক্রান্ত এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়ায় তাদেরকে প্রথমে ধন্যবাদ। আর প্রথমে এই কথাটা বলবো যে আসলে বাংলাদেশে ব্লাড ক্যান্সারের জন্য কোনো অ্যাসোসিয়েশন নেই, যারা সারা বিশ্বে যেটা আছে প্রায় 1.5 বছর ব্লাড ক্যান্সারের সাথে এখনো লড়াই করে যাচ্ছে, এখনো আমার কেমো প্রতিদিন চলছে। তো প্রথম যখন ব্লাড ক্যান্সার ধরা পড়ে জিনিয়াপুর মতো একই রকম, জিনিয়াপুর যেটা ক্রনিক মায়োলাইট লিউকেমিয়া, আমার তো ওই একই লিউকেমিয়া, আমার তো হচ্ছে ক্রনিক মায়োলাইট লিউকেমিয়া। তো প্রথম যখন ব্লাড ক্যান্সার ধরা পড়ে আমিও জানতাম না, আমারও জিনিয়াপুর মতো ওই যে হাতে পায়ে লাল লাল ডাক দেখা দিয়েছিল। তো একদিন একটা জায়গায় যাওয়ার পরে পরে আমার নিজেরই মনে হচ্ছিল যে অসুস্থ, ডক্টর দেখালাম, তারপর ধরা পড়লো। আসলে আমি নিজেও জিনিয়াপুর মতো আমারও অনেক স্বপ্ন ছিল, যেহেতু সে মাত্র 14 বছর বয়স, কেবলমাত্র 14টা বছর পার করলাম, এরপরে জীবনে আরো কত সময়। ঠিক একই রকম ভাবে আজকে জিনিয়াপুর যখন বারবার বলছিল যে আমার ওই পিএইচডি করো, আমার খুব খারাপ লাগছিল। এটা আমি একইভাবে ওই 14টা বছরের বয়সে যখন ধরা পড়লো তখন থেকে মানে সব সময় ভাবতাম যে হয়তো পৃথিবী ছেড়ে চলে যেত, এত সুন্দর পৃথিবী, আমার সারা পৃথিবী ঘোরার ইচ্ছা, বা আমার যে একজন রাষ্ট্রনায়ক হওয়ার ইচ্ছা, আমার যে ভবিষ্যতে যেটা করার ইচ্ছা সেই ইচ্ছাটা হয়তো আজকেই শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর অশেষ রহমত যে ঠিক সেই মুহূর্তে সকলের প্রাণান্তকর চেষ্টা এবং সকলের মানে কি বলবো আসলে সকলের ভালোবাসার সহযোগিতায় সেই মুহূর্তে ঠিক একইভাবে 24 অক্টোবর ঢাকা এফএম এই ভালোবাসার বাংলাদেশ আজকের মতো রাত, ঠিক বৃহস্পতিবার রাত 24 অক্টোবর একই রকম ওই দিন এরকম রাত শুয়া 1টা 1টা বাজছিল, আর আমি কান্নাকাটি করছিলাম, আমার মা কান্নাকাটি করছিলেন, একই রকম ভাব। মানে আসলে একজন ব্লাড ক্যান্সার রোগী হিসেবেই হয়তো আমি বুঝতে পারবো আরেকজনের কষ্টটা, মানে যারা এই কষ্টটা একবার ভোগ করে এসেছে তারাই বুঝবে। তো আজকে শুধু এটুকু বলবো যে এই ঢাকা এফএম যে বিশাল একটা প্ল্যাটফর্ম, ভালোবাসার বাংলাদেশের যে বড় একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে পুরো বাংলাদেশে, আমরা যে কোনো সমস্যায় শুধুমাত্র এই কারণে না, আমার পরবর্তীতেও বস্ত্র সংগ্রহ বা ঈদের সময় আমরা যে শীত ঈদের সময় যে বস্ত্র বিতরণ করেছি সেই সময় যেরকম ভাবে সকলের কাছ থেকে এত রেসপন্স পাচ্ছিলাম, মানে আশা করবো যে আজ তো একই রকম ভাবে যিনি আসবো তার জন্য একই রকম ভাবে রেসপন্স আসবে। এবং একটুকু বিশ্বাস আমার আছে যে ঢাকা এফএম এবং ভালোবাসার বাংলাদেশের যে প্ল্যাটফর্ম সেখান থেকে এটুকু আশা করাই যায়, সেখান থেকে এটুকু আশা করতেই পারি আমি যে আজকে একই রকম ভাবে আসবে। এবং শুধু এটুকু বলবো যিনি আপু অবশ্যই এখন অফলাইন অন এয়ারে আছেন, যিনি আপুকে বলবো যে আমি যখন প্ল্যাটফর্মে অনুষ্ঠানে বসেছিলাম ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠান হচ্ছিল, তার আগে আমার তখন আমি বুঝতে পারিনি যে আমি কাল বাঁচবো কিনা বা তারপরে বাঁচবো কিনা, আসলে কতদিন বাঁচবো। কিন্তু এই প্রোগ্রামটার পরের দিন সকাল থেকে যখন রেসপন্স শুরু হলো, তখন থেকে একটা কনফিডেন্স এসেছিল যে অন্তত এই যে মানুষ এভাবে এগিয়ে এসছে সহযোগিতা করছে, সোসটা আর কিছু না করুক, এই যে মানুষগুলো দোয়া করছে, অন্তত এই দোয়ায় হয়তো আমাকে বাঁচিয়ে রাখবেন। তবে এবং আশা করবো যিনি আপা আপনি আশাহত হবেন না এবং ভেঙে পড়বেন না। রোগীদের জন্য সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে আত্মমনোবল ধরে রাখা। এই দীর্ঘ দেড় বছর ধরে কেমো চলছে, যখন প্রায় মাঝে মাঝে কেমোর এতটাই সাইড ইফেক্ট হয়, মাঝে মাঝে মেন্টালি আস্তে আস্তে মস্তিষ্কটা কেমো ব্রেন বলে এটাকে, কেমো ব্রেনের অধিকারী হয়ে যাচ্ছি, অনুভূতি গুলো ঠিক মতো বুঝতে পারছি না। সেই মুহূর্তে যখন বারবার মনে হয় যে জীবনটা কি দরকার, এত কষ্টের জীবন, কিন্তু ঠিক সেই মুহূর্তে চোখের সামনে ভেসে উঠে আজ যারা লিসেনাররা শুনছেন আপনাদের, যারা এইভাবে আমার জন্য সহযোগিতা করেছেন, তাদের জন্য হলো আমাকে বাঁচতে হবে। ও আপনাদের সেই দোয়ায়, অশেষ রহমতে বা আপনাদের সাহায্য সহযোগিতায় এখন আল্লাহর রহমতে আমার ট্রিটমেন্ট চলছে, কেমো চলছে এখন। এবং জিনি আপু, আপনি সবচেয়ে বড় যে কথা বলবো, আপনি ভেঙে পড়বেন না, ব্লাড ক্যান্সার রোগী হিসেবে ভেঙে পড়লে কখনোই চলবেন না। আপনার শুধু এই বাংলাদেশ না, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় এখন অনেক ব্লাড ক্যান্সার পেশেন্ট ব্লাড ক্যান্সারের সাথে লড়াই করছে। আজ থেকে আমি একজন সহযোদ্ধা পেলাম, যার নাম রিনি আপু। আজকে আপনার মতো আরো একজন সহযোদ্ধা পেলাম, একজন মেধাবী সহযোদ্ধা। আজ থেকে আপনিও পরিচয় দিবেন, আপনাকে যখন কেউ জিজ্ঞেস করবে রিনিয়া তুমি কি করো, আপনি গর্বের সাথে বুক ফুলিয়ে বলবেন যে আমি ব্লাড ক্যান্সারের সাথে লড়াই করি। এটা একটা লড়াই, এই ব্লাড ক্যান্সারের সাথে লড়াই, এটা আমাদের পেশা। পৃথিবীর মানুষ লড়াই করে ক্ষমতার জন্য, কেউ লড়াই করে অর্থের জন্য, আর আমরা লড়াই করি নিজের জীবনের সাথে। প্রতিনিয়ত ব্লাড ক্যান্সারের সাথে লড়াই করি। আর যিনি আপু, আপনার যে ইচ্ছা পিএইচডি করা, অবশ্যই আপনি করবেন, আপনি বেঁচে থাকবেন, আর অবশ্যই সেই দোয়া করি। এবং এটাই বলবো, একটা পিএইচডি ডিগ্রি অর্জন করার চেয়ে আপনি এর চেয়েও বড় ডিগ্রি যে আপনি ব্লাড ক্যান্সারের সাথে লড়াই করছেন, এর চেয়ে বড় পাওয়ার কিছু নেই। আপনি লড়াই করছেন, একজন লড়াকু সৈনিকের মতো লড়াই করে যাবেন। এবং সকল লিসনারদের প্রতি এটাই আশা করবো, যিনি আপুর প্রতি আপনাদের, আমি জানি যে আমাদের প্ল্যাটফর্মের সকলের কেমন রেসপন্স করবার বা প্ল্যাটফর্ম সম্পর্কে সব জানি। আশা করব যে যিনি আপু অবশ্যই সুস্থ হবেন, এবং যে কোনো প্রয়োজনে, চিকিৎসাগত যে কোনো প্রয়োজনে বা হসপিটাল বা ডক্টর যে কোনো প্রয়োজনে, যে কোনো যোগাযোগের জন্য হলো অন্তত আমার সাথে যোগাযোগ করবেন, আমি সর্বোপরি ভাবে চেষ্টা করব আপনাকে সাহায্য করার।
ভালো থাকিস, অনেক ভালো থাকিস শাহনাব। তুই, তোকে আমার উদ্দেশ্য ছিল ফোনে নেয়ার, যাতে করে তোর কারণে, এক্স্যাক্টলি তোর কারণে অনেক বেশি সহজ মনে হচ্ছে, অনেক বেশি স্বাভাবিক মনে হচ্ছে। মনে হচ্ছে যে ঠিক এখন থেকে পাঁচ মিনিট আগে যে অবস্থায় আমরা ছিলাম সেই জায়গাতে নেই, আমরা নতুন করে যুদ্ধ করবার মতো সেই মোটিভেশনাল স্ট্রেংথ যেন পেয়েছি। এবং তোর সাথে কথা বলার পরে আমরা আসলে রিলেট করতে পারছি, যখন তুই এসেছিলি আমাদের এই অনুষ্ঠানে, এখন আমরা মনে হচ্ছে যে তাই তো, সবাই যদি এভাবে ঝাঁপিয়ে পড়ে, সবাই যদি আমাদের পাশে থাকে, সবাই যদি আমাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত হয়ে যায়, তাহলে যুদ্ধে আমাদের হারবার কোনো কথা নাই। আনাফ, ভালো ভালো থাকিস, তোর সাথে আবার কথা হবে,
অবশ্যই দোয়া করবেন, এবং যিনি আপুর জন্য দোয়া রইল।
আমরা এইভাবে এখন ফোন কল নিতে থাকব, এবং এই ধরনের সরাসরি জিনিয়াকে কন্ট্রিবিউট করতে চাই, এবং সেই ধরনের যে ধরনের টেক্সট গুলো আসছে, সেই টেক্সট গুলো আমরা বেশি করে নিতে চাইবো এখন। তার আগে জিনিয়ার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট ডিটেলস টা আমরা একটু জানিয়ে দিই। মোহাম্মদ জসিমউদ্দিন, দাস বাংলা ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার 182101008123, শফিপুর ব্রাঞ্চ। এবং এই অ্যাকাউন্ট ডিটেলস টা জিনিয়ার কন্ঠে একবার একটু শুনে নি, এবং আমি ওনাকে রিকোয়েস্ট করবো মাঝে মাঝে এই ধরনের টেক্সট বেশি বেশি করে এন্টারটেন করতে, যাতে যারা কন্ট্রিবিউট করার কথা বলছে বিভিন্ন ভাবে সরাসরি কন্ট্রিবিউশনের কথা বলছে আর কি। আর আমি মুখিয়ে থাকলাম ফোন কলের জন্য, বিভিন্ন ধরনের ফোন কল আমরা এখন নিতে থাকবো, যাতে করে সবাইকে সাথে নিয়ে আজকের এই যুদ্ধে আমরা জয়ী হতে পারি।
এমডি জসিমউদ্দিন, ডাচ বাংলা ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার 182101008123,
শফিপুর ব্রাঞ্চ। এবং সেই সাথে আমরা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, যেটি মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার, মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বারে পেমেন্ট যতই করুক না কেন সেটার কোনো ব্যারিয়ার নাই, এবং পার্সোনাল একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, সেটাও একটু আমরা জেনে নিই।
বিকাশ অ্যাকাউন্ট নাম্বার 01714361789, এটা পার্সোনাল নাম্বার।
একটা একটা ফোন কল আমাদের সাথে আছে, ফোন কলগুলো একটু আগে নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
দাদা, আমি আবুল হোসেন, আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্য।
জি জি, স্বাগত জানাই, খুব ভালোবাসার বাংলাদেশে।
হ্যাঁ, আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমি ওই যে আপনাদের যে অনুষ্ঠান সেটাও আমি শুনেছি, তখন রেবে ছিলাম। এখন আজকেও হঠাৎ আসলে আপনার সাথে কথা হবে, সেই জন্যই আজকে অনুষ্ঠানটা শোনা, আসলে না এলে হয়তো হইতো না, মনে আসতো না। যাক দাদা, আমি আসলে গোছাই কথা বলতে পারি না, আমি সামান্য কন্ট্রিবিউট করবো, যদিও সামান্য। আমি জানি যে আমার কন্ট্রিবিউটটা হয়তো বা বিশাল এক সাগরের মধ্যে একটা বিন্দু কোন আছে, তো নগণ্য। তথাপি আমি আপনার সাথে একত্রতা ঘোষণা করে সমবেদনার জন্যই, আসলে কিছু না, জীবন কারো বসে থাকে না।
জি, আপনাকে অনেক ধন্যবাদ। আর যে কথাটা সামান্য বলছেন, আপনাকে জানিয়ে রাখা ভালো, সেটা আমাদের কাছে কিন্তু অসামান্য। আমরা কিন্তু নির্দিষ্ট কোনো ফিগার না, যে কোনো ফিগারের জন্য একদম মুখিয়ে আছি, এবং আপনাকে সত্যি সত্যি কৃতজ্ঞতা জানাচ্ছি যে ইউ আর দ্য ফার্স্ট ওয়ান, যে সাথে সাথে রেসপন্স করেছেন যে আমার যা ক্ষমতা আছে তাই নিয়ে আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো। অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন, আর প্রত্যেকটা ভালো কাজের সাথে ভালো সাথে থাকবেন।
আপনি বারবার বলছিলেন যে হঠাৎ আসলে একটা বেঁচে নাই, আমি এটা কখনোই কল্পনা করি না, আমি কখনোই কল্পনা করি না এই কথা। আমি আপনার কাছে না আসলে শুনতেও চাই না যে নাই, আমরা সবাই আছি ওর সাথে।
আমি চাই আমাকে জঘন্য ভাবে আপনারা মিথ্যা প্রমাণ করেন, সেই জন্যই কথাটা বলেছি যে এইরকম ভাবেই কি তাহলে ধরে নিব যে মৃত্যুর মিছিলে আর একজন এসে যুক্ত হলো, নাকি সত্যি আমি মিথ্যা প্রমাণিত হব। আর আমি চাই আমাকে অপমান করে হলেও একদম জঘন্য ভাবে হলেও আমাকে মিথ্যা প্রমাণ করেন আপনারা, সেই জন্য আমি মুখিয়ে আছি।
সরি দাদা, এটা বলবো না যে আপনি মিথ্যা বলছেন, আসলে বাস্তবতাই সত্য, কিন্তু তারপরও আসলে এই ধরনের কথা আমার কাছে ভালো লাগে না যে নাই নাই না অবশ্যই আল্লাহ
আপনার মতোই আমরা আশাবাদী,
সবাই বলবো
হতে চাই দেখি, আর বাকি আপকামিং ফোন গুলো সেটাই আমাদেরকে শিক্ষা দেয় কিনা, সেই আশায় আমাদেরকে বুক বাঁধতে সাহায্য করে কিনা। অনেক ভালো থাকবেন, অনেক কৃতজ্ঞতা আপনার জন্য, প্রত্যেকটা ভালো কাজের সাথে এভাবে থাকবার জন্য।
আমি আপনার
সাথে আছি, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে ছিলেন আবুল হোসেন, পুলিশ হেডকোয়ার্টার থেকে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তার জন্য, তার এই কন্ট্রিবিউশনের জন্য। এবং আমরা অ্যাকাউন্ট ডিটেলসটা অলরেডি শুনেছি আমাদের জিনিয়ার কাছ থেকে, আরেকবার একটু অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে আরেকবার শুনে নিই।
বিকাশ অ্যাকাউন্ট পার্সোনাল 0171436 1789, মার্চেন্ট অ্যাকাউন্ট 0184190 4928।
আমরা এর মধ্যে শেয়ার করেছি অ্যাকাউন্ট ডিটেলস, মোহাম্মদ জসিমউদ্দিন, ডাচ বাংলা ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার 182101008121 3, সফিপুর ব্রাঞ্চ। বিকাশ অ্যাকাউন্ট নাম্বার পার্সোনাল 0171436 1789, এবং বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার 0184190 4928। তো আমরা ফোন কলের জন্য অপেক্ষা করছি, যত বেশি সম্ভব আমরা ফোন কল নিতে থাকবো। পরবর্তী ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম।
জি আসসালামু আলাইকুম।
জি, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি মনিরুল ইসলাম, নারায়ণগঞ্জ থেকে।
জি মনিরুল সাহেব, আমরা ভালোবাসার বাংলাদেশে আজকের অতিথি জিনিয়াকে নিয়ে অনুষ্ঠান করছি, আপনার জিনিয়ার সম্বন্ধে আমাদের শুনেছেন, আমরা তার জন্য কিছু কন্ট্রিবিউট করা যায় কিনা সেই প্রচেষ্টায় আছি।
জি গুরু, 100% আমি আসলে কিছু কন্ট্রিবিউট করার জন্য সাথে আপনাকে ফোন দেওয়া। তো গুরু, একটা কথা আমি খুব গর্বের সাথে বলবো, আপনি আসলে বাংলাদেশের জন্য একটা গর্ব, এত মানুষে এত ভাবে আপনি সহযোগিতা করেন, এটা আসলে সত্যি প্রশংসার দাবিদার। তো যাই হোক, আমি আসলে কথা বাড়াতে চাচ্ছি না, আমি আসলে গুরু বলতে চাচ্ছি সেটা, যেটা হচ্ছে যে আপনি যে অতিথি, ওর অ্যাকাউন্ট নাম্বারটা যদি ফেসবুকে দিয়ে দেওয়া হয় তাহলে মনে হয়
আমরা এখনই আপলোড করে দেওয়ার চেষ্টা করছি। জি, অনেক ভালো একটা পরামর্শ দিয়েছেন, আমরা অবশ্যই আপলোড করে দেওয়ার চেষ্টা করছি। আরেকবার বলে দিচ্ছি আপনার অবগতির জন্য, মোহাম্মদ জসিমউদ্দিন, ডাচ বাংলা ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার 182101008121 3, সফিপুর ব্রাঞ্চ।
এবং আপনি বলেছেন আপনার কন্ট্রিবিউশনের কথা, অবশ্যই আমরা আশা করব আপনি অ্যাকাউন্ট ডিটেলস অথবা বিকাশ অ্যাকাউন্ট নম্বর 01841904928 মার্চেন্ট অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট নম্বরে টাকাটি পাঠিয়ে দিবেন। এবং আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা মনির এভাবে আমাদের সাথে থাকবার জন্য। বিশ্বাস করেন আমি এতে সন্তুষ্টতা দেখানোরও সাহস পেতাম না যদি আপনার আমার পাশে না থাকতেন। আর এরকম একটা একটা শার্প এরকম একটা মেধাবী মেয়েকে আমরা বাঁচাতে চাই, ওর হাত দিয়ে ওর চোখ দিয়ে অনেক বড় করে দেশটাকে দেখতে চাই, সবাই মিলে ফাইট করছি। একদম জ্ঞান হওয়ার পর থেকে মেয়েটা তার না পাওয়ার ঝুলিটা এমনি অনেক বেশি ভরিয়ে রেখেছে, আর নতুন করে না পাওয়ার ঝুলিটাকে বড় করতে চাচ্ছি না, তাই ভিক্ষার ঝুলি নিয়ে আমি এতের সাথে দাঁড়িয়ে পড়েছি। যদি সবার কাছে যেতে হয় আমি প্রস্তুত আছি মেয়েটিকে বাঁচানোর জন্য, সবার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে পৌঁছে যাব, সবাই মিলে চেষ্টা করি, আমরা ফোন কল নিতে থাকি। জি
গুরু, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আমার কনফিডেন্স যে মেয়েটা আবারও আমাদের মাঝে ফিরে আসবে 100% ইনশাল্লাহ।
থ্যাংক ইউ,
এতগুলো মানুষ অবশ্যই ওর জন্য দোয়া করবে, শুধু কন্ট্রিবিউট না সবাই মন থেকে দোয়া করবে।
জি সবাই দোয়া করুক এবং সবাই মিলে কন্ট্রিবিউট করুক, এটা বিগ ডিল না। অনেক রকমের অস্থিরতা অনেক রকমের কষ্ট চলছে আমাদের ভেতরে, এই কষ্টগুলোকে টার্মিনেট করা হোক শক্তিতে, সবাই মিলে কন্ট্রিবিউট করতে থাকুক আর এই কন্ট্রিবিউশনে আমাদের কাছে ফিরে আসুক আমাদের প্রাণের জিনিয়া। এবং স্পেশালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রী যারা 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 এই ক্যাম্পেইনে আজকে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনটাকে আমরা কিক অফ করলাম, যে ক্যাম্পেইনটার নামই হচ্ছে সেভ জিনিয়া, রাইট? এই সেভ জিনিয়া এই নামে আমি এখন অনুরোধ করব, সেভ জিনিয়া নামের এই 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 পোস্টটা সমস্ত জায়গাতে সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়ুক এবং কেউ একজন উদ্যোগ নিয়ে এই এই মিডিয়াগুলোতে এটা ছড়িয়ে পড়ুক এবং স্পেশালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছাত্রছাত্রী এটাকে রিপ্রেজেন্ট করবে, নেতৃত্বে দায়িত্বে থাকবে এবং গোটা বাংলাদেশ এবং আমাদের বাংলাদেশের বাইরে যেসব বাংলাদেশিরা থাকেন তাদের কাছে ছড়িয়ে পড়ুক। এবং এই ক্যাম্পেইনটির নাম আমরা আজকে আনুষ্ঠানিকভাবে কিক অফ করলাম, সেভ জিনিয়া। প্রোগ্রামের প্রডিউসার ইন্তেজার, তার সাথেও আমরা একটু তার কাছে কিছু ইনফরমেশন আছে একটু জেনে নিই।
আসসালামু আলাইকুম, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমি অ্যাকাউন্ট নাম্বারগুলো আরেকবার বলে দিই আপনাদেরকে। মোহাম্মদ জসিম উদ্দিন, ডাচ বাংলা ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার 182-101-00-81-213। আমি আবারও বলছি ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 182-101-00-81-213, সফিপুর ব্রাঞ্চ। বিকাশ নম্বর, দুটো বিকাশ নম্বর দেওয়া হয়েছে, তার মধ্যে একটি নম্বর সম্পর্কে আপনারা আগেই জেনেছেন, 01841-904-928। এটা মার্চেন্ট অ্যাকাউন্ট, আপনারা যে কোনো বিকাশের দোকান গিয়ে তাকে রিকোয়েস্ট করবেন। এই অ্যাকাউন্টে টাকা পাঠাতে আলাদা কোনো খরচের প্রয়োজন হয় না, কিন্তু এই অ্যাকাউন্টের মাধ্যমে সবাই একসাথে কন্ট্রিবিউট করতে পারে এবং এটা খুব সুন্দরভাবে অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা হয়। আর কোনো খুব যাদের বেশি সমস্যা হবে তারা বিকাশের 01714-36-1789 এই পার্সোনাল নাম্বারও বিকাশ করতে পারবেন আপনারা। তবে দয়া করে আপনারা কেউ এই নাম্বারগুলোতে আননেসেসারি ফোন দিয়ে কষ্ট করে একটু বিরক্ত করবেন না, আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের জরুরি কথা থাকলে আপনারা অবশ্যই ফোন দিবেন, কিন্তু একটু দয়া করে আননেসেসারি ফোন দিবেন না। বিকাশ নাম্বারগুলো আবারও বলছি, 01841-904-928 এটা মার্চেন্ট অ্যাকাউন্ট, আর বিকাশের একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে 01714-36-1789। মার্চেন্ট অ্যাকাউন্টের ব্যাপারে আপনারা বিকাশের দোকানে গিয়ে আপনারা একটু ভালো মতো বুঝিয়ে বললে, মার্চেন্ট অ্যাকাউন্ট হচ্ছে এখানে আপনার পেমেন্ট অপশন থেকে একটা কাউন্টার নাম্বার চাই, 0 অথবা 1, এই কাউন্টার নাম্বারের মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট অপশনের মাধ্যমে পাঠাতে পারবেন। আপনারা যে কোনো বিকাশের এজেন্টকেও আপনারা যদি রিকোয়েস্ট করেন তারা এই ব্যাপারটা জেনে আপনাকে ইনশোর করতে পারবে।
ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা নিয়ে নিন। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি কে বলছেন, কোথেকে বলছেন? আমাদের আজকে ভালোবাসার বাংলাদেশের অতিথি জিনিয়াকে নিয়ে বসেছি আমরা, আমাদের ক্যাম্পেইন সেভ জিনিয়া, সেখানে আপনার আপনি কোনো না কোনো ভাবে যদি কন্ট্রিবিউট করতে পারেন।
হ্যাঁ গুরু, আমি ফোন করছি কিছু কনভার্ট করার জন্য, কিন্তু সমস্যা হলো যে আমি এই সপ্তাহের ভিতরে কাতার চলে যাচ্ছি, তারপরে যতটুকু পারি কনভার্ট করবো, অবশ্য চেষ্টা করবো যাতে জিনিয়া ফুল বাসে থাকে মানুষের মাঝে।
জি জি, অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি যাচ্ছেন দেশের বাইরে, সেখানে আপনি ভালো থাকবেন, আর আপনার এই যে কন্ট্রিবিউশন সেটার বদলে হলো স্রষ্টা যেন আপনাকে অনেক বেশি করে ভালো রাখেন। এবং জিনিয়াকে বাঁচানোর এই যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছি ইমদাদ সাহেব, আপনি দোয়া করবেন আমাদের জন্য, অবশ্যই জিনিয়াকে নিয়ে যেন আমরা ফিরে আসতে পারি, আল্লাহ অবশ্যই আমাদের সাথে আছেন।
যদি
সম্ভব হয় জিনিয়ান, আমি অলরেডি সোশ্যাল মিডিয়ায় আমরা কমিউনিকেশন পৌঁছে দিব, যদি সম্ভব হয় তাহলে সেখানে আপনি চেষ্টা করবেন অর্গানাইজ করার। কাতার দারুণ এক ধনী একটি রাষ্ট্র, তারা চাইলে অনেক সহজ হয়ে যাবে এই পরিশ্রমটা নিয়ে আসা। আমি চাইবো দেশের বাইরেও যারা আছেন তারাও যদি সম্ভব হয় আমাদের সাথে ফোনে কিন্তু অ্যাটেন্ড করতে পারেন, অথবা ফেসবুকে যারা কমেন্ট করতেছে তাদের মধ্যে যদি এই ধরনের কোনো ইনফরমেশন থাকে সাথে সাথে আমরা যেন এখান থেকে ফোনে কথা বলে নিই। আমরা অলরেডি ক্যাম্পেইনটা আনুষ্ঠানিকভাবে আজকে লঞ্চ করেছি, সেভ জিনিয়া, যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের যে এক্সপেক্টেড অ্যামাউন্ট অফ মানি প্রাইস 1 কোটির কাছাকাছি, অ্যাটলিস্ট 75 লাখ প্লাস যেন ফিগারটা হয়, যাতে করে তার পুরো ট্রিটমেন্টটা আমরা কভার আপ করতে পারি। যেটা এখন এখন আসল যেটি প্রয়োজন সেটি হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, অর্থাৎ তার যে অস্থিমজ্জার প্রতিস্থাপনটা এখন অনেক বেশি জরুরি, সেটির জন্য এই এই তাকে অনেক বড় এবং দীর্ঘসূত্র একটি প্রসেসের ভিতর দিয়ে তাকে যেতে হবে, যে কারণে মেডিকেশন সহ এই পরিমাণ টাকার প্রয়োজন। আমরা ফোন কল অ্যাটেন্ড করতে থাকবো, ফোন কল হলে সাথে সাথে যেন এটি পাস করে দেওয়া হয়। এবং এর মধ্যে যদি কোনো টেক্সট আসে সেই টেক্সটা আমরা নিতে থাকবো। জিনিয়া, কথা হচ্ছিল বিভিন্ন জনের সাথে, এখন কি মনে হচ্ছে রাস্তা জায়গাগুলো আস্তে আস্তে কিছুটা হলেও ফিরে আসছে? মানুষ কিন্তু রেসপন্স করতে, যার সাথে তোমার মিনিমাম কোনো রিলেশনশিপ নাই, যার সাথে জন্ম জন্মান্তরের কোনো সম্পর্ক নাই তোমার, কিন্তু দেখো কি এক অদ্ভুত ক্ষমতা বলে, কি এক চমৎকার ভালোবাসার টানে মানুষ তোমাকে রিলেট করতে পারছে। একটা মাত্র পরিচয় যার নাম হচ্ছে মানুষ, সেই পরিচয় সবাই পাশে আসতে চাচ্ছে, সবাই চিন্তা করছে তাই তো, এই মেয়েটা ছোটবেলা থেকে যে পরিমাণ কষ্ট পেয়েছে আর নতুন করে কি বা কষ্ট পাবে, এই মেয়েটি বড়ই হয়েছে ওইভাবে, নিজের গন্ডি নিজের সীমা পরিসীমার বাইরে কখনো যাওয়ার প্রয়োজন মনে করেনি, যেতে চায়নি, স্বপ্ন দেখেছে বারংবার কোনো একদিন বাঁচবো মনের মতো করে, তার জন্য অপেক্ষা করেছে। কিন্তু স্রষ্টা আজকে তার জন্য যেটা নির্ধারণ করেছেন স্রষ্টাই হয়তো ভালো জানেন, তিনি হয়তো বাঁচিয়ে নেবেন যে ভালোবাসা পেয়েছে আমাদের জিনিয়া ছোটবেলা থেকে বিভিন্ন ভাবে, কখনো নানা মামাদের কাছে, কখনো ফ্যামিলির কাছে, কখনো বাবার কাছে, কখনো সেই এলাকার কাছে, এবার হয়তো পুরো মানুষ পুরো দেশের মানুষের ভালোবাসা নিয়ে জিনিয়া ফিরে আসবে আমাদের কাছে। জিনিয়া, আস্থার জায়গাটা তো পরিপক্ক হচ্ছে, রাইট?
সেটাই, মানে দোয়াটাই তো সবচেয়ে বড়, সবাই দোয়া করলে হয়তো বা আল্লাহ যেভাবে,
এবং সবাই রেসপন্স করছে আর কি। ফোন কল, রাইট? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি তৌকির বলতেছি, আমি মিরপুর 13 নম্বর থেকে বলছি।
জি তৌকির সাহেব, আমরা আজকে ভালোবাসা বাংলাদেশে জিনিয়াকে নিয়ে কথা বলছি, যদি কিছু বলার থাকে আপনার।
আমি আয়ুর্বেদিক মেডিকেল কলেজে পড়ি, হ্যাঁ, তো আমাদের কলেজ থেকে ওনারা যদি কেউ যোগাযোগ করে তাহলে মানে আমি এখান থেকে ড্রাফ তুলতে পারবো, বা প্লাস মানে আমাদের এখানে প্রায় প্রায় এরকম করা হয়, অনেক প্রতিষ্ঠান থেকে অনেকেই সাহায্য নেয় বা আমরা সাহায্য করি, ঠিক আছে? তো আমি চিন্তা করতেছি যে তিনি আপুকে আমরা অবশ্যই হেল্প করবো।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ তৌকির সাহেব, দারুণ দারুণ একটি প্রস্তাব আপনি দিয়েছেন, আমরা চাইবো।
আমি তারপরে আমাদের পাশে কিন্তু ডেন্টাল কলেজ আছে, ঠিক আছে? তো তারপরে মানে আরো অনেক কলেজ আছে, তো আমরা সবগুলাতেই ইয়া করবো।
অনেক অনেক ভালো একটি প্রস্তাব আপনি দিয়েছেন, সেটি হচ্ছে যে অবশ্যই যারা জিনিয়ার হয়ে অলরেডি ক্যাম্পেইনটা শুরু করেছে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে, এবং সেই যোগাযোগের মাধ্যমে আপনাদের কাছ থেকে সংগৃহীত সেই অর্থটা চলে আসবে। এখানে অনেক ধন্যবাদ তৌকির সাহেব আপনাকে এই দারুণ একটি প্রস্তাব রাখবার জন্য। এবং এখানে একটি জিনিস জানিয়ে রাখা ভালো যে
আমরা রুমে অনেক জন বড় ভাই আছে, ঠিক আছে, আমার সাথে আমাদের ক্যাম্পাসের সবাই বলতেছে যে অবশ্যই আমরা কন্ট্রিবিউট করবো।
আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অলরেডি আপনারা জানেন আমাদের অ্যাকাউন্ট ডিটেলস নাম্বার, অলরেডি আপনারা জানেন যে আমাদের অ্যাকাউন্ট ডিটেলস নাম্বার, সেটা আরেকবার বলছি, সেটি হচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট ডিটেলস মোহাম্মদ জসিমউদ্দিন, ডাচ বাংলা ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার 182101008123, সফিপুর ব্রাঞ্চ, এন্ড বিকাশ অ্যাকাউন্ট নাম্বার পার্সোনাল 01714361789, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার মার্চেন্ট 01841190498। আমরা আপনার সাথে আবার কথা হবে,
এবং আমরা পরবর্তী ফোন কলের জন্য ওয়েট করতেছি। এবং এইভাবে আমরা ফোন কল নিতে থাকবো, টেক্সট নিতে থাকবো। টাকা পাঠানোর ব্যাপারে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। অনেকেই হয়তো সুযোগ নিতে পারে, যেমন ভালো মানুষের তো আর দেশ ভরে যায়নি, অনেকেই হয়তো সুযোগ নিতে পারে, তারা যেন কোনোভাবে আপনাদেরকে পরিচিত না করতে পারে। তাই আরেকবার বলে রাখা ভালো যে অলরেডি আমরা আপনাদেরকে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দুটা বলেছি, একটি পার্সোনাল এবং একটি মার্চেন্ট, এবং আপনাদেরকে অ্যাকাউন্ট ডিটেল বলেছি। এর বাইরে কোনো অ্যাকাউন্ট নাম্বারে কোনোভাবেই যেন টাকা পাঠানো না হয়। আমরা এইভাবে ফোন কল নিতে থাকবো, টেক্সট নিতে থাকবো। তারই ফাঁকে তার ভাই এখানে উপস্থিত, একটু তার সাথে কথা বলে নিই। এবং এখানে আমাদের সাথে কণা আছে। আচ্ছা রশ্মি, কণা কি মনে হচ্ছে, আত্মবিশ্বাসের সেই জায়গাটা তো অল্প অল্প করে ফিরে আসছে, রাইট? সবাই কিন্তু হেল্প করতে চাচ্ছে, সবাই ফিরে আসছে। টেক্সট কি পরিমাণ এসেছে এখন পর্যন্ত?
১৫,০০০ প্লাস
টেক্সট এসেছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, যারা সবাই মিলে জানাতে চাচ্ছে যে তারা দোয়া দিয়ে হোক, কন্ট্রিবিউশন দিয়ে হোক, সবাই মিলে তারা পাশে আছে। এবং আমাদের যে ক্যাম্পেইন আমরা আজকে লঞ্চ করলাম আনুষ্ঠানিকভাবে, সেভ জিনিয়া, সেই ক্যাম্পেইনটাকে আনুষ্ঠানিকভাবে সফল করার জন্য সবাই মুখে আছে। আমরা কিন্তু চেষ্টা করতে থাকবো, আমরা চেষ্টা করতে থাকবো। সামনে অনুষ্ঠানে আমরা এদের ফলো আপ দিব যে কি হচ্ছে বা কি হচ্ছে না, আমরা কি করতে পারি, আর ফার্দার কতখানি যেতে পারি, সেই ব্যাপারটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে আপডেট দিতে থাকবো। কিন্তু আত্মবিশ্বাসের জায়গা থেকে অল্প অল্প টাকা ফিরে আসছে বলে মনে হচ্ছে কিনা, কি মনে হচ্ছে তোমার কাছে?
আসলে প্রথম দিন যখন শুনছিলাম তখন যতটা কষ্ট পাইছিলাম, আস্তে আস্তে যখন আমরা ফ্রেন্ডরা শুরু করলাম চেষ্টা, তখন আস্তে আস্তে কনফিডেন্স গ্রো করা শুরু করলো। আর এখন যখন বাংলাদেশে এতগুলা মানুষ, প্রায় ১৫,০০০ প্লাস, আপু বললেন যে ১৫,০০০ প্লাস SMS আছে, তো মানে ১৫,০০০ প্লাস মানুষ আমাদের সাথে আছে।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
আমি আমাদের কলেজ থেকে কন্ট্রিবিউট করতে চাই, তবে সমস্যা হচ্ছে এটা আমি যে আসলে করতেছি এটা লিখতে হবে না, এই জন্য আপনাদের কাউকে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের যে কোনো একটা সার্টিফিকেট দেখে বা আমাদের কলেজের টিচারদের সাথে কথা বললে অনেক কন্ট্রিবিউট করা যাবে।
এখন এই অবস্থায় একটু সময় নিচ্ছি, আমরা আবার জিনিয়াকে নিয়ে আসবো। তার আগে তোমাকে বলে রাখা ভালো হবে যে আমরা অবশ্যই পাঠাবো।
আমি জিনিয়া আপনির জন্য অনেক দোয়া করি, আর আমি চাই জিনিয়া আপনি যেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাংলাদেশের জন্য এমন একজন ডায়মন্ড দরকার, কারণ আমাদের দেশে এমন মানুষ খুব কমই আছে যিনি আপনার মতো। পুরো ঘটনাটা শুনছি, আমি কি বলবো, আমি আসলে বলার মতো কিছু নাই। আপনি যদি পারেন আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি আমার কলেজ থেকে।
আচ্ছা ঠিক আছে, এটাই দরকার আর কি। আমি তোমরা তোমাদের মতো করে বা উদ্যোগ নাও ভাই, আমরা চেষ্টা করছি সেভ জিনিয়া যে ক্যাম্পেইন আমরা লঞ্চ করেছি তাদের পক্ষ থেকে কোন একজন রিপ্রেজেন্ট পাঠাবো, তারা গিয়ে টোটাল ডিটেলস নিয়ে যাবে, তোমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবে, তোমাদের সাথে যোগাযোগ করবে, দেন ফাইনালি তোমরা যেটা কন্ট্রিবিউট করতে চাও সেটা নিয়ে আসবে। থ্যাংক ইউ। আমি আমি অনেক ফোন কল নিতে চাই, যত বেশি সম্ভব ফোন কল, যত বেশি সম্ভব টেক্সট আমি নিতে চাই। আমরা 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 অলরেডি এখন কোরিয়াতে একটি ফোন দিতে যাচ্ছি, কোরিয়া থেকে আমাদের সাথে যোগাযোগ করেছে, তার সাথে আমরা কথা বলতে যাচ্ছি। তার আগে আমরা আমাদের যে ফোন নাম্বার সে নাম্বারটা একটু জানিয়ে দিই,
01841904928। আর আমি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আবারও বলছি, 01714361789। এটি পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এবং মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি হচ্ছে 01841904928।
এবং সেই সাথে আমি জানাতে চাচ্ছিলাম আমাদের এখানকার যে হটলাইন নাম্বার, যে নাম্বারে শ্রোতারা ফোন দিয়ে তাদের কন্ট্রিবিউশনের কথা জানাতে চায়, সেই ব্যাপারগুলো জানবো। তার আগে একটু কণার কাছ থেকে ঘুরে আসি। কণা বলছিল যে আসলে কিন্তু আত্মবিশ্বাসের জায়গাটা আমাদের অল্প অল্প করে বাড়তে শুরু করেছে, সবাই বিভিন্ন জায়গা থেকে রেসপন্স করা অলরেডি শুরু করেছে।
যা বলতেছিলাম যে প্রায় 15,000 প্লাস SMS আমাদের এখানে আছে, আপু বললেন, তো সেখানে যদি 15,000 স্টুডেন্ট বা 15,000 যাই হোক মানুষ, 15,000 মানুষ আমাদের সাথে আছে, তার সাথে তাদের রিলেটিভ, তাদের আত্মীয় স্বজন সবাই যদি চেষ্টা করে, আমরা পারবো, আমরা অবশ্যই পারবো। আমাদের কনফিডেন্স আরো গ্রো করলো, আমরা এখন আরো চেষ্টা করতে পারবো। শুধু আমরা না, এখন আমাদের সাথে আরো মানুষরা চেষ্টা করবে। আমরা জানি, আমরা যেরকম ভাবে জিনিয়াকে দেখছি, আমরা কাছ থেকে দেখছি, এর জন্য হয়তো আমাদের ফিলিংসটা বেশি একদম ফ্রেশেই ধরা পড়ছে। কিন্তু আজকে থেকে আপনারা যারা চিনলেন, যারা ওর সম্পর্কে জানলেন, আমার মনে হয় না কোনো একটা মানুষ যে ওর ব্যাপারে শুনে বসে থাকতে পারবে।
আমার বিশ্বাস, আমরা আমাদের মনুষ্যত্ব দিয়ে, মনুষ্যত্ব তো আছে মানুষের মধ্যে, ওইটার জন্য ওইটার তাগিদে হোক, যে কোনো কারণে হোক, মনের কোনো টান হোক, অন্য কোনো মানুষের কথা চিন্তা করে হোক, অন্য কোনো না পাওয়া থেকে হোক, যে কোনো কারণে হোক, পাশে এসে তো দাঁড়াবেন জিনিয়ার কথা চিন্তা করে, ও যেন আমাদের মাঝখান থেকে হারিয়ে না যায়, একটা ফ্যামিলি যেন অপূর্ণ না হয়ে যায়, একটা ফ্যামিলিতে যেন আরেকটা আশা নষ্ট না হয়ে যায়, একটা মা যেন আরো দুঃখী না হয়।
আমরা ফোন নিতে থাকবো, ল্যান্ডলাইন নাম্বারটা একটু জানিয়ে দিই ফাঁকে,
09611904904। আমি আবারও বলছি 09611904904।
আমি এই নাম্বারটা শেয়ার করার জন্য বারবার অনুরোধ করছিলাম, এবং সেই সাথে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারগুলো অলরেডি আমরা ফেসবুক আপলোড করেছি, মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার 01841904928 এবং সেই সাথে অ্যাকাউন্ট ডিটেলস মোহাম্মদ জসিম উদ্দিন ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 18101008123 সফিপুর ব্রাঞ্চ। এবং আপনারা অলরেডি যারা ইন্টারনেটে ফেসবুকে আছেন তারা অলরেডি দেখতে পাচ্ছেন এই পোস্ট আমরা আপলোড করেছি আপনাদের অবগতির জন্য। কেউ যেন কনফিউজ না হন, কেউ যেন কনফিউজ না হন, কেউ যেন কোনোভাবে প্ররোচিত কাউকে না করতে পারে, কেউ যেন কোনোভাবেই অন্য অ্যাকাউন্ট অন্য কিছুর মধ্যে কেউ কাউকে প্রেস না করতে পারে, সেটার জন্য আমি বারবার আপনাদের অবগতির জন্য এই ফিগারগুলো জানিয়ে দিচ্ছি। এবং আমরা ফোন কল নাম্বারটা নিতে থাকবো যত বেশি সম্ভব, এবং সেই সাথে যদি কোনো টেক্সট থাকে সে ধরনের সেই টেক্সটগুলো আমরা এন্টারটেইন করবো।
গুরু অবশ্যই সবাই বিকাশ নাম্বারটি জানতে চাচ্ছে, আর আপনাদের অবগতির জন্য বারবার করে বলছি বিকাশ নাম্বারটি এবং অ্যাকাউন্ট ডিটেলস সবটুকুই কিন্তু ফেসবুকে দেওয়া হয়েছে, তো আপনারা সেখান থেকেই কিন্তু আপডেটগুলো নিয়ে নিতে পারবেন। তারপর আমি জানিয়ে দিচ্ছি
আমরা ফোন কল কি পেয়েছি কোরিয়াতে যে নাম্বারটা। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো,
হ্যালো,
জি জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
হ্যালো,
জি
আমার নিজের থেকে তো কন্ট্রিবিউশন করবই, আমি আপনি একটু আমার জন্য দোয়া করবেন যাতে আমি মানুষের কাছে গিয়ে ব্যাপারটা ভালোভাবে বুঝাতে পারি এবং মানুষের কাছ থেকেও কিছুটা কন্ট্রিবিউশন যাতে পাই, এই জন্য আমার জন্য কিছুটা দোয়া করবেন। আর ফেসবুকে আমি চাচ্ছি ফেসবুকে এমন ভাবে একটা পোস্ট করা হোক যেটা ভালোভাবে শেয়ার করা যায়, শেয়ার করার জন্য ভালোভাবে সুইটেবল একটা পোস্ট যাতে আর কি তৈরি করা হয়, যে পোস্টটা শেয়ার করা যায় সুন্দর।
ওকে ওকে, সো সেই জিনিয়া নামের যে ক্যাম্পেইনটা আমরা আজ থেকে লঞ্চ করলাম সেটির একটি পেজ ক্রিয়েট করে আমরা সেই লিঙ্কটা দিয়ে দেবো আমাদের পেজে, যাতে করে সবাই এটা শেয়ার করতে পারে নিজের মতো করে। এবং মশিউর আপনি ক্যাম্পেইন চালু রাখেন, আপনি কোরিয়া থেকে বলছিলেন তাই তো? আপনি
সাউথ
কোরিয়া থেকে বলছিলেন, আপনার জায়গাতে আপনার কমিউনিটির মধ্যে থেকে আপনি ক্যাম্পেইনটা চালু রাখেন যাতে করে একটা লার্জ স্কেলে আপনি অ্যামাউন্ট কন্ট্রিবিউট করতে পারেন এই জিনিয়াকে বাঁচানোর জন্য। আর আপনাকে অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আমাদের সাথে থাকার জন্য,
আপনার কাছে এই জন্যই দোয়া চাচ্ছি যে এতটুকুই আমার জন্য দোয়া করবেন যে আমি
পরবর্তী ফোন কল আমার মনে হয় বারাইন থেকে এই ফোন কলটা আমরা নিতে যাচ্ছি, এবং তার আগে আমরা কথা বলছিলাম কনার সাথে, এখন একটু কথা বলবো জিনিয়ার ভাইয়ের সাথে, জিনিয়ার সেই ভাই যে ভাই একেবারে প্রথম দিক থেকে পরিবারটাকে বাঁচিয়ে রাখবার জন্য তার জায়গা থেকে চরম ভাবে চেষ্টা করেছে, তার ক্ষমতায় যতটুকু কুলিয়েছে, বোন এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তার কাছে তার যদি কিছু বলার থাকে তার মতো করে।
আমি জসিম, জিনিয়ার বড় ভাই। আসলে আমাদের বাবা তো আসলে ঠিকও নেই, আমরা তো 12-14 বছর যাবৎ আমাদের বাবার কোনো খবর আমরা পাইনি। তো আমরা দুই ভাই এক বোন, তো দুই ভাই এক বোনের মধ্যে আমার বোনটাই হচ্ছে সবচেয়ে মেরিট। তো আমি যে চাকরিটা করি, ছোটখাটো একটা চাকরি করি, এই চাকরি দিয়ে আমি আমার ভাই বোনগুলোকে পিতা যেরকম লালন পালন করে ওরকম লালন পালন করে হচ্ছিলাম, এবং আমার বোনটাকে নিয়ে আমাদের খুব বেশি স্বপ্ন ছিল, যদি সে খুব মেরিট এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট, তার কিছু স্বপ্ন ছিল যে সে ওইখান থেকে টিচার হবে, পিএইচডি করবে, বাইরে যাবে। কিন্তু রাষ্ট্র জানি না যে আমার সাথে কেন হলো, হচ্ছে এমন একজন এমন একটা মরণ বেজি আমার মনটাকে এসে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে।
জি আপনার সাথে আমি আসবো, তার আগে একটু কথা বলি। শামীম আছেন বাহরাইন থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। একদম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছি, ফাইট করছি আমরা। যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে
গুরু, কি বলবো? যখন যিনি আপু কথাগুলো বলতেছিল, ঠিক আছে, চোখের পানি গুরু, চোখের পানি রাখতে পারতেছিলাম না, ঠিক আছে। আমার আব্বাও গুরু ক্যান্সারই মারা গেছে, বাট আমরা আমার আব্বা যে অনেক চেষ্টা করছি, মানে যত টাকা পয়সা লাগছে সবকিছু করতে করছি, বাট বাঁচাইতে পারিনি। মানে আপুর কথাগুলো যখন শুনছি, ঠিক আছে গুরু, মানে কি বলবো, মানে কথাগুলো আশা পেয়েছি না গুরু, বুঝছেন। ইনশাল্লাহ গুরু দোয়া করবেন, আমি যতটুকু পারি, এর আগেও যতবার আসছিলাম, যতবার ইনশাল্লাহ যতবার চ্যাম্পিং করছেন, সবসময় পাশে থাকার চেষ্টা করছি গুরু। ইনশাল্লাহ এখনো যতটুকু আমি পারি, ঠিক আছে, 5,000-10,000 আরো যদি অন্য জনের থেকে যদি আরো চ্যাম্পিং করতে পারি ইনশাল্লাহ, আমার মানে সাধ্য যতটুকু আছে আমি চেষ্টা করবো গুরু, ইনশাল্লাহ দোয়া করে।
অনেক ধন্যবাদ শামীম, অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। কত হাজার হাজার মাইল দূরে আছেন আর জিনিয়া নামের একটি মেয়ের কণ্ঠে এই কষ্টে আপনিও কাঁদছেন ওখানে বসে থেকে। আপনি নিজেও জানেন যে তার সাথে আপনার আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। এটাই হচ্ছে মনুষ্যত্বের দারুণ এক বিজয়, এর জন্য স্রষ্টা মনে হয় আমাদের আখ্যা দিয়েছেন সেরা মানুষ হিসেবে।
যাদের ফ্যামিলির ভিতরে এই কষ্টগুলো হয় গুরু, তারাই বুঝে এটার কষ্টটা কি, কতটুকু, কত পরিবার এই কষ্টটা, ঠিক আছে গুরু, মানে তারাই বুঝতে পারে আর কি গুরু।
আমি
নিজের চোখে দেখছি
বাবার জন্য
গুরু, অসুস্থ কথা শুনে আমি ইমার্জেন্সি টিকিট কেটে আমি বাংলাদেশে গেছি, শুধু আমার আমি যে দেখছি গুরু কতটুকু কষ্ট হয়।
একটু কথা বলেন শামীমের সাথে, একটু কথা বলেন।
হ্যালো,
যতটুকু পারি আপনার জন্য করবো আপু।
এরকম অসুস্থ মারা গেছে আপু। শুধু আপনি না, আপনার ওখানে কমিউনিটির যারা আছে সবার কাছে আপনি ক্যাম্পেইন করুন, সবার কাছে পৌঁছে দেন আমাদের ইনফরমেশন, সবাইকে জানিয়ে দেন যে সেভ জিনিয়া নামের যে ক্যাম্পেইনটা শুরু হয়েছে, যে 23 থেকে আমরা ওপেন করতে যাচ্ছি, আমাদের আলটিমেট ডেস্টিনি যেভাবে হোক স্রষ্টার অশেষ কৃপা নিয়ে জিনিয়াকে বাঁচিয়ে ফেরাবো। আমরা কিছু টেক্সট নিতে থাকি এর মধ্যে।
এই মুহূর্তে যারা শুনছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, অনেকেই ডিটেলস তো জানতে চাচ্ছেন, যারা 1626 জুতে আছেন তাদেরকে আমি ব্যাংকের ডিটেলস জানিয়ে দিচ্ছি। মোহাম্মদ জসিম উদ্দিন, ডাচ বাংলা ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার 1821-01-00-81213। আমি আবারও বলছি অ্যাকাউন্ট নাম্বারটি 1821-01-00-81213, শফিপুর ব্রাঞ্চ। এবং বিকাশ নাম্বারটি হচ্ছে 01714-361789। পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আমি আবারও বলছি 01714-361789। এবং আরেকটি অ্যাকাউন্ট নাম্বার আছে বিকাশ, মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি হচ্ছে 01841-904-928, 01841-904-928। এবং যারা ফেসবুকে কমেন্ট করছেন আর যারা আমাদের সঙ্গে 1626-তে আছেন তাদের জন্য আমি তাদেরকে বারবার করে জানিয়ে দিচ্ছি। লাভলি রাফিজা আছেন আমাদের সঙ্গে, সবাই বিকাশ নাম্বারটি চাচ্ছিলেন, বিকাশ নাম্বারটি কিন্তু অলরেডি আমরা ফেসবুকে আপলোড করে দিয়েছি। তো আশা করছি আপনারা অবশ্যই অবশ্যই যে যতটুকু পারেন, যেভাবেই পারেন সাহায্য আপনারা পাঠিয়ে দিবেন। এমডি জয় আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আমি 1,000 টাকা দিব, সবাই যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো আমাদের জিনিয়া বেঁচে থাকবে। অবশ্যই আপনার মতো এরকম হাজারো মানুষ আছে এবং চাচ্ছি আমরা এরকম হাজার হাজার মানুষ যেন আমরা জিনিয়াকে ফিরে পেতে পারি। ইউসুফ জাহান আছেন আমাদের সঙ্গে, তারিকুল ইসলাম তৌকির অবুজ বালক আছেন, তিনি লিখেছেন অলরেডি 500 টাকা ক্যাশ হয়ে গিয়েছে, জেনে অনেক বেশি ভালো লাগলো আর আশা করছি আরো বেশি পরিমাণ অ্যামাউন্ট আপনারা পাঠাতে পারবেন। অনুপম সুমন আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি 1,000 টাকা দিতে চায় কিন্তু কিভাবে দিব।
ছোট একটা ইনফরমেশন আমি সবাইকে একটু জানিয়ে রাখি, মার্চেন্ট নাম্বারে যারা টাকা পাঠাবেন সেটা একটা প্রসিডিউর আছে। প্রসিডিউরটা হচ্ছে যে কোনো পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট নামে একটা অপশন আছে, তিন নম্বর অপশন, যে কোনো পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট নামে তিন নম্বর একটা অপশন আছে, সেই অপশনে গিয়ে কাউন্টার নাম্বার চাইবে, শূন্য অথবা এক দিলে তারপর আপনার টাকাটা সুন্দরভাবে চলে আসবে। আর যদি খুবই সমস্যা হয় তখন পার্সোনাল যে বিকাশ নাম্বারটা আমরা গ্রামীণ ফোনে দিয়েছি ওই নাম্বারটা আপনারা বিকাশ করতে পারেন।
ফোন কল আছে, ফোন কলটা নিয়ে নিন। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা
ওয়ালাইকুম আসসালাম, জি কে বলছেন, কোথেকে বলছেন?
জি আমি উত্তরা থেকে আরশাদ রব বলছি।
জি জি, আজকে আমাদের অতিথি বন্ধু জিনিয়া অলরেডি শুনেছেন, তার সম্বন্ধে আমরা চাচ্ছি, তার জন্য একটা একটা ক্যাম্পেইন অলরেডি লঞ্চ করেছি, সবাই মিলে আমরা কন্ট্রিবিউট করতে চাচ্ছি, আপনার মত করে যদি কিছু বলার থাকে।
জি ভাই, আমি আসলে আপনার সাথে একটা জিনিস সাজেস্ট করব, সাজেস্ট না, এটা আমার রিকোয়েস্ট, এবং আপনাদের জন্য আমি যতটুকু জানি না কতটুকু কি করতে পারবো আমি আমার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে কি, আমাদের মাইলস্টোন, আমি মাইলস্টোন কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং মাইলস্টোন কলেজে 20 মার্চ একটা 12 বছর পূর্তি উপলক্ষে একটা পুনর্মিলন করবে। তো সেখানে আমরা চাচ্ছিলাম আপনাদের যদি একটু আমাকে হেল্প করেন, আমাদের যে এক্স মাইলস্টোন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তাকে আমি রিকোয়েস্ট করবো যে আপনি আমাদের এই জিনিয়া আপুর জন্য যাতে আমরা সবাই কিছু হলো যে যেভাবে পারুক সবাই যাতে আমরা সাহায্য করতে পারি, সেখানে একটা স্টল বসানোর জন্য, একটা বুথ বসানোর জন্য, যেটা আপনি মানে আজকে লঞ্চ করেছেন জিনিয়া সেফ জিনিয়া, সেখান থেকে সেই বুথটা যেন আমরা আপনাদেরকে দিতে পারি সেখানে। তো আপনাদের থেকে যে আমরা একটু হেল্প চাচ্ছিলাম।
অনেক অনেক ধন্যবাদ, দারুণ একটা উদ্যোগ। আগামী 20th মার্চ জিনিয়া, আমরা যারা এই ক্যাম্পেইনটাকে লিড করতেছি সামনে থেকে, স্পেশালি তোমার বন্ধুরা, তাদের কেউ একজন যেন অবশ্যই তারা যেন যোগাযোগ করে। এবং অলরেডি ওমর আপনার নাম্বার আমাদের সাথে আছে, নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি, যাতে করে যোগাযোগ করে সেইখানে একটা ওদের যেহেতু রিইউনিয়নের সুযোগ তৈরি হয়েছে সেখানে একটি বুথ ডেডিকেট করা যাকে, যেখানে জিনিয়ার জন্য যে ক্যাম্পেইন আমরা লঞ্চ করতে
যাচ্ছি পাস করতে হবে। 1000 স্টুডেন্ট প্রেজেন্ট থাকবে আশা করি ইনশাআল্লাহ। তো সেই 1000 স্টুডেন্ট থেকে অন্তত 500 স্টুডেন্ট যাতে আমরা হেল্প করতে পারি, এবং আপনাদের সহযোগিতা আমাদের হচ্ছে মানে একান্ত কাম্য। এবং যে প্রেসিডেন্ট আছে সে ফরহাদ ভাই, ফরহাদ ভাইকে আমি রিকোয়েস্ট করবো, এবং আপনাদের সাইড থেকে যদি আমরা একটু হেল্প পাই আমি আশা করি জিনিয়া পর্যন্ত এখান থেকে
আমরা তাহলে ওমর এই নাম্বারটা দিয়ে দিচ্ছি ওদের, ওরা ওরা অবশ্যই যোগাযোগ করে নেবে এবং সেখানে গিয়ে তারা কোনো একটা বুথ রিপ্রেজেন্ট করা যায় কিনা সেই সুযোগের ব্যবস্থা তৈরি করবে। থ্যাংক ইউ ওমর এইভাবে কথা থাকার জন্য।
বিশে মার্চ
ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পরবর্তী ফোন কল।
কিছু বলার নাই, কিন্তু আমি এতটুকুই মানে সাহস দিতে পারি আপু, যে সে আমরা আমরা আপনাদের জন্য দোয়া করব, অবশ্যই আপনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন,
এবং
আপনি যত মানে
অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকবার জন্য। পরবর্তী ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। পরবর্তী ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখনো ফোনে কানেক্ট করতে পারিনি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা ফোনটা এখনো কানেক্ট করতে পারিনি, আমরা চেষ্টা করছি তাকে ফোনে নেওয়ার। তার আগে জিনিয়া সমস্ত জায়গা থেকে, দেশ এবং দেশের বাইরে থেকে, যে যার মতো করে প্ল্যান করছে কিভাবে জিনিয়ার পাশে থাকা যায়। তখন এখন কি মনে হচ্ছে না যে পূর্বের চাইতে আমাদের এই কষ্ট বা ওই ভারী জায়গাটা বা বোঝার জায়গাটা অনেক বেশি কিছুটা হলো হালকা মনে হচ্ছে? কি
মনে হচ্ছে? কষ্টগুলো সবাই শেয়ার করে নিচ্ছে।
এক্স্যাক্টলি, এবং থাউজেন্ডস অফ টেক্সট জিনিয়া, হাজার হাজার, এখন পর্যন্ত প্রায় হয়তো 15-16 হাজারের উপরে টেক্সট এসেছে, সবাই জানাতে চাচ্ছে যে সবাই মিলে যে কোনো ফরম্যাটে তোমার সাথে আছে তারা, এবং আমরা অপেক্ষায় আছি যত বেশি সম্ভব। আর হয়তো লাস্ট 10 মিনিটস আমরা হয়তো একসাথে থাকবো, যত বেশি সম্ভব ফোন কল নেওয়া যায়, যত বেশি সম্ভব টেক্সট নেওয়া যায়। এবং আমি একটি ইনফরমেশন বারবার দিচ্ছি যে অনেকেই হয়তো সুযোগের অপেক্ষায় থাকে, কারণ সবাই তো ভালো হবে এটা ভাববার কোনো কারণ নাই, আপনারা কারো দ্বারা কখনোই প্ররোচিত হবেন না। আমরা যে ইনফরমেশন গুলো দিই সেটা শুধুমাত্র আমাদের ঢাকা FM এর পেজে যে ইনফরমেশন দিই, এই পেজের মেম্বার্স, লাইক ইটস মেম্বার্স বাই 1.6 মিলিয়ন সো ফার, সো এই মেম্বার্সদের মধ্যেই কিন্তু এই পেজেই কিন্তু আমরা এই পোস্টটা দিয়েছি, যে পোস্টে অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া আছে, মোহাম্মদ জসিমউদ্দিন, ডাচ বাংলা ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার 18210100812133, শফিপুর ব্রাঞ্চ, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার 01841904928, মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার। এই ডিটেলস এর বাইরে যেন কেউ কোনো নাম্বার না দেয় এবং কোনো নাম্বারে আপনারা কোনোভাবেই টাকা পাঠাবেন না। ইংল্যান্ড থেকে আমাদের সাথে আছে এখন মামুন, তাকে আমরা একটু ফোনে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম জি। আজকে আমরা ভালোবাসার বাংলাদেশে হাজির হয়েছি জিনিয়াকে নিয়ে। জি প্লিজ কিছু বলুন। মামুন বলছেন ইংল্যান্ড থেকে, রাইট?
জি গুরু, আপনাদের প্রোগ্রামটা শুনছি। আসলে গুরু, প্রোগ্রামটা শোনার পর থেকে কান্নায় বুক ভেঙে যাচ্ছিল গুরু। আসলে বলার মতো কিছু নাই, যতটুকু পারবো কন্ট্রিবিউট করব অবশ্যই। প্লাস হচ্ছে গুরু, আমার যে সোসাইটিটা আছে, আমরা এই সোসাইটিতে অনেক রিচ পিপল থাকে এবং আমরা চেষ্টা করব ওনার জন্য কিছু করার জন্য। এবং আমি দেখছি যে আপনাদের ফেসবুকে অলরেডি ডিটেলস দেওয়া হয়েছে, আমি ওটার জন্য হয়তো রিকোয়েস্ট করতে চাইছিলাম আপনাদের, যে ফেসবুক অ্যাডলিস্ট যদি একটা পেজ ওপেন করা হয় তাহলে ওখান থেকে ফুল ডিটেলস শেয়ার করতে পারবো সবার সাথে, এবং যেভাবে পারি যতটুকু পারি তাদেরকে হেল্প করার জন্য।
থ্যাংক ইউ।
হেল্প না, হেল্প বললে ভুল হবে গুরু,
পাশে থাকার চেষ্টা আর কি।
আসলে জি চেষ্টা আর কি। হ্যাঁ
জি, অনেক ভালো থাকবেন মামুন, অনেক ভালো থাকবেন। আপনারা আছেন বলেই এত বড় বড় ক্যাম্পেইন সামনের দিকে নিয়ে যাওয়ার সাহস আমরা দেখাই, এত আপনারা আছেন বলেই আমাদের এই ধৃষ্টতা দেখানোর মতো সাহস আমাদের মধ্যে তৈরি হয়। এবং আমরা বিভিন্ন জায়গা থেকে রেসপন্স পাচ্ছি, দেশের বিভিন্ন বিশ্বের বিভিন্ন অংশ থেকে আমাদের এখানে রেসপন্স আসছে, সবাই বলতে চাচ্ছে আমরা জিনিয়ার পাশে আসতে চাই। এবং আজকে আমাদের যে নাম্বার, এই নাম্বারটার সাথে একটু ওপেন করে দিই আমাদের ল্যান্ডলাইন নাম্বার, নাইন এবং এইভাবে আমরা যদি দেশের বাইরে যাই সেটার ক্ষেত্রে কথা বলবার। মামুন অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা। আপনি, আমি চাইবো যে আপনি আপনার কমিউনিটির মধ্যে এই ব্যাপারটাকে আর একটু সামনে থেকে একটু নেতৃত্ব দিবেন, যাতে করে অনেক বেশি কন্ট্রিবিউশন আসে। থ্যাংক ইউ।
আসলে এখানে এই কমিউনিটিতে অনেক রিচ পিপল আছে। থ্যাংক ইউ,
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা ফোন কল নিতে থাকি, আর হয়তো 5-7 মিনিট সময় আছি, এমনি স্কেজুয়াল টাইমের বাইরে আমরা চলে এসেছি, তারপরে যদি আরো বেশি কিছু নাম্বার এন্টারটেইন করা যায়। জিনিয়া সবাই রেসপন্স করবার জন্য মুখিয়ে আছে, আমি আশান্বিত হচ্ছি, হয়তো সুরে বাসি বাজবে, হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। করা কি মনে হচ্ছে? আশা তো করা যেতেই পারে, রাইট? জিনিয়া কি মনে হচ্ছে সবকিছু মিলিয়ে? আমরা তো স্বপ্নের কাছাকাছি যাচ্ছি অল্প অল্প করে।
সবার দোয়া চাই।
আমরা পরবর্তী ফোন কল নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। পরবর্তী ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকেই চেষ্টা করছে, কারণ আমরা চাইলেও নাম্বার গুলোকে ট্রান্সফর্ম করতে পারছি না। এনিওয়ে আমরা এইভাবেই ফোন কল এবং এসএমএস ডিটেলস নিতে থাকবো। তার আগে আমি অ্যাকাউন্ট ডিটেলস টা আরেকবার বলে দিই। মোহাম্মদ জসিমউদ্দিন, ডাচ বাংলা ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার 18210100812133, শফিপুর ব্রাঞ্চ, এবং বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, মার্চেন্ট অ্যাকাউন্ট 01841904928। প্লিজ আমাদের যে অ্যাকাউন্ট ইনফরমেশন গুলো বলছি মুখে, অথবা ঢাকা এফএম এর পেজে যে পোস্টটি দেওয়া আছে সেখানে যে অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া আছে, এর বাইরে কোনো কোনো অ্যাকাউন্টে অবশ্যই আপনারা টাকা প্লেস করবেন না, যাতে করে আপনাদের কষ্টার্জিত টাকা ভুল জায়গায় যেন না পৌঁছে যায়। আমরা জানি যে বহু কষ্টের কারণ আছে আমাদের পৃথিবীতে, আমাদের সমাজে বা আমাদের দেশে। আজ এখানে এসেছি জিনিয়াকে নিয়ে, অন্তত ওর স্বপ্নটা পূরণ করতে গিয়ে আমাদের অসম্পূর্ণ তো গেলেও পাশে দূর হয়ে যাক সে আশায়। আমরা ফোন কল নিতে থাকবো, আমরা এইভাবেই টেক্সট এন্টারটেইন করতে থাকবো। তার আগে জিনিয়ার সাথে একদম শেষ মুহূর্তে চলে এসেছি জিনিয়া, বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে। বন্ধুরা রেসপন্স করছে, বন্ধুরা কথা বলছে। জি একটা ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
অনেক দুঃখ এবং আল্লাহর কাছে অনেক শুয়ে পড়ে দোয়াও করেছি, ঠিক আছে?
জি।
এবং
আমি আমার সাধ্যমত আমি চেষ্টা করবো গুরু, আপনার যে বিকাশ নাম্বার দিয়েছেন না ওইটাই আমি পেমেন্ট করবো।
জি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন ইমরান, এবং আপনার আপনার সেই কন্ট্রিবিউশনের আশায় আমরা আছি। আমরা ফোন কল নিতে থাকি একটার পর একটা, এবং আমরা টেক্সট নিতে থাকি এই ফাঁকে, একদম শেষ মুহূর্তে চলে এসেছি। যদি কিছু বলার থাকে সবাইকে উদ্দেশ্য করে, এবং আমার বিশ্বাস আহনাব যে কথা বলছিল যে কোনোভাবে আস্থা হারানো যাবে না, যুদ্ধ চালিয়ে যেতে হবে এই ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে, এবং এতগুলো মানুষের ভালোবাসা যেহেতু একসাথে আছে, সবাই যেহেতু পাশে এসে দাঁড়াতে চাচ্ছে, সবাই মিলে সেই জিনিয়া এই ক্যাম্পেইনটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চেয়েছি, যখন পণ যখন করেছি, আল্লাহ আমাদের সাথে অবশ্যই থাকবেন, আমরা হয়তো বিজয়ের বেশি তোমাকে নিয়ে ফিরে আসবো।
সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সবাই যেরকম আমার পাশে এসে দাঁড়াচ্ছেন, সাথে যেন আল্লাহর কাছে আমার জন্য দোয়াও করেন, যাতে সুস্থ হয়ে আবার আমার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারি, এটাই বলবো সবার কাছে। দোয়া দোয়া চাচ্ছি সবাই যেন আমার পাশে দাঁড়ায়, আমার যেন নিজেকে একা মনে না হয়।
বান্ধবীদের কি অবস্থা এখন আগের তুলনায়? সাহসের জায়গাটা কি একটু বেড়েছে? মনে কি হচ্ছে যে আমাদের পরিচিত এরিনাগুলোতে আবার এই উৎসব দিনগুলোতে আবার ফিরে যেতে পারবো এই মানুষটিকে সাথে নিয়ে? কি মনে হয় রশ্মি?
অবশ্যই আমরা আমাদের ফ্রেন্ডটাকে আমাদের মাঝে ফিরে পাবো। এইবার আমাদের পঞ্চম সমাবর্তনে জিনিয়া একজন স্টুডেন্ট হিসেবে তার গ্রাজুয়েশন নিয়েছিল, আমরা আশা করতেছি আগামী সমাবর্তন আসতে আসতে আমরা তাকে একজন জাহাঙ্গীরনগরের শিক্ষক হিসেবে তাকে একটা গর্বিত পথে হাঁটার মতো ইনশাল্লাহ সেরকম সেরকম পথে দেখবো জিনিয়াকে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, যা যেটুকু সামর্থ্য হয় আমাদের ফ্রেন্ডের জন্য একটু করেন। আপনাদের অনেকে অনেক বিলাসিতা বা ছোট ছোট জিনিস যেগুলো হয়তো আপনারা স্যাক্রিফাইস করলে কোনো কিছু যায় আসবে না আপনাদের জন্য, তো আমাদের ফ্রেন্ডটার জন্য একটু পাশে এসে দাঁড়ান, আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাদের জিনিয়া আমাদের মাঝে।
একটা ফোন কল নিই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? জি ইব্রাহিম, আজকে জিনিয়াকে নিয়ে আমরা উপস্থিত, যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে।
গুরু আমি একটা কথা জানতে চেয়েছিলাম, যে ও যে একটা ছেলে যে আপনার জিনিয়াকে যে পছন্দ করতো, ছেলেটা এখন কোথায়?
তারও কন্ট্রিবিউশন আছে, সে তার সাথে ফাইট করতেছে, সে চেষ্টা করছে যে কিভাবে জিনিয়াকে আবার তার পূর্বতন মানে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা যায়, সেগুলো নিয়ে সেও চেষ্টা করছে।
ওই ছেলেটা বর্তমানে কোথায়
আছে? আমার সাথে মানে আমার পাশেই আছে, আমার ফ্রেন্ডের মতই সেও ট্রাই করছে যে
তার জায়গা থেকে সে প্রচন্ড ভাবে ফাইট করছে কিভাবে তাকে হেল্প করা যায়, কিভাবে তার পাশে থাকা যায়। এবং আমি আমি চাইবো যে আপনার জায়গা থেকে সেই ফাইটের জায়গাটা আপনি চালিয়ে যাবেন, রাইট?
জি, আমার কথা হলো যে ওই ছেলে কি এখনো ওনার সাথে আছে নাকি, কানেক্টেড আছে নাকি?
হ্যাঁ, সম্পর্কে যাবে, আমরা বলেছিলাম যে একটা সম্পর্কের কথা, যে সম্পর্কটার কোনো কোনো আনুষ্ঠানিক কোনো রিলেশনশিপ না, একটা সম্পর্কের কথা, স্বপ্নের কথা, যে স্বপ্নগুলো থেকে আস্তে আস্তে করে হয়তো তাকে তাকে দূরে চলে যেতে হবে। আজ আমরা স্ট্রেট ওয়েতে একদম মোটা দাগে শুধু এন্টারটেইন করবো সেই ধরনের ফোন কলগুলো, যে ফোন কলের জন্য আমি তাকিয়ে আছি, যে ফোন কলের জন্য আমরা সবাই মুখিয়ে আছি, স্ট্রেট ওয়েতে আমরা টাকা পাচ্ছি। যদি আপনি আরো খোলসা করে বলতে চান, আমাকে কি দেখেছো কখনো জীবনে, তোমার গোটা জীবনে জিনিয়া?
না।
দেখেছো আমার অবয়বের কোনো মানুষকে কখনো দেখেছো?
না।
আমার সাথে কি তোমার কোনো আত্মীয়তার সম্পর্ক আছে?
না।
আমার কোন চোদ্দ পুরুষের কাউরে তুমি চেনো? তোমার কাউরে আমি চিনি বলে তোমার মনে হয়? এক্স্যাক্টলি, মিনিমাম কোনো পার্সোনালাইজ কোনো কারণের বশবর্তী হয়ে আমি কোনো অনুষ্ঠান করি না, যেটা আপনাদেরকে আগেও বলেছি, তারপরে এই কথাগুলো একবার রিকল করলাম অন এয়ারে, কারণ আমার সাথে কোনো রকমের কোনো রিলেশনশিপ থাকে না যাকে আমরা অনুষ্ঠানে নিয়ে আসি। তারপরে আমি নির্দ্বিধায় আজকের এই জিনিয়া যার সাথে আমার পূর্বতন কোনো সম্পর্ক নেই, তার জন্য আমার ভিক্ষা ঝুলি নিয়ে আপনাদের কাছে বের হতে কোনো রকমের কুণ্ঠাবোধ করিনি, একটা কারণে অ্যাটলিস্ট এই মানুষটাকে যদি বাঁচাতে পারি, অন্তত এই সার্টিফিকেশন নিয়ে আমি স্রষ্টার কাছে যেতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তত পৃথিবীতে একটা কাম করে এসেছি, যেটার জন্য হলেও যদি তুমি আমাকে বেহেস্ত নসিব করো। আমি আমি এরকম ভাবে ফোন কল নিতে থাকবো, এইভাবেই আমরা আমরা টেক্সট নিতে থাকবো। বাট আই এম সরি যে প্রচুর ফোন কল আসবার কারণে আমাদের যে সার্ভারের মাধ্যমে ফোনটা ট্রান্সমিট হয় সেইটাই কাজ করতেছে না, সেইটাই জ্যাম হয়ে গেছে, যে কারণে আমরা ফোন কলগুলো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে রিং আসার পরপরই। আমরা শেষ মুহূর্তে চলে এসেছি, আর হয়তো দু চার মিনিট, আই এম সরি, অনেক সময় নিয়ে ফেলেছি, অলরেডি 40 মিনিটস আমরা পার করে এসেছি স্ক্যাজুয়াল টাইম থেকে। তারপর দু চার পাঁচ মিনিট সময় আমি নিতে চাচ্ছি, তার আগে আমি অ্যাকাউন্ট ডিটেলস তার একবার বলে দিই। মোহাম্মদ জসিমউদ্দিন দাস, বাংলা ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার 182101008123, শফিপুর ব্রাঞ্চ। বিকাশ, অ্যাকাউন্ট নাম্বার 1018419049928। যত বেশি সম্ভব, যত বেশি সম্ভব কন্ট্রিবিউট যদি করা যায়। মৃত্যুর দুয়ার থেকে আমি এতে সময় কোনো এক সময় ঘুরে এসেছি, বেশি দিন হলো না, জাস্ট বছর খানে। 8 ইঞ্চি প্যাট কেটে ফেলে রেখেছিল আমাকে স্কয়ার হসপিটালের, 1 মাস ধরে পড়েছিলাম, মৃত্যুকে কাছ থেকে দেখেছিলাম সেদিন। অল্প অল্প করে যখন জ্ঞান চলে যায়, সেই মুহূর্তের কথা আমার খুব বেশি করে মনে ছিল। নিজে না বুঝে, না আমার জ্ঞানে কুলায়নি, তখন বলা শুরু করে দিয়েছিলাম, লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, লাব্বায়েক লা শারীকা লাক লাব্বায়েক, ইন্নাল হামদা ওয়া ইন্না মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখন এই অনুভূতির ভেতর দিয়ে যায়, যখন মনে হয় যে পৃথিবীতে মনে হয় আমি আর বাঁচবো না, তখন আমার ফ্ল্যাশব্যাকে যেসব ইনফরমেশনগুলো আমার ফ্ল্যাশব্যাকে উঠে এসেছিল, জীবনে কি কি খারাপ কাজ করেছি, কোথায় কোথায় অন্যায় করেছি, কি কি ভুল করেছি, কি কাজটা না করলেই হতো, সেসব ব্যাপারগুলো যখন মনে পড়েছে, তখন মনে পড়েছে কিছু ভালো কথা, কিছু ভালো লাগার মুহূর্তগুলোর কথা, কিছু ভালো কাজ করেছি সেই সব কথাগুলো। এবং ঘুরে ফিরে এই ভালোবাসার বাংলাদেশ থেকে উঠে আসা অনেকগুলো ঘটনার কথা আমার মনে হয়েছে। এগুলোই আমার জীবনের একমাত্র পুঁজি। আজ এই পুঁজিগুলোর সাথে বারংবার চেষ্টা করেছি আপনাদেরকে একজোট করতে, বারংবার চেষ্টা করেছি এই পুঁজিগুলোর সাথে আপনাদেরকে মিলিয়ে ফেলতে, কারণ আমি বিশ্বাস করি স্রষ্টাই খুব ভালো করে জানেন, তিনি সর্বজ্ঞাত। আমাদের 5টা টাকার কন্ট্রিবিউশন হয়তো পরকালে একটা বড় রকমের জারিয়া হয়ে যেতে পারে। এখন এই মুহূর্তে আবারও যদি ঘোষণা চলে আসে, এত শ্যাম তোর জীবন লাসাঙ্গ হয়েছে, চলে আয় উপরে, না ফেরার দেশে, যেখান থেকে আর ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, সুযোগ নেই। আমাকে হয়তো শেষবারের মতো গোসল দেওয়া হয়েছে, মাইকে হয়তো বলে দেওয়া হয়েছে যে শ্যাম নামের একজন ছিল যে পৃথিবী থেকে চলে গেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার বাদাসুর, তার নামাজের জানাজা। শেষবারের মতো আমার পরিবারের লোকজন হয়তো আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে, আমি যদি কোনো অন্যায় ভুল করে থাকি আমাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। আমার পরিবারের কাছের মানুষজন শেষ মুহূর্তের জন্য আমাকে কবরে নামানোর চেষ্টা করছে, আমি রিলেট করতে পারছি, এই তো আমার ভাই, এই তো আমার খালু, এই তো আমার চাচা, আমাকে নামাচ্ছে, ওরা হয়তো আমার সাথে থাকবে। তারাও চলে গেল, 40 কদম পার হলো, কোয়েশ্চেন করবার জন্য 2 জন ফেরেশতা হাজির। তোমার ধর্ম কি ছিল, তোমার নবী কে ছিলেন, তোমার রব কে ছিলেন, আমার জানবার কথা না, কিন্তু অবচেতন মনে আমার মুখ থেকে সমস্ত উত্তর হয়তো বেরিয়ে যেতে পারে যে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন, আমার দীন ইসলাম। এটা তখনই সম্ভব যদি আমি সত্যি এই পার্থিব জগতে কিছু ভালো কিছু করে থাকি, যদি এই পৃথিবীতে এসে আমি ভালো কিছু করে থাকি। আমার কাছে শুধু পুঁজি হিসাবে এই জিনিসগুলোই মনে হয়, আমার কাছে শুধু পুঁজি হিসাবে এই দিনগুলোর কথাই মনে হয়, যে যদি আজকে কিছু ভালো কিছু করে থাকি, আজকে যদি ভালো কিছু কন্ট্রিবিউট করে থাকি, তাহলে হয়তো স্রষ্টা আমাকে সেদিন পার করে দিবেন, আসরের ময়দানে স্রষ্টা হয়তো আমাকে সেদিন পার করে দিবেন। তারই একটা অংশ হিসেবে আজ জিনিয়াকে নিয়ে নেমেছি আপনাদের কাছে, দাঁড়ে দাঁড়ে চেয়ে বেড়াচ্ছি, ভিক্ষা চুলি নিয়ে, প্লিজ মানুষটিকে সাহায্য করুন, প্লিজ মেয়েটাকে বাঁচিয়ে তুলুন। অসম্ভব মেধাবী একটা একটা মেয়ে, যে মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছি আমরা, যে মেয়েটি ব্লাড ক্যান্সারের মতো দুরারোগ্য একটা ব্যাধির সাথে ফাইট করছে, বাঁচিয়ে তুলুন মেয়েটিকে। আর 2টি ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করবো, সর্বশেষ আর 2টি ফোন কল। জি হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম।
জি কে বলছেন, কোথেকে বলছেন?
অনেকদিন যাবৎ আমি আপনাদের অনুষ্ঠান শুনি, তবে সময়ের কারণে পরিপ্রেক্ষিতে শোনা হয় না, তবে ডাউনলোড করে শোনা হয়, আমার কাছে অনেক ভালো লাগে।
কিন্তু অনেকবার ট্রাই করি আপনাদের সাথে কথা বলার ইচ্ছুক, কিন্তু পারি না। যাই হোক, আজকে আমি নিজেকে ধন্য মনে করি লাইনটা পেয়েছি। যাই হোক, আমি জিনি আপুকে একটি কথা বলতে চাই। জিনি আপু, আপনি ভেঙে পড়বেন না, এটা কোনো সমস্যাই না। মানুষ মরণশীল, একদিন সবাইকে মরতে হবে, আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে। তবে তার মানে এই না, বাংলাদেশের মধ্যে অনেক মানুষ আছে, 16 কোটি মানুষ, তার মধ্যে আমি একজন। আমি আপনাকে সাহস দেই যে আপনি ইনশাল্লাহ ইনশাল্লাহ না আমাদের দোয়ায়, সকলের দোয়ায় আপনি অবশ্যই ভালো হবেন। আমার পক্ষ থেকে যদি আমি একটি রিয়াল দিতে হয়, তাহলে আমি জিনি আপুকে অবশ্যই দেব। বাংলাদেশ আশেপাশে যাদের বন্ধু বান্ধব আছে, আমরা
সবাই
বিকাশ একাউন্টে আমি পাঠিয়ে দিব। আমার কাছে শুনে অনেক খারাপ লাগছে যে আমি অনুষ্ঠানটা শেষ মুহূর্তে শুনেছি, কিন্তু জিনি আপুর কান্না আমার মনটাকে গলিয়ে দিয়েছে।
অবশ্যই অবশ্যই, আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন, এবং সেই সাথে আপনার কমিউনিটিতে আপনি ট্রাই করবেন যাতে করে অনেক বেশি পরিমাণে কন্ট্রিবিউশন আমাদের জিনিয়ার জন্য দেয়া হয়। একদম লাস্ট ফোন কল, শেষ ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। সর্বশেষ ফোন কলটা আমরা নিতে যাচ্ছি, তার আগে যদি কিছু টেক্সট আমরা নিয়ে নিই ও বলে রাখা ভালো। অ্যাকাউন্ট ডিটেলস মোহাম্মদ জসিমউদ্দিন, ডাচ বাংলা ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার 18210100081213, শফিপুর ব্রাঞ্চ, এবং মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার বিকাশ নাম্বার 01841904928, এবং সেই সাথে পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার 01714361789। এর বাইরে কোনো অ্যাকাউন্ট নাম্বার অথবা কোনো অ্যাকাউন্ট ডিটেলসে আপনারা টাকা দিবেন না, সেটা আপনারা দেখে অবশ্যই আমি বেশ কয়েকবার আপনাদের অবগতির জন্য জানিয়েছি। এবং আমরা চাইব আজকে থেকে সেভ জিনি এই ক্যাম্পেইন আমরা লঞ্চ করলাম, এবং আমরা অনওয়ার্ডস এই ক্যাম্পেইনটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব যতক্ষণ পর্যন্ত জিনিয়ার জন্য প্রয়োজনীয় অর্থ আমাদের সংগ্রহ না হচ্ছে। যিনি বিদায় নিয়ে নেন একদম শেষ মুহূর্তে,
একদম শেষ মুহূর্তে এসে আমি বুঝতে পারলাম যে হয়তোবা সবাই আমার পাশে আছেন, সবাই আমার কথা শুনছেন। আমি সবার কাছে দোয়া চাই, সবাই যেন আমার জন্য দোয়া করে, আমার সুস্থতা কামনা করে আল্লাহর কাছে। একটা মানুষের দোয়াও যদি কবুল হয়, সেটাও যদি আল্লাহ কবুল করে আমাকে সুস্থ করে দেন, আমি সবার কাছে দোয়া চাই, সবাই যেন আমার পাশে থাকে, এটাই আমার কামনা।
বিদায় নিচ্ছি, তার এক মুহূর্তে শেষ ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো,
আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু, আমি অভি বলতেছিলাম, ঢাকা ইসলামপুর থেকে।
ইসলামপুর থেকে অভি, জি অভি, আপনি আজকের অতিথি আমাদের সাথে আছেন।
জি জি, জানুয়ারি 8 তারিখে আমি অতিথি ছিলাম, চিনতে পারছেন গুরু?
আরেকবার বলেন।
জি, মেবি গত জানুয়ারির 8 তারিখে আমি অতিথি ছিলাম আপনাদের পানা ভালোবাসার
বাংলা। ও ইয়া, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। অভি, কি খবর?
এটা আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন?
হ্যাঁ, ভালো আছে অভি। অভি, আমার এই বন্ধুর জন্য যদি কিছু করার সুযোগ থাকে তোমার।
মেম্বার আর কি লিভার ক্যান্সার, বাট এটা নিয়ে আমরা একটা মানে মানসিক টেনশনে আছি। আপনাদের আমার ঢাকাতে এমন খান্ডা দেখানো, মোমিন খান্ডা দেখানোর পরে এখন আর কি উনি অসুস্থ হয়ে যাচ্ছে।
দোয়া করো আমাদের জন্য অভি, দোয়া করো যেন অন্তত এর জন্য কিছু করতে পারে, এবং তোমার যে আত্মীয়র কথা বলে তার জন্য আমাদের শুভকামনা দোয়া থাকলো। ঠিক আছে অভি।
জি গুরু, আর আমি কিছু কন্ট্রিবিউট করতে চাইতেছি, বাট আমি কার নাম্বারটার সাথে অ্যাকাউন্ট নাম্বারে আমি এটা পাঠিয়ে দেবো, আপনি আপনাদের যে কোনো একটা নাম্বার আছে আমি ওটা যোগাযোগ করে পাঠিয়ে দেবো গুরু।
ঠিক আছে, অনেক ভালো থাকবে। বিদায় নিচ্ছি বন্ধু, একদম শেষ মুহূর্তে, একদম শেষ মুহূর্তে বিদায় নিচ্ছি। অনেকের ফোন কল অ্যাটেন্ড করা হলো না, থাউজেন্ডস অফ ফোন কল, থাউজেন্ডস অফ টেক্সট। কৃতজ্ঞতা দেবার ভাষা আমার জানা নাই, কিন্তু এটা তো আপনাদেরই কাজ, এটা তো পক্ষান্তরে আপনাদেরকেই ভালো রাখে। এই কাজগুলো করলে তো পক্ষান্তরে আপনারা জীবনে শক্তি পান আর দুদণ্ড বেঁচে থাকার, নিজেদেরকে পবিত্র ভাবার। এত বেশি সমাজের মধ্যে কলুষিতায় সবকিছু ভরে গেছে, সমাজের মধ্যে এত বেশি আনরেস্ট, তার মধ্যে যদি এই ধরনের মানুষকে ভালো লাগার ভালোবাসার উপলক্ষ তৈরি করতে পারেন, এর চাইতে তো ভালো কিছু আর হতে পারে না। তাই আমি অপেক্ষায় থাকলাম, দারুণভাবে প্রতীক্ষা করতে থাকলাম। মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার 01841904928, এই নাম্বারে আপনাদের ভালোবাসা ঝরে পড়বে কন্ট্রিবিউশন হয়ে। আপনাদের এই নাম্বারে প্রচুর পরিমাণে টাকা আসতে থাকবে, 01841904928। আমি একদম অপেক্ষায় আছি বন্ধু, যাদের আমার আমার প্রশ্নে মিনিমাম কোনো ভালোবাসা, শ্রদ্ধা বা ভালো লাগা আছে, সেটার দোহাই দিয়ে বলছি, স্রষ্টার কাছে চেয়ে নিচ্ছি এই মানুষটিকে যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি। এই অসম্ভব মেধাবী এই মেয়েটিকে যেন বাঁচিয়ে রাখতে পারি, তার স্বপ্নগুলোকে যেন বাঁচিয়ে রাখতে পারি। সারা জীবন শুধু পরিশ্রমই করে গেছে মেয়েটি, চিন্তা করেছিল যে একদিন নিজের মনের মতো করে বাঁচব, তার স্বপ্নগুলো যেন সত্যি বাস্তবায়িত হয়। সেই প্রার্থনায় থাকলাম, সে স্বপ্নে বিভোর হয়ে থাকলাম। কেউ 5 টাকা থেকে 50 টাকা, 10 টাকা থেকে 100 টাকা, 50,000, 1,00,000, যা পারেন, যেভাবে পারেন, যতটুকু পারেন, প্লিজ টু কন্ট্রিবিউট, প্লিজ ডি কন্ট্রিবিউট। বিকাশ অ্যাকাউন্ট নাম্বার 01841904928, প্লিজ টু কন্ট্রিবিউট। অ্যাকাউন্ট ডিটেলস মোহাম্মদ জসিমউদ্দিন, ডাচ বাংলা ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার 18101008121213, শফিপুর ব্রাঞ্চ। প্লিজ আপনাদের টাকার বন্যা বইয়ে দিন, অনেক টাকার প্রয়োজন, মেয়েটিকে বাঁচিয়ে তুলুন। কোন একটা মেয়ের স্বপ্ন বেঁচে যাক, আপনার 5 টাকা, 10 টাকা, 50 টাকার কন্ট্রিবিউশন আপনার জন্য হয়তো বিগ ডিল না, বাট এই অল্প অল্প কন্ট্রিবিউশনে যদি কারো জীবন বেঁচে যায়, কারো স্বপ্ন বেঁচে যায়, অন্তত আপনি নিজে চিন্তা করতে পারবেন। আজকে জিনিয়া নামের যে মেয়েটি বাংলাদেশের অমুক কোনো প্রতিষ্ঠানে কর্ণধার হয়ে লিড করছে, তার বেঁচে থাকায়, তার ভালো লাগায়, তার বড় হওয়া, তার স্বপ্নের মতো বেঁচে থাকায় আমারও কন্ট্রিবিউশন ছিল। স্রষ্টাকে গিয়ে হয়তো বলতে পারবেন জীবনে কিছু করিনি মাহবুব, কিন্তু অ্যাটলিস্ট তোমার বান্দাকে ভালোবেসে আমার সত উপার্জনের এই টাকাটা আমি তাকে দিয়ে এসেছিলাম, সে অসিলায় হলেও আজকে তুমি আমাকে পার করে দাও, আমাকে তুমি জান্নাতে দাও। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো করে বাঁচুক, নিরাপদে থাকুক, এবং অবশ্যই আমাদের জিনিয়ার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা আর এই সলিড কন্ট্রিবিউশন নিয়ে সবাই পাশে এসে দাঁড়াক। জীবনটাকে অনেক বড় করে আমরা বাঁচতে চাই, সবার মধ্যে সেই কথার অনুরণন তুলতে চাই, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। বিদায় বন্ধু।
শুনছিলেন ভালোবাসার বাংলাদেশ, এবং আশা করছি এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, প্রতিটি মানুষ যে যেখান থেকে যেভাবে শুনেছেন, যত কষ্ট করে শুনেছেন না কেন, একটু যেন অন্তত পক্ষে 5 টাকা 10 টাকা আপনি যেভাবে পারেন অবশ্যই অবশ্যই জিনিয়ার জন্য সাহায্য করবেন। এবং যেতে যেতে আমি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এবং বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আমি জানিয়ে দিচ্ছি। ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নামটি হচ্ছে মোহাম্মদ জসিম উদ্দিন, ডাচ বাংলা ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার 18201001008123। আমি আবারও বলছি 18201001008123, শফিপুর ব্রাঞ্চ। এবং বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি হচ্ছে 01714361789। পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি হচ্ছে 01714361789। এবং মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি হচ্ছে 01841904928। আমি আবারও বলছি 01841904928। এবং মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে আপনি যখন নিজের থেকে বিকাশ করবেন, সেক্ষেত্রে পার্সোনাল পেমেন্ট নামে 3 নম্বর অপশনে যাবেন, এবং সেখানে কাউন্টার নাম্বার চাইবেন 0 অথবা 1, যে কোনো একটি দিয়ে আপনি কিন্তু যে কোনো পরিমাণ বিকাশ করতে পারেন। তো বন্ধু, আজকের মতো বিদায় নিচ্ছি, আশা করছি খুব ভালো কিছু পাবো আপনাদের পক্ষ থেকে, এবং বরাবরের মতো আপনারা যেমন আমাদের সঙ্গে ছিলেন সঙ্গেই থাকবেন। শুভরাত্রি।
হায় হায় রে, হায় হায়। কান্দে পাখি কান্দে কান্দে জানে কান্দে জানে
This track was downloaded from FusionBD.com.